This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন, জুয়েল আছে আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেল আজকের অন্ধকারের গল্প। অন্ধকারের গল্প ঠিক সেই ধরনের গল্পগুলিকে তুলে আনে যে গল্পগুলি আমাদের অনেকেরই অজানা, অন্ধকারে থাকে, সেই গল্পগুলিকে তুলে আনায় অন্ধকারের গল্পের যে টিম তাদের কাজ। প্রতিনিয়ত তারা পরিশ্রম করে ঠিক এমন এমন ঘটনাগুলি তুলে আনে আপনাদের জন্যই। আজও তেমন একটি ঘটনা রয়েছে এবং একটি ঘটনার উপর ভিত্তি করে কি কি ঘটনা হয়েছে এবং ঘটনাটা আসলে কি ছিল তবে এটুকু বলতে পারি, আজকে এই এপিসোডটি হতে যাচ্ছে আরেকটি আলোচিত এপিসোড এবং খুব অবাক করে দেওয়ার মতো কিছু ঘটনা নিয়ে আজকে সাজানো হয়েছে এই অন্ধকারের গল্প। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অন্ধকারের গল্পের ফ্যান পেজে রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন যে আজকের বিষয়টি কি এবং কে থাকছেন আজকে আমাদের অন্ধকারের গল্পে। ওকে, শুরুতেই জানিয়ে দিই আমাদেরকে লিখবার ঠিকানা 16260, এই নাম্বারে লিখুন আপনার কথাগুলি এবং অবশ্যই শুরুতে লিখবেন যে আপনার নাম এবং কোথা থেকে শুনছেন, এই জায়গাটি নাম অবশ্যই লিখবেন, তারপর সবকিছু লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এছাড়াও যারা অন্ধকার গল্প স্টুডিওতে এসে জানাতে চান আপনার অন্ধকার অধ্যায়ের গল্প, আপনার অজানা সেই গল্পটি যেটা আপনি শেয়ার করতে চান, তারা যেভাবে এস এম এস করবেন 16260 এই নাম্বারে, তবে শুরুতে লিখবেন অবশ্যই ওজি, ওজি স্পেস নাম স্পেস ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাকে আমন্ত্রণ জানাবে আমাদের স্টুডিওতে, তারপর আপনি এসে শেয়ার করবেন আপনার অন্ধকারের গল্পটি। ওকে, আর ফেসবুকের অ্যাড্রেসটি জানিয়ে দিই, আমাদের দুটি ফ্যান পেজ, ঢাকা FM 90.4 এর যে ফ্যান পেজটি রয়েছে সেটা অ্যাড্রেস www.facebook.com/ঢাকা FM 90.4। আর অন্ধকারের গল্পের যে ফ্যান পেজটি রয়েছে সেটা হচ্ছে facebook.com/OG90.4। খুবই সিম্পল দুটি অ্যাড্রেস, আশা করছি আপনারা খুঁজে এই পেজ দুটিতে লাইক দিবেন এবং আমাদেরকে আপনাদের মন্তব্যগুলি জানাবেন, পৌঁছে দিবেন। আজকে আমরা যে ঘটনাটি আমরা শুনবো, যে ঘটনা একটা ভালোবাসাকে নিয়ে, এবং একটা ভালোবাসা কি আসলে অপরাধ হতে পারে কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো এবং সেই অপরাধের শাস্তি কি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং মানুষ কত নির্মম হতে পারে, কত নিষ্ঠুর হতে পারে, সেরকম কিছু উদাহরণ, সেরকম কিছু ঘটনা কিন্তু আজকে এই পর্বে থাকছে। তো আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ সেখানে কিন্তু আমরা বিস্তারিত দিয়েছি, আরো বিস্তারিত আমাদের সঙ্গে থাকলে আশা করছি আপনি পেয়ে যাবেন। তবে আজকে একটু জানাই, আজকে অন্ধকারের গল্পের যে মূল বিষয় সেটা হচ্ছে একটি স্টুডেন্ট যার নাম হচ্ছে অভিক। অভিকের গল্পটি আজকে আমরা শুনব, তবে অভিকের গল্পটি আমরা অভিকের কাছ থেকে শুনবো না, দুঃখজনকভাবে আমরা অভিকের গল্পটি অভিকের কাছ থেকে শুনতে পারছি না। অভিকের গল্প বলবেন তার বাবা মা, তারা আজকে আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে, তারা সবকিছু জানাবেন, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর প্রতি এপিসোডে শুরুতে কিন্তু অন্ধকার গল্পের যেই এপিসোডটি থাকে সেই অনুষ্ঠানের উপর, সেই পর্বের উপর ভিত্তি করে একটা প্রতিবেদন তৈরি হয়, যেটা তৈরি করেন আমাদের অন্ধকার গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। সো সেটা আমরা শুনবো, আশা করছি আপনারা সবকিছু শুনতে এবং জানতে আমাদের সঙ্গে থাকবেন। অনেকগুলি গানেরও রিকোয়েস্ট অলরেডি আমি পেয়ে গেছি, চেষ্টা করবো গান শুনতে, তবে আজকে আমরা যেহেতু গল্প শুনবো, অন্ধকার গল্পে কিন্তু গান টান খুব একটা বাজায় না, হয় আগে না হয় পরে। সো আজকে চেষ্টা করবো শুরুতে একটা গান দিয়ে শুরু করতে, তারপর ফিরে এসে আমরা সেই প্রতিবেদনটি শুনবো এবং আজকের অতিথি যাকে তাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং তার কাছ থেকে ঘটনাটি শুনবো, অভিকের ঘটনা। এবং অভিকের ঘটনাটি আপনার জানা উচিত আমার মনে হয়, আপনি এই ঘটনাটির সঙ্গে যদি পরিচিত হতে পারেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনি নিজেও হয়তো হতে পারেন অনেক বড় একটা উদাহরণ অন্যের জন্য, বিকজ এই ঘটনাটি সত্যি খুবই নির্মম এবং আমি আশা করবো যে ঘটনাটি শুনবার পর আপনারা আমাদেরকে জানাবেন যে এটা কেমন লেগেছে ঘটনাটি এবং আপনার কাছে ঘটনাটি শুনে কি মনে হয়। মোট কথা সবকিছু জানবার পর আপনার মন্তব্যের জন্য আমরা অপেক্ষা করব। তার আগে একটু জানাই যে আজকে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে একটা হত্যাকাণ্ড, এবং হত্যাকাণ্ডে অনেকগুলি রূপ থাকে, বিভিন্ন ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজকে যে হত্যাকাণ্ডটি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে আগুনে আগুনে পুড়িয়ে হত্যা। বুঝতে পারছেন সুপ্রিয় শ্রোতা, আজকে অভিকের গল্প বলবো যাকে আগুনে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কি ছিল অভিকের অপরাধ, কেনই বা এমনটি হলো, কিভাবে হলো, কবে হলো, সবকিছু আমরা জানবো। আরো একবার জানিয়ে দিই আমাদের ফ্যান পেজের ঠিকানা, সেখানে অভিকের ছবি আমরা পোস্ট করেছি, www.facebook.com/dhakafm90.4। ওকে, www.facebook.com/dhakafm90.4। জুয়েল আপনার সঙ্গে আছে এবং অন্ধকারের গল্পের টিম মেম্বার যারা তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। অন্ধকারের গল্পের যিনি প্রযোজক সাদেক সামিও তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। সো আশা করছি পুরো এক সপ্তাহের পরিশ্রম যে এপিসোডটির জন্য, সেই এপিসোডটি আপনি পুরোটাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে শুনবেন এবং আপনার মতামত জানাবেন। আমরা একটা গান শুনবো। গানটি শুনে আবারও ফিরে আসবো। বাপা মজুমদারের একটি গান, ক্যাফে হিল সাইড অ্যাভিনিউ, এই গানটি শুনে আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
এক পাশলা বৃষ্টিতে হেঁটে এলো মেয়েটি ক্যাফে হিল সাইড অ্যাভিনিউ, ক্যাফে হিল সাইড অ্যাভিনিউ। কি এক বেদনা এলো মেয়ের ভাবনায়, চোখ ছল ছল কফির কাপে চুমু, ক্যাফে হিল সাইড অ্যাভিনিউ, ক্যাফে হিল সাইড অ্যাভিনিউ, ক্যাফে হিল সাইড অ্যাভিনিউ। ভেজা ভেজা কষ্টেরা, ভেজা চোখে ভেসে যায় অভিমানী স্বপ্নেরা, সারি সারি পাহাড়ে জমে থাকা কান্না, কি এক বেদনা এলো মেল ভাবনা, চোখ ছল ছল কফির কাপে চুমু, ক্যাফে হিল সাইড অ্যাভিনিউ, মেঘেরা দল বেঁধে গর্জনে গর্জনে ছড়ে যায় অবিরাম, নিঃসার পড়ে থাকে নিদারুণ বেদনা, এক বেদনা এলো মেয়ে ভাবনা, চোখ ছল ছল কফির কাপে চুমু, breath, hillside avenue. Cafe, hillside avenue. Cafe, hillside avenue.
95.4.
শুনছেন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারের গল্প, জুয়েল আপনার সঙ্গে, অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যার গল্প আজকে আমরা শুনবো, অভিক, তার বাবা। আমরা তার সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন?
সালাম আলাইকুম, জি ভালো আছি
আঙ্কেল। আপনার সম্বন্ধে যদি একটু বলতেন, সবচেয়ে বড় পরিচয় আপনি আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো, অভিক, তার বাবা। এর বাইরে আপনি কি করছেন, কোথায় বাসা আপনার, যদি আমাদেরকে একটু বলতেন।
যে আমার বাসা শাহিনবাগে 653 বাই 2 এর বি। আর ব্যক্তিগত জীবনে আমি গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করি, অফিস মতিঝিলে। আর আমার গ্রামের বাড়ি নোয়াখালী, বেগমগঞ্জ।
জি, অভিক আপনার বড় ছেলে?
জি।
আচ্ছা, অভিকে কয় ভাই বোন?
অভিকে কোনো বোন নেই, ওরা 2 ভাই।
বড় ছিল?
জি, ও বড় ছিল।
আচ্ছা, অভিকের ছোট ভাইয়ের নাম কি?
অভিকের ছোট ভাইয়ের নাম হলো রাহিক রহমান অহিন।
আচ্ছা, ও কিসে পড়ছে?
ও ক্লাস 7 এ পড়ছে, আদমজি।
আঙ্কেল, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি আজকে এসেছেন, এবং একজন পিতা হিসাবে আপনার যে ব্যথা সেটা আমরা আমরা হয়তো ছোট, তারপরও আমরা চেষ্টা মানে অনুভব করতে পারছি। তো আশা করবো আপনি আমাদেরকে সব আজকে খুলে বলবেন। অভিকের সবকিছু আমরা জানতে চাই, ছোটবেলার অভিক, বড় হলো, তারপরে
শুক্রবার ছিল সেদিন।
জি, এবং অনেক জায়গাতে একটু এটা নিয়ে কেউ কেউ বলছেন এটা আত্মহত্যা, কেউ কেউ বলছেন হত্যা। তো সবকিছু আমরা আজকে জানবো। তবে আজকে যেটা বলছিলাম যে আমাদের অন্ধকার গল্পের প্রতি এপিসোডের উপর ভিত্তি করে একটা প্রতিবেদন থাকে, আজকে আমরা চলুন শুনি প্রতিবেদনটি, আগে শুনে নিই। এটা তৈরি করেছেন অন্ধকার গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। আগে আমরা এই প্রতিবেদনটি শুনবো, তারপর ফিরে আসছি। আমাদের সঙ্গে তো আঙ্কেল রয়েছেন, অভিকের বাবা, তার কাছ থেকে আমরা বাকিটা শুনবো। চলুন শুনে আসি সেই প্রতিবেদন।
রায়ান রহমান অভিক, মনে করুন আপনার সন্তান, ভাই, বন্ধু কিংবা সহপাঠী হঠাৎ করে যদি জানতে পারেন সে আগুনে পুড়ে মারা গেছে, তাহলে কেমন লাগবে? পারবেন কি সইতে সেই মৃত্যুর শোক? না, সইতে পারবেন না। যেমন শোক সইতে পারছেন না অভিকের বাবা মা ও তার সহপাঠীরা, বন্ধুরা। রায়ান রহমান অভিক ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার সহপাঠীরা তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় তাদের হাতে প্লাকার্ডে লেখা ছিল, রায়হান হত্যার বিচার চাই, বিচার চাই, রায়হানের খুনিদের ফাঁসি চাই প্রভৃতি। 10 থেকে 15 জনের ছেলে মেয়ের একটা দল ছোট থেকে পড়ালেখা, খেলাধুলা, আড্ডা সবই একসাথে করছে, করতে করতেই বড় হচ্ছে। এরই এক ফাঁকে রায়হানের সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায় মিমের। মিম রায়হানেরই প্রতিবেশী শফিউল আলমের মেয়ে। তাদের সম্পর্ক চলছিল প্রায় 3 বছর। দুই পরিবার যখন জানতে পারে তখন তারা সম্পর্কটা ঠিক মেনে নেয়নি। দুই পরিবার তাদেরকে বুঝায়, সম্পর্ক এক পর্যায়ে কিছুটা শিথিল হয়ে আসে। 25 এপ্রিল শুক্রবার সকাল 11টার দিকে অভিক বাইরে যাচ্ছে। জিজ্ঞেস করতেই সে তার মাকে বলে, বাইরে যাচ্ছি। সেদিনের ঘটনা সম্পর্কে অভিকের মা বলেন,
আমাদের টিভি দেখতেছিল, আমি তো আপনার স্পাইনের সমস্যা, আমি বেশিরভাগ সময় ফ্লোরিং করে শুই আর কি। ও যখন বেরোয় যায় তখন দরজা খুললো, দরজা খোলার পরে আমি তো যে তুমি কোথায় যাও বলে যে আমার মিমের মা আমাকে ডাকছে। মিমের মা কেন তোমাকে ডাকবে, মিমদের সঙ্গে তো আমাদের এখন আর কোনো কিছু না, তুমি যাই না।
রায়ান বলে গেছে মিমের মা তাকে যেতে বলেছে, সে মিমদের বাসায় যাচ্ছে। মিমদের বাসায় যাওয়ার পর রায়ান আগুনে পুড়ে যায়। কিভাবে রায়ানের গায়ে আগুন লাগে এই ব্যাপারে জানার জন্য কল দিয়েছিলাম মিমের মা রোকসানা আক্তার রাখিকে।
দেখেন আমি ফোনে আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না।
যার সাথে সম্পর্ক নিয়ে আগুনে পুড়ে রায়হান রহমান অভিক মারা গেছে, সেই মৃত্যুকে রায়ানের পরিবার মনে করছে হত্যা। সেই হত্যা বা আত্মহত্যা সম্পর্কে মিম কি বলে, তার বক্তব্য কি, তা জানার জন্য কল দিয়েছিলাম মিমের মোবাইল নাম্বারে, কিন্তু তা বন্ধ ছিল। অভিক মারা গেছে 25 এপ্রিল শুক্রবার দিবাগত রাতে, অর্থাৎ 26 এপ্রিল ভোরের দিকে। অভিক মারা গেছে, তা হত্যা বা আত্মহত্যা যাই হোক না কেন, সেই মামলার বর্তমান অবস্থা কি তা জানতে কথা বলি এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দিদার হোসেনের সঙ্গে। তিনি বলেন,
মামলার রিপোর্ট আদালতে পাঠাই দিছে, এখন তা মানে তার যে কেউ মারছে এইরকম কোন প্রমাণ পাওয়া যায়নি। ছেলে, সেই ছেলেটা সকাল দুপুর 12টার দিকে আগুন লাগাইছে, সে কিন্তু মরছে ওই দিন রাত 6টার দিকে, 4-5টায় মনে করেন। এই সময়টা সে বেঁচে থাকলে কোনো না কোনো সময় বলতো যে আমাকে মারছে, এর বাবা বিচার চাই, মায়ের বলতে বিচার চাই।
এদিকে অভিকের বাবা অভিযোগ করেন এসআই দিদার হোসেন নাকি তাকে মামলা নিষ্পত্তির জন্য প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন,
ওসি সাহেব আমারে বললো যে আপনারা, আপনার ছেলে চলে গেছে, আমাদের এখন কি কিছুই করেন না, তাকে তো আর পাবেন না, আপনারা এক কাজ করেন, সমঝোতা করে ফেলান, আমরা কিছু ক্ষতিপূরণ নিয়ে দেব, 10-15 যাই হোক আমি সেটার ব্যবস্থা করে দেব, আমি তো আইনের লোক, আমি তো সরাসরি এটার সাথে জড়িত থাকতে পারবো না, ক্ষতিপূরণের ব্যবস্থাটা আমি করে দেব আর।
অভিকের বাবার এই অভিযোগ সম্পর্কে জানতে চেয়েছিলাম তদন্তকারী কর্মকর্তা এসআই দিদার হোসেনের কাছে।
না আমি সমঝোতার জন্য প্রস্তাব দিব কেন, আমি মামলার আয়ো, ঠিক আছে, তার ছেলের হত্যার বিচার সে চাইতেই পারে, সে যদি মনে করে তাকে ছেলেকে অন্য কেউ যদি হত্যা করে থাকে তাহলে সে অবশ্যই বাবা হিসেবে বিচার চাইবে, কারণ এই জায়গায় আমি তার সমঝোতা করার প্রস্তাব দেওয়া তো আমি কেউ না।
অভিক মারা গেছে, সে হয়তো আর ফিরে আসবে না, কিন্তু মৃত্যুর আগে সে কি কিছু বলেছে, বললে তা কি? অভিকের মা বলছিলেন,
ওর একটাই শব্দ ছিল পানি, আর তারপরে যখন আপনার হসপিটালে নিয়ে যাওয়ার পরে সে আমার ভাইয়ের সঙ্গে বলছে যে আমি অনেক বাঁচতে চাইছি, ওর আমাকে বাঁচতে দিল না, হ্যাঁ আমি অনেক চেষ্টা করছি বাঁচার জন্য, ওর আমাকে বাঁচতে দিল না।
অভিক ঠিক কি বলেছে তা জানতে চেয়েছিলাম অভিকের মামা মহসিনের কাছে। তিনি বলেন,
আমি শুরু থেকে ওর সাথে ছিলাম, হসপিটালে ছিলাম আমি, ও সারাক্ষণ শুধু চিৎকার করে বলছে যে মামা পানি দাও, আইস দাও, ঠান্ডা কোক দাও, যেহেতু বাঙ্ক হয়েছে তো এসব বলছিল। তো হঠাৎ করে তখন রাত 1:30 কাছাকাছি হবে, তো ও আমাকে হঠাৎ করে বললো যে মামা আমি বাঁচতে চেয়েছি, আমাকে বাঁচতে দেয়নি, মানুষ কুকুর বিড়াল কেউ পানি দেয় কিন্তু আমাকে এক ফোঁটা পানিও দেয়নি তারা, আর আমাকে বাঁচতে দিল না, আমি অনেক বাঁচতে চেয়েছি। তারপর ওর আম্মাকে দেখতে চেয়েছে, ওর ভাইকে দেখতে চেয়েছে, তারপর ওই মেয়ের নাম বলেছে মিম, যে ও আমাকে মেরেছে, আমি চিৎকার করে বাঁচতে চেয়েছি কিন্তু কেউ আমাকে বাঁচায়নি।
অভিকের শেষ সময়ের অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে বলা কথা অর্থাৎ জবানবন্দি সম্পর্কে কথা বলি মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিদার হোসেনের সঙ্গে।
মামা চারটা খালু, আমি বললাম তো যে আমি জিজ্ঞেস করছি তাদের যে দেখেন আপনার যদি এরকম কোন সাক্ষী থাকে তাকে নিয়ে আসেন, কেউ তাকে হত্যা করতে এরকম কোন সিমটম কোন আলামত যদি আপনার থাকে আমাকে একটু দেখান, মানে তাকে যে কেউ মারতে পারে এরকম কোন তথ্য অথবা কোন সিমটম আমরা খুঁজে পাইনি।
রায়ান রহমান অভিক মারা যাবার পর তার বাবা মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন যখন মামলা করার জন্য তেজগাঁও থানায় যান তখন নাকি তাকে বিভ্রান্ত করে তার দ্বারা অপমৃত্যু মামলা দায়ের করা হয়। চেয়েছিলেন হত্যা মামলা করতে কিন্তু বিভ্রান্ত হয়ে করেন অপমৃত্যু মামলা। পরে অবশ্য সিএমএম কোর্টে হত্যা মামলা করেন, কিন্তু কেন হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হলো তা সহ মামলা সম্পর্কে কথা বলার জন্য কল দিয়েছিলাম ওসি মাজহারুল ইসলামকে।
আপনি সামনাসামনি আসেন, সামনাসামনি কথা বলবো, টেলিফোনে তো একটা মার্ডার কেস, মানে একটা মানুষ মারা গেছে, এটা নিয়ে আলোচনা হয় না ভাই, সামনাসামনি আসেন কথা বলবো।
অভিক অগ্নি দগ্ধ হওয়ার পর থেকে হাসপাতাল পর্যন্ত সব সময় যে তার পাশে পাশে ছিল সে হচ্ছে শান্ত, অভিকের সবচেয়ে কাছের বন্ধুদের একজন। অভিক কেমন ছিলেন, মিমের সাথে অভিকের সম্পর্কটা কেমন ছিল ইত্যাদি বিষয়ে কথা বলি শান্তর সঙ্গে।
ও অনেক ভালো একটা ছেলে ছিল, অনেক মানে ভদ্র ছেলে ছিল, ওদের মধ্যে আমার জামা মতো সম্পর্ক ভালোই ছিল, তো লাস্টের দিকটা এসে আর কি ওদের মধ্যে একটু প্রবলেম হচ্ছিল, মিম আরেকটা ছেলের সাথে রিলেশন করতেছিল, তখন সেই জিনিসটা অভিযোগ জানার পর ওদের মধ্যে বেজার লাগে, বেজার লাগার পর তাদের মধ্যে রিলেশন ব্রেকআপ হয়ে যায়। এর মধ্যে মিম অনেকবার আবার ওরা ফোন দিয়ে আর চেঁচায় দেয়, ঠিক আছে, এগুলো আমরাও দেখছি অনেকবার। তারপর লাস্টলি আমি যখন ওই ওরে আগুন লাগানোর পর পাইছি ওখানে, আমি গিয়ে পাইছি ওই মিমদের বাসার নিচে, ঠিক আছে, একদম বাসার নিচে যে কেচি গেট আছে না, আমি ওর সম্পূর্ণ শরীর পুড়ে আছে, ঠিক আছে, আর ওর আশেপাশে দুই তিনজনের মতো লোক ছিল যারা ওর পাইছে আর কি, ওর সার মানে শরীরে শুধু প্যান্ট ছিল আর কিছু ছিল না, ঠিক আছে, তাও প্যান্ট অর্ধেক পুরো অবস্থায় ছিল। আমি অবস্থায় পাইছি ওকে, পাওয়ার পর আমি ওখান থেকে নিয়ে রাস্তায় আনি, রাস্তায় আনার পর ওখান থেকে সিএনজি করে নিয়ে ওরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই আর কি। এর মধ্যে ও আবার আমার বলছিল যে বারবার পানি চেটেছিল, ঠিক আছে, আমার পানিতে পানিটা আমার বাঁচা, এই ধরনের কথাই বারবার বলতেছিল। তারপর শেষমেশ আমার বললো যে মানুষ একটা কুকুরের গাল, কুকুরেরও পানি দেয়, কিন্তু ওরা আমার পানি দিল না, আমার বাঁচতে দিল না।
শ্রোতা, শেষ করবো অভিকের মায়ের বক্তব্য দিয়ে।
আমি যখন একটু সামনের দিকে আগাই, তখন তো ওই যে শান্ত এক কোনা ধরা ছিল, আর একটা ফ্রেন্ড এক কোনা ধরা ছিল, আর দুইজন কে ছিল চিনি না, ওই মোমেন্টটা আমার চেনা নয়, কিন্তু তখনই আমার ছেলের চেহারা যে কি অবস্থা, যে সমস্ত মানে তার শরীর উপরের অংশ, তার চেহারা কিছু বলা যায় না, আমার ছেলে একদম উচ্ছেদ, তার চোখের পাপড়ি পড়ে গেছে, ঠোঁট পড়ে গেছে, মুহূর্তের মধ্যে আমি ওখানে চিৎকার করে কে আগুন লাগাচ্ছে সেটা বিষয় না, আপনার একটা রাস্তার মধ্যে আমরা পথচারী, পথ চলি, যদি একটা কুকুর বিড়ালও যদি দেখি যে অসুবিধা হয়েছে, তবুও মানুষ হিসাবে আমাদের দয়া হয়, তাদের কোনো দয়া হয় নাই, তাদের কোনো মায়া হয় নাই।
স্বাগত আরো একবার, শুনছিলাম প্রতিবেদনটি। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি। আজকের বিষয় হচ্ছে অভিক এবং একটা প্রেমের কারণে, একটা প্রেমের সম্পর্কের কারণে পাশাপাশি বাড়ি ছিল অভিকের এবং মিমের, যে মেয়েটিকে কেন্দ্র করে অভিকের এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা এখনো নিশ্চিত নই এটা হত্যাকাণ্ড কি আত্মহত্যা, কারণ অনেক ধরনের কথা কিন্তু আমরা এখানে উঠে এসেছে, আর পত্রপত্রিকাতে যেভাবে এসছে এবং তার বন্ধু বান্ধবরা যেটা বলেছে সেটাতে কিন্তু একটু সন্দেহ থেকেই যায় যে সত্যি অভিক আত্মহত্যা করেছিল কিনা। কারণ এমন কিছু কথা উঠে এসছে পত্রপত্রিকাতেই যে সে যদি কোনো কেরোসিন গায়ে দিয়ে নিজের শরীরটাকে পুড়িয়েই দিবে তাহলে তো সে কেরোসিনটা বহন করে নিয়ে যাবে, এমন কোনো প্রমাণ নাকি কোথাও পাওয়া যায়নি, কোনো কেরোসিনের বোতল অথবা সেটা নিয়ে উঠেছে এমন কোনো প্রমাণ কিন্তু উঠে আসেনি কোথাও, কেউ খুঁজে পায়নি। দ্বিতীয়ত, সে যখন এই ঘটনাটি ঘটায় তার ওই সময়টাতে কেউই তার সঙ্গে মানে কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি। একটু পরে আমার মনে হয় যে শুরুতে যদি কেউ একটু সাহায্যের জন্য এগিয়ে আসতো তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনাটি হতো না। ওই ফ্ল্যাটের ওই বাড়িতে অন্যান্য ফ্ল্যাটে যারা বাসিন্দারা থাকেন তারা একটু পর বের হয়েছেন এবং তাকে এইভাবে দগ্ধ অবস্থায় উদ্ধার করেছে এবং তারপর তার বন্ধু বান্ধবরা তাকে হসপিটালে নিয়ে যায়। বাবা মাকে ফোন দেওয়া হয়েছিল মিমের বাসা থেকে, সেটা আমরা শুনেছি, এবং তাদেরকে বলা হয়েছে যে আপনার ছেলে এভাবে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, আপনারা এসে তাকে নিয়ে যান। এটুকু আমরা শুনেছি। আমরা আমাদের আজকে আঙ্কেল রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তার কাছ থেকে শুনবো বাকিটা। আঙ্কেল, আমরা তো শুনলাম এই বিষয়টি, প্রতিবেদনটি, এই প্রতিবেদনের উপরে আপনি কোনো কিছু বলবেন কিনা, আপনার কোনো জায়গায় অসঙ্গতি লেগেছে কিনা?
জি, আমি বলতে চাই যে আমার ছেলে মিমের আম্মা রোকসানা বেগম রাখি পুলিশের কাছে প্রতিবেদন, পুলিশের কাছে উনি জবানবন্দি দিয়েছেন যে আমার ছেলে ওনাদের ল্যান্ডফোনে টেলিফোন করছে।
আচ্ছা,
আর আমার দাবি হলো তারা আমার ছেলেকে ল্যান্ডফোন থেকে আমার ছেলের মোবাইলে টেলিফোন দিছে।
আচ্ছা,
তো তাদের দাবিটা পূরণ প্রমাণ করার জন্য যে কে কাকে টেলিফোন করছে এটা প্রমাণ করার জন্য কল লিস্ট ছিল এনাফ।
জি,
সেই কল লিস্টটা আজ পর্যন্ত থানা কর্তৃপক্ষ দেয়নি। কল লিস্ট একবার নিয়েছিল দিদার সাহেব, ওনাকে যখন আমি বললাম যে আমি বাড়িতে গেছিলাম 22 তারিখে, 25 তারিখে এই ঘটনা ঘটে, এর ফাঁকে দিয়ে আমার ছেলের সাথে অনেকবার কথা হয়েছে, আমার টেলিফোন নাম্বারটা কোথায়?
আচ্ছা, তার মানে যে কল লিস্টটি আপনারা পেয়েছেন সেটাও সঠিক ছিল না?
সেটাও সঠিক ছিল না
জি,
সেটাও তারা তাদের ইচ্ছা মতো নিয়ে তৈরি করছে। তখন দিদার সাহেব বলেছে তাহলে ঠিক আছে, এটা যখন বলেছে আমি আরেকটা কল লিস্ট নিই। আরেকটা কল লিস্ট উনি নিছে এবং সেটা আমাদের বলছে ওনার ওসি তদন্ত সাহেব, ওসি অ্যাডমিন সবাইকে বলছে যে সেটা পেন ড্রাইভে আছে, কিন্তু সেটা আমাকে দেখানো হয়,
হার্ড কপি দেওয়া হয়
না, দেওয়া হয়নি। এবং ইভেন কি যে রোকসানা বেগম যখন বললো যে উল্টার দিকে যে ফুটওভার ব্রিজটা আছে সেখানে মেয়ের মা এবং আমার ছেলের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আমার ওয়াইফ তার ওই ভদ্রমহিলাকে রিকোয়েস্ট করছে ভাবি আপনি একটু বুঝাই দিয়েন, বুঝিয়ে দেওয়ার পরে সে গেছে, চলে গেছে।
আচ্ছা, ওই ব্রেকআপটা হওয়ার পরে?
জি।
আচ্ছা,
না ব্রেকআপের আগে দিয়া।
আচ্ছা আচ্ছা,
ব্রেকআপের আগে দিয়া। এবং আমার ওয়াইফ বলছে যে ভাবি আপনি আপনার মেয়ের টেলিফোনটা নিয়ে নিন, যে দরকার হয় আপনার টেলিফোন থেকে সে টেলিফোন করবে, এখন আমার তো ছেলে, আমি যত আমার জন্য যত কষ্টকর হবে আপনার তত কষ্টকর হবে না, আপনার মেয়ে তো। উনি কি করলো, সিমটা চেঞ্জ করে দিল, সিমটা চেঞ্জ করে দিল, এখন আমার ছেলের সাথে আর মেয়ের সাথে কোনো রকম কোনো যোগাযোগ হয় না। এবং এটাও জানি যে এক পর্যায়ে যে আমার ছেলের ফোন আমার ওয়াইফের ফোনগুলো তারা ব্লক করে রাখছে, এতে করে আমি খুব খুশি হয়েছি।
বাবা হিসাবে এটা আপনি ভালোভাবে দেখেছেন যে
না,
এতে করে তাদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হবে এবং তারা এই বয়সে এই ধরনের সম্পর্ক থেকে বের হয়ে তারা পড়ালেখায় মনোযোগ দিবে। ফার্স্ট ইয়ারে একটা ছেলের জন্য আসলেই এটা অবশ্যই ভালো কথা না, এই ধরনের সম্পর্কে জড়ানো।
তো এখন এই যে সময়টা যাচ্ছে, এখন আমরা ছেলের সাথে আমার সাথে আমি প্রায় কথা বলি যে আব্বা পরীক্ষা তো চলে আসছে, প্রিপারেশনটা তো নিতে হবে। ছেলে আমাকে বলবে আব্বা আমি দুনিয়ার সবকিছু বাদ দিয়ে দিছি, আমার সামনে পরীক্ষা, আমি এখন পরীক্ষা নিয়ে আসি, আমি খুব খুশি হয়েছি। আমি বললাম যে বাবা আর একমাত্র একটা বছর পরে কিন্তু তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, ইন্টার পাস করবে, তোমার জন্য অপেক্ষা করতেছে ওভারসিজ, কারণ আমার কিছু রিলেটিভ আছে ওভারসিজে থাকে, ওরা বলছে যে শুধু ইন্টার পাস করবে আমরা তাদের কাছে নিয়ে আসবো। আমার ছেলের ব্যাপারে অনেক স্বপ্ন হয়তো দেখি, সব স্বপ্ন তো এখন মাটি হয়ে গেল। তো যাই হোক, আমি 22 তারিখে 22 এপ্রিল আমি বাড়িতে গেলাম, আমার কিছু পারিবারিক ব্যাপার ছিল এটা নিয়ে।
এই যে 22 দিন মার্চের শেষের দিকে যে ব্রেকআপটা হয়ে গেল, এই যে 22 দিন তার মধ্যে আপনি কোনো কিছু লক্ষ্য?
আমি আমার ছেলের মধ্যে আমার ছেলের সাথে কথা হয়, আমার ছেলের মধ্যে আমি সে যেটা বলছে সেটাই সে আমার সামনে আমার সাথে যখনই কথা হয় তখন সে সেটাই তার কাছ থেকে আমি পাই। আমি খুব খুশি হয়েছিলাম যে ঠিক আছে ছেলে তো তাহলে মোটামুটি চেঞ্জ হয়েছে, কিন্তু এর ভিতরে কি আছে সেটা আর আমি জানি না, মেয়ের সাথে তার রিলেশন আছে কিনা সেটা আমি জানি না। সেটা জানার জন্য আমার কল লিস্টের দরকার ছিল যে আমার ছেলের সাথে আদৌ মেয়ের সাথে কথা হচ্ছে কিনা, কিন্তু আমার ছেলের মোবাইলটা তো মিসিং হয়ে গেছে স্পট থেকেই।
আচ্ছা, সেই বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যখন তাকে উদ্ধার করা হয়েছে তখন তার মোবাইল ফোনটি তার কাছে ছিল না?
ছিল না। এবং এই ব্যাপারে আমি যখন ওসি সাহেবকে বললাম যে মাঝার ভাই আমার ছেলের মোবাইলটা ওখানে স্পটে মিসিং হয়েছে ওদের কাছে আছে, উনি আমাকে বললো যে আপনার ছেলের মোবাইল আমার কাছে আছে আমি দিব। আমি তখন বললাম যে আমার ছেলের মোবাইলটা দেন তাহলে, সেখানে আরো কিছু লোক ছিল আমার এলাকার লোক। উনি আমাকে বললো যে আপনি 6-7 দিন পরে আসেন, আমি 6-7 দিন পরে গেছি।
কেন উনি একটা মোবাইল ফোন আপনার ছেলের মোবাইল ফোন দেবার জন্য 6-7 দিন সময় চাইলেন?
এটা উনি বলতে পারে, কেন
জিজ্ঞেস করেছিলেন যে কেন এই মোবাইলটি দেবার জন্য আপনি কেন 6-7 দিন সময় নেবেন?
না, আমিও তখন বলছি যে আমার ছেলের মোবাইল আমার দিয়ে দিবেন, আপনি এত দিন দেরি করছেন। তখন বলছে না একটু ব্যাপার আছে, আপনি 6-7 দিন পরে আসেন নিয়ে যাবেন। 6-7 দিন পরে আমি গেছি, বলে যে আপনার ছেলের মোবাইল ফোনের সিমটা খুলে ফেলা হয়েছে, ট্র্যাকিং করে আমি দেব। সে থেকে আজকে এই পর্যন্ত, গত মাসে গত অগাস্টের 11 তারিখে এসআই দিদার সাহেব আমারও বললো যে আপনার ছেলের মোবাইল গাজীপুরে ব্যবহার হইতেছে। তাহলে গাজীপুরে যদি টেলিফোন ব্যবহার হয় তো এটা তো রিকভার করা আপনাদের জন্য কোনো ব্যাপার না, আপনি যাওয়া লাগবে না, আপনি এখান থেকে ইনফরমেশন দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে দেখেন অগাস্টের 11 তারিখে এই নিউজ দিল, আজকে পর্যন্ত আমার মোবাইলটা এখনো উদ্ধার হয়নি। আর যখনই আমি ওসি সাহেবকে বলি আমার মনে হয় উনি আকাশ থেকে পড়েন। উনি খুব আমার খুব খারাপ লাগে যে উনি এটা নিয়ে আমার সাথে গেম করতেছে। কি কারণে বলি সেটা হলো উনি এমনভাবে বলে যে কি ব্যাপার আমরা ওনার মোবাইলটা এখনো উদ্ধার করতে পারলাম না, আপনারা দেখেন তো এটা। এটা আমি মনে করি এটা একদম ড্রামা। তা যাই হোক, আমি তখন 22 তারিখে তো বাড়ি চলে গেলাম। আমি 25 তারিখকে আসার কথা, আমি সাধারণত বাড়ি থেকে একটু দেরিতে রওনা দিই, কারণ যে গাড়িতে আসি সেটা আপনার বিজয়সরণীর এখানে এখান দিয়ে হয়ে যায়, আমি এখানে নেমেছি আসতে চলে আসে।
আচ্ছা,
তো সেদিন শুক্রবার ছিল, তো আমি পুকুর ঘাটে গেলাম গোসল করার জন্য।
গ্রামের বাড়িতে
ডুব দেওয়ার আগে আমার একটা টেলিফোন করলো, আমার ছেলের খালায় আমার টেলিফোন দিল যে আপনি কোথায়। আমি বললাম যে আমি বাড়িতে। আপনি কোনো কিছু শুনেন নাই? আমি বললাম যে না, কি হয়েছে? আপনি তাড়াতাড়ি আসেন। আমি বলি কি ব্যাপার? অভিজ্ঞের সমস্যা হয়েছে। আমি বলি কি হয়েছে? বলে না আপনি তাড়াতাড়ি আসেন, আমি আর গোসল করিনি, অর্ধেক ভিজছি, উঠে চলে আসছি। সেখান থেকে আস্তে আস্তে আমার রাত্রে 9টা বাজছে, আমি সোজা ডিএমসিতে আসছি। ডিএমসিতে এসে আমি ছেলেরে খুঁজতেছি, আমার সামনে আছে কিন্তু আমি চিনতেছি না, এমন ভাবে পড়া গেছে যে ডাক্তাররা বললো যে ছেলেটা 20-25 মিনিট পড়া গেল, কেউ একটু পানিও দিল না। তাহলে এতক্ষণ পড়া যাওয়ার পিছনে কারণটা কি? শরীরের ছেলের শরীরের 60-70% পড়া গেছে,
এবং একটা বাসার ভিতরে,
বাসার ভিতরে,
এবং সেখানে আরো অনেকগুলি পরিবার বাস করে।
জি,
এবং দিনটি ছিল বোধহয় শুক্রবার। সপ্তাহে একটা ছুটির দিন, এবং
ছুটির দিন
দুপুর বেলা সবারই থাকা স্বাভাবিক
কথা। তো ডাক্তার বললো এই কথা, আর এদিকে থানার ওসি সাহেব, এসি সাহেব, ডিসি সাহেব, আইও সাহেব, ওনারা সবাই কিন্তু এদের বাসায় আসে, টু টাইমস আসে, সকাল একবার আসে, বিকেল একবার আসে। ওনারা আমাদেরকে ওনাদের বাসার থেকে আমাদের বাসায় যে বললো যে ওরা স্বীকার করছে যে ওরা কেউ পানি দেয় নাই।
আচ্ছা,
বুঝছেন,
পরিবার থেকে
ওরা কেউই পানি দেয় না, এবং সেটা ডাক্তারও বলছে যে কেউ তার গায়ে পানি দেয় নাই। যদি পানি দিত তাহলে এ অবস্থা হতো না। তারা বলছে আমার ছেলে নিজের গায়ে নিজে কেরোসিন দিয়ে আগুন পোড়া গেছে। আমার প্রশ্ন হলো, একটা লোক তার গায়ে যদি কেরোসিন ঢালতে যায়, কতটুকু পরিমাণ কেরোসিন ঢালতে হবে যে তার মাথা থেকে হাঁটু পর্যন্ত পোড়া একইভাবে ভিজে যাবে?
60% মানে আগুনে পুড়ে গেছিল, এবং শ্বাসনালীতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে।
হ্যাঁ, তার সমস্ত ইন্টারনাল অর্গান যতগুলো ছিল সবগুলো সিদ্ধ হয়ে গেছে। তার শ্বাসনালী তো শেষ হয়ে গেছে, আর অন্য সবগুলা আপনার ধরনের যে আপনার ব্রেনটা, প্রথমে চামড়া, তারপরে হলো যে কঙ্কালের ইয়ের হাড়, তারপরে ব্রেন, এই ব্রেন পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। তার হার্ট লাং যা আছে সব সিদ্ধ হয়ে গেছে। এটা আপনার ইয়ের রিপোর্ট আছে, পোস্টমর্টমের রিপোর্টে সুন্দর করে বলা আছে। আমার ছেলের টেলিফোনটা আজ পর্যন্ত উদ্ধারও হলো না, কল লিস্টটাও পাওয়া গেল না। আর এই যে আমার ছেলের হত্যার পিছনে যে মিশনটা কাজ করছে, সেই মিশনের নায়ক হলো এই মিমেরে চাচা মিস্টার খোকন,
যিনি দেশে বাইরে,
যিনি সুইজারল্যান্ডে থাকেন। ঘটনার 5 দিন আগে আসছে, 2 দিন পরে চলে গেছেন। আর দেখেন তাদের বাসায় অলওয়েজ লক করা থাকে নিচে গেট।
এই শহরের বেশিরভাগ ফ্ল্যাট বাড়ির যে স্বাভাবিক চেহারা সেটাই ছিল, মেইন গেটটা বন্ধ ছিল, তালাবদ্ধ ছিল।
যারা ওখানকার বাসিন্দা তাদের সবার কাছে চাবি থাকে, তাহলে যেটা 24 আওয়ার্স লক করা থাকে। আর আমার ছেলেকে কে তালা খুলে দিল? আমার ছেলেকে তালা খুলে দেওয়ার পর, তিন তালা যাওয়ার পরে সেই দরজা খুলে দিল কে? পাশের বাড়ির যেই ওরা মেমদের বাসার পাশের বাড়ির যে কাজের মেয়ে যে জবানবন্দিটা দিছিল, সেটা কিন্তু আয়ু সাহেব ওনার জবানবন্দি লিখেন নাই, দেন নাই। কাজের মেয়েটা বলছিল সে যখন গ্রিল কোর্সটা করতেছিল, তখন ঠিক এভাবে সামনাসামনি দেখা যায় সে বাড়ির ভিতরে আগুন দৌড়াদৌড়ি করতেছে আর বাঁচাও বাঁচাও চিৎকার করতেছে। তাহলে আগুনটা লাগছে তাদের ঘরে, আগুনটা লাগানো হয়েছে তাদের ঘরে, এবং লাগানো যখন শেষ হয়ে গেছে তখন তারা ধাক্কা গেটের ওখানে নিয়ে গেছে। সেখানে গিয়া একটা ছেলে একটা মানুষ যখন পড়া যাচ্ছিল তখন সে তার দ্বারা কি করে সম্ভব যে দরজার উপরে দুই হাতের ছাপ পড়ে দরজা পড়া গেছে এবং সেখানে পাঁচ পাঁচ দশটা আঙ্গুল যেখানে বসছে সেখানে পড়া গেছে। ছেলের পিঠ অথবা পেটের পেটের দিকের কারণে আগুনের কারণে দরজা পড়ে গেছে, সেই দরজাও তারা অলরেডি ঠিক করে ফেলছে। তাহলে এই যে পুলিশ যে আলামতগুলা তারা নিছিল সেই আলামতগুলো নষ্ট করার জন্য আজকে পুলিশ পায়তারা করতেছে। তাহলে দেখেন আমার ছেলে যখন পড়া গেছে তখন তো মেয়ের মা টেলিফোন করে বলছে যে আমার ওয়াইফকে যে আপনার ছেলে আগুনে পড়া যাচ্ছে নিয়ে যান। এক কি দুই মিনিট পরে মেয়ে আবার আমার ওয়াইফকে টেলিফোন করে বলে যে আপনি কেমন মা, যে আপনার ছেলে আগুনে পড়া যাচ্ছে আপনি আসতেছেন না। আর এই মেয়ে থানায় গিয়া থানার থেকে লোকজন আমার থানার আয়ু সাহেব আমার টেলিফোন দিল যে আপনি একটু থানায় আসেন। আমি থানায় গেছি, থানায় যা দেখি যে থানাতে আপনার মেয়ে, মেয়ের বাবা, মেয়ের দাদা, ওনাদের এক মহিলা রিলেটিভ, তারপরে বনানী থানার ওসি শাহাবুদ্দিন, মোহাম্মদপুর থেকে আসে মিন্টু, আরো দুই তিনজন, তারা সবাই এখানে। আমি তো চিনি না, পরে আমি ওনাদের পরিচয় জানতে চাইলাম, ওনারা একে একে সবাই পরিচয় দিল। একজন বললো যে আমি বনানী থানার ওসি। তখন আমার প্রশ্ন হলো বনানী থানার ওসি এখানে কেন? যাই হোক, দিদা সাহেব ওসি ওসি তদন্ত মশিউর সাহেব, আমরা সবাই একরমে, আরো আছেন পুলিশ। মিন্দের পরিবারের সবারই একটাই কথা যে দেখেন যা হয়েছে ন্যায় অন্যায় যা হয়েছে মাফ করে দেন। একে একে সবারই একে কথা। এবং ওই যে বনানী থানার তথাকথিত ওসি বনানী থানার ওসি শাহাবুদ্দিন উনার কথা হলো একই কথা, মোহাম্মদপুর থেকে যারা আসে তাদেরও একই কথা। আমি ওনাদেরকে বললাম, দেলোয়ার সাহেবের বললাম যে দেলোয়ার সাহেব চাচা আপনি আমার এই কথাটা বলেন, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি যদি অপরাধ না করে থাকেন মাপ চাওয়ার প্রশ্নই ওঠে না। আমি যদি অপরাধী না হই তাহলে আমি আপনার কাছে মাপ চাইব না, কেন আপনি আমাকে মাপ করার জন্য বলতেছেন? বলেন আপনি যদি অপরাধ করে থাকেন, যদি বলেন তাহলে আমি সেটা দেখব। যেহেতু আপনি স্বীকারই করতেছেন না অথচ মাপ চাইতেছেন, আমি সরি, আমি এই ব্যাপারে আমার যে মামলা হয়েছে কোর্টে, কোর্টে যে ডিসিশন হয় আপনি যদি নির্দোষ হন তাহলে আপনি দেখোসের খালাস পেয়ে যাবেন, আর যদি দোষী হন সেটা আদালতের ব্যাপার, আদালত দেখবে। এভাবে তো দলওয়ার সাহেব ওখান থেকে ফিরে আসার পরে এলাকায় বেশ কয়েকজনকে এভাবে রিকোয়েস্ট করছি যে একটা সমঝোতার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এলাকার লোকজনরা বলছে যে সরি, আপনি প্রথমে আমাদের সাথে যে প্রতারণা করছেন সত্য ঘটনাটা আপনি আমাদের কাছ থেকে লুকাই রাখছেন, মিথ্যা কথা বলে আমাদেরকে আপনি এরকম একটা ঘটনায় আপনাকে সাহায্য করার জন্য কাজে লাগাইছেন, আমরা সরি, আপনি আপনার ব্যাপার, এ ব্যাপারে আপনি ছেলের মায়ের ছেলের বাবার সাথে যা করেন করেন, আমরা নাই। কিন্তু এই এই লোকগুলাই কিন্তু প্রথমে ওনারা যে ইনফরমেশনটা ভুল দিয়েছিল সেই ভুলের উপর ভিত্তি করে ওদের পক্ষে টানে নিয়েছিল, এখন আর এলাকার লোকজন তাদের সাথে আর নাই। এই দেলোয়ার সাহেবকে দেলোয়ার সাহেব মসজিদে আজান দেওয়ার আগে মসজিদে গিয়েছিল, দেলোয়ার সাহেবকে বাসার থেকে টেলিফোন বলা করা হয়েছে, দেলোয়ার সাহেব মসজিদ থেকে আসার সময় তার বাসার যে ছোট্ট একটা গলি আছে গলিটির সামনে যারা আছে এদেরকে বলল যে তোরা আয় আমার বাড়িতে আগুন লাগছে। তখন ওরা চারজন লোক দৌড়ায় আসলো, চারজন তো দৌড়ায় আসছে
জি,
এখন এরা আসিয়া তখন দেখলো যে অভিক ওইখানে পড়া অবস্থায় আছে। তখন ওরা ধরাধরি করে নিচে নামাচ্ছে, আর এদিকে দেলোয়ার সাহেব এবং ওনার ছেলে খোকন আস্তে আস্তে সাথে সাথে নিচে নামলো একদম নিচ পর্যন্ত। নিচে ওদের মেইন গেটের পরও একটা গেট থাকে গ্রিলের,
আচ্ছা,
একটা লক করা থাকে 24 আওয়ার্স, ওখানে রাইখা ওনারা চলে গেল। আর ইন টাইমে কিন্তু এই যে শান্ত এবং অন্যান্য লোকজন যাদেরকে খবর দেওয়া হয়েছিল তারা আসছে, তারা তখন একে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। যখন ধরছে এক হাত সবাই হাত আর পা ধরলো, তখন আমার ছেলে বলতেছে আমার এইভাবে ধরিও না, আমার ব্যথা লাগতেছে। এই কথাটা শুনে এই গলির মুখে বুড়ো আর বুড়ি পান দোকান করতো। এই বুড়ি সে দেখতে আসে, দেখতে আসে যখন এই কথাটা শুনলো তখন দৌড়াই আসে, আবার পাশে থাকে, তার ঘর থেকে একটা কাঁথা এনে দিল। বলবে বাবা এই কাঁথার মধ্যে রাইসা তোরা নে। তখন এই কাঁথায় করে মেন রাস্তা পর্যন্ত নিল। আর এই খেতা দেওয়ার অপরাধে কিন্তু বুড়ির দোকানটা এখান থেকে উঠে দেওয়া হয়েছে।
শুধু এটুকু সহযোগিতা করেছিলেন তিনি জন্যই।
আর দেলওয়ার সাহেব কি করলো, উনি তো মসজিদ থেকে আসছেন, উনি এই এদেরকে এখানে রাইখা উনি চলে গেল মসজিদে। মসজিদে যায় উনি অ্যানাউন্স করে যে তার বাড়িতে এক বখাটে আগুন লাগাই দিছে।
অতি দ্রুত এই ঘটনাটি
জি
অন্যদিকে
অন্যদিকে মোড় নিয়ে নিলেন উনি। অথচ আপনি দেলওয়ার সাহেবকে দেখলে ভাবতেও পারবেন না যে এই দেলওয়ার এত পছন্দ, এই দেলওয়ার এত পছন্দ আপনি ভাবতেও পারবেন না। এখন তারা বহুবার চেষ্টা করছে, আমাকে আমার সাথে সমঝোতা করার জন্য। আমি কিন্তু যখন রিয়েল ঘটনাটা জানতে পারছি তখন কিন্তু এরপরে আমি কিন্তু আর, কারণ আমি তো দেখি নাই তাদের বাড়িতে ঘটনা, তাদের ঘরে ঘটনা।
শুরুতে যখন আপনারা জানলেন এবং আপনার কি কখনো মনে হয়েছে যে না আপনার ছেলে অভিক সে আত্মহত্যা করতে পারে? শুরুতে তো আপনাদের কাছে এমনটাই বলা হচ্ছিল যে সে নিজের গায়ে আগুন ঢেলে মানে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে।
আমি কিন্তু শুরু থেকে কখনো এটা তারা বলতেছে, আমি কিন্তু আমার মনের মধ্যে আমি কখনো আমার সাথে কম্প্রোমাইজ আমি করতে পারতেছি না, ইম্পসিবল, এটা হইতেই পারে না। আমার ছেলে যদি আত্মহত্যাই করবে তাহলে তার চালনা বলে না আমি বুঝতে পারতাম, অন্তত 10 দিন করলে একদিন তো বুঝতে পারতাম, কিন্তু আমি কখনো বুঝি না। বাবার সাথে আমি যেদিন বাড়ি যাই সেদিন আমি রাত্রে 12টা পর্যন্ত আমরা বেটার টিভি দেখলাম। আমি রাত্রে বললাম যে আব্বা আমি তো বাড়ি যাচ্ছি, আমার অ্যাবসেন্সে কিন্তু আপনি এই পরিবারের কর্তা, আমার ছেলেদেরকে কিন্তু আমি আপনি করে কথা বলি। আমি বললাম যে বাবা আমি তো বাড়ি যাচ্ছি, আমার অ্যাবসেন্সে কিন্তু এই ফ্যামিলির কর্তা হলেন আপনি, অতএব এই 3-4 দিন কিন্তু আমি বাড়িতে থাকবো, আপনি একটু আপনার মা আছে ছোট ভাই আছে এদের একটু লুক আফটার করে।
এমন পিতার একটি সন্তান সে কখনোই এমন একটা ডিসিশন নিতে পারে না বলে আমার মনে হয়, কারণ সে সবসময় যে পিতা এমন একটি পিতা সে তার পিতার কথা হলেও একবার ভাবতো এমন একটি ডিসিশন নেবার সময়। হতে পারে আরেকটা ব্যাপার আঙ্কেল আমি যেটা ফেলে দেওয়া যায় না, এই বিষয়টিও যে এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু একটু ইমোশনাল হয়েই থাকে এবং তাদের দ্বারা হুটহাট করে কোনো কিছু ঘটতেই পারে, কিন্তু এটা একেবারে ফেলে দেওয়া যায় না। যদিও আমরা এখনো নিশ্চিত নই যে ব্যাপারটি পুরো ব্যাপারটি কি হয়েছে, আপনার কাছ থেকে শুনছি আমরা আরো শুনবো।
আমার ছেলে আপনি যে কথাটা বলছেন যেহেতু এই বয়সটা ইমোশন থাকে, আমি ধরে নিলাম যে আমার সেই ইমোশনালি সে এখানে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, তাহলে সেই সময়ে তাদের বাসায় মিমের মা ছিল, মিমের চাচা ছিল, মিম ছিল, মিমের একটা বোন ছিল, তাদের কাজের লোক ছিল, এতগুলো লোকের সামনে আমার ছেলে দাঁড়া দেয়া পানি ঢাললো, কেরোসিন ঢাললো, গায়ে আগুন দিল, পোড়া গেল,
25 মিনিট ধরে সে
জি 20-25 মিনিট ধরে পড়া গেল, কেউ একটু আগায় আসলো না, আগায় আসতো যদি প্ল্যানটা তাদের না হতো, যেহেতু প্ল্যানটাই ছিল তাদের, তারাই আগুন লাগাইছে। এটার প্রমাণ হলো মিমের মা পুলিশের কাছে বলছে সে দরজা খুলে দেখছে, 12:09 কথা পুলিশ লিখছে, মিমের মা দেখছে যে ছেলে কেরোসিন তার গায়ে ঢেলে চিৎকার করতেছে, আগুন দেয় নাই, কেরোসিন ঢেলে বাঁচা বাঁচা চিৎকার করতেছে। তা আমি বলতে চাই যে আমার ছেলের গায়ে যখন তারা রুমের ভিতরে যখন আমার ছেলের গায়ে কেরোসিন ঢালতেছে তখন আমার ছেলে চিৎকার করতেছিল বাঁচা করে, কারণ সে বুঝে ফেলছে যে কেরোসিন যখন ঢালতেছে তখন আমার ছেলে তার গায়ে আগুন তারা দিবে, এই জন্য চিৎকার করতেছিল। দেখেন 12:09 হলে এই কথা, এবং মিমির মা মিম কাজের মেয়ে রহিমা তাদের কথা হলো তারা খুলে দেখছে, চিৎকার শুনে খুলে দেখছে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে এবং তারা নিভাই ফেলছে, 12:09 কথা। 12:15 তাদের বাসা থেকে 150 গজ দূরে ইমরান নামে এক দারোয়ান আছে, তাদের বাসা থেকে 200 গজ দূরে তাদেরই জনকল্যাণ একটা অফিস আছে, সেখানকার পিয়ন, সেও 15 মিনিটে আসছে, সেও এসে দেখলো যে অভিক তার নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন দিছে এবং লোকজনে নিভাই ফেলছে। আমার প্রশ্ন হলো, অভিক কয়বার তার গায়ে কেরোসিন ঢালছে আর কয়বার আগুন দিছে? 12:09 একবার দিছে, সেটা নিভানো হয়েছে। 12:15 একবার আগুন দিছে, নিভানো হয়েছে। এটা কি একটা সাজানো নাটক না? আমার ছেলে আত্মহত্যা করতে পারে এটা আমি কখনো বিশ্বাস করি না, যেহেতু আমার ছেলের সাথে মেয়ের সাথে একটা রিলেশন ছিল। মেয়ে যখন থানা বলছে, সে যখন বুঝতে পারছে যে ছেলেটার সাথে তার একটা গ্যাপ আছে, এই গ্যাপের বুঝার কারণে সে কি করছে, অন্য একটা ছেলের সাথে তার নতুন করে অ্যাফেয়ার শুরু করছে। এই কথা শোনার পরে আমার ছেলে যখন বলল যে সে যখন আমার সাথে বিট্রে করছে, তাহলে আমিও তার সাথে আমার সাথে এই দীর্ঘদিনের যে সমস্ত আপনার এভিডেন্স গুলো আছে সেগুলো কিন্তু আমি ফেসবুকে দিব। সেটা তাকে ভয় দেখানো হয়েছে, কিন্তু সে ফেসবুকে দেয় নাই। ফেসবুকে দিলে এটা আমরা পাইতাম, তার বন্ধুরা জানত। এই দেখেন, যখন এই কথাটা বলা হইল তখনই কিন্তু তারা প্ল্যানটা করে যে তাদের মেয়ের তো ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। যেটা করছে, যে এভিডেন্স গুলো আছে সেটা হলো বাস্তব। কারণ আমার ছেলের মোবাইলটা এই জন্যই তারা নিয়ে নিছে। ছেলের মোবাইলটা আজও কিন্তু আমরা উদ্ধার করতে পারিনি, কারণ সেটা উদ্ধার করলেই কিন্তু সব বেরিয়ে যায়। দেখেন, ছেলের কল লিস্টটা নিলেও হয়ে যায়, কিন্তু আমরা কোনোটাই নিতে পারিনি। আমরা গেছিলাম বিভিন্ন অপারেটরের কাছে, তারা বলছে সরি, মোবাইলটা আপনার না, এটা নিজের দরকার হয়, নিবে হলো থানা নিবে হলো আদালত নিবে, সেটা আমরা আপনাকে দিতে পারবো। অর্থাৎ আমরা ডিপেন্ড করতে হয় এই সমস্ত অর্গানাইজেশনের উপরে, তার মনে করেন থানা কর্তৃপক্ষ অথবা আদালতের উপরে।
জি,
তাহলে আমার ছেলেকে যে তারা যে পড়াই মারছে, সেটা যথেষ্ট কারণ আছে এবং সেটার জন্য যথেষ্ট প্রমাণও আমি মনে করি যে আছে। এবং এর মধ্যে মোবাইলটা যদি আমরা কল লিস্টটা যদি নিতে পারি, তাহলে বেরিয়ে আসবে কে কাকে টেলিফোন দিছে।
রাইট, অ্যাট লিস্ট এই ব্যাপারটা বের হয়ে আসবে। যে যেমনটি করে মিমের পরিবার থেকে বলা হচ্ছিল যে সে নিজে গিয়ে এই কাজটি করেছে।
জি,
আর আপনারা বলছেন যে তাদের পরিবার থেকে তাকে ফোন দেওয়া হয়েছিল, এটা আপনারা আসলে কোথায় জানলেন যে তাদের পরিবার থেকে ফোন যে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে?
হ্যাঁ, এটা আমরা জানছি হলো মিমের মা যখন তদন্তকারী কর্মকর্তাকে তার জবানবন্দিতে বলছে এই কথা যে মিম আপনার 11:45 মিমের মাকে আমার ছেলে 11:45 তাদের ল্যান্ড ফোনে টেলিফোন দিছে। তো এটা উনার জবানবন্দিতে আছে। আমার সেই জন্য আমি বলছি যে কে কাকে ফোন দিছিল সেটা জানার জন্য আমার কল লিস্ট দরকার। আমি কল লিস্টটা তো পাইনি, সবকিছুই উনি দিছে কিন্তু কল লিস্ট তো আর ওনার প্রতিবেদনের সাথে সংযুক্ত করে নাই,
যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি এভিডেন্স হতে পারত।
ডেফিনেটলি, কারণ আমার ছেলের মোবাইলে ওই ছেলে এবং মেয়ের বহু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও আছে।
জি, আমি এই বিষয়টিতে একটু পরে আসতাম। সচরাচর এখন কিন্তু দেখা যায় যে এই ব্যাপারগুলি থাকে, একজন যখন যাদের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক থাকে এবং টিনেজারদের মধ্যে ব্যাপারটি খুব অন্তরঙ্গ না হলেও তাদের একসঙ্গে অনেক ছবি টুবি থাকে, একসঙ্গে তারা ঘুরতে যাচ্ছে, এটা করছে, ওটা করছে, এনিওয়ে তো এরকম কিছু ছিল, থাকাটাই স্বাভাবিক আমার মনে হয়। তো এটাও একটা কারণ হতে পারে যে তারা এই কারণে মোবাইল ফোনটি রেখে দিয়েছে। ওই মোবাইল ফোনে আপনারা যখন পেয়েছেন, ওই মোবাইল ফোনের যেটা মেমোরি, সেখানে আপনারা এই ধরনের কোনো কিছু পেয়েছেন কিনা, কোনো ছবি টবি, কোনো ভিডিও আর মিমের কোনো ছবি?
দেখেন, আমরা তো ছেলের মোবাইলে পাইনি,
ও মোবাইল তো এখনো পাননি।
না না, মোবাইল
ও যে গাজীপুরে ব্যাপার হচ্ছে
না, এটা হলো থানা কর্তৃপক্ষের কথা আর কি।
আচ্ছা আচ্ছা,
এটা হলো 3 মাস, আপনার ধরেন 5-3 আসছে, তো 3 মাস পরে যাইয়া কর্তৃপক্ষ বললো আর কি যে গাজীপুর ব্যবহার হচ্ছে। কিন্তু
শুরুতে কিন্তু আপনাকে বলেছিল মোবাইল আছে আমার কাছে আছে।
জি, 26 তারিখে বলছিলেন।
জি,
তা এখন আমরা তো মোবাইল না পেলে সে সমস্ত এভিডেন্স পাবো না।
তো মোবাইলটাও আপনাদের কাছ থেকে দূরে সরে রাখা হয়েছে এবং এই মামলার মধ্যে মোবাইলটা আসেনি, কারণ এই মোবাইলে অনেক কিছু ছিল বলে ধারণা, এবং কল লিস্টটা কিন্তু খুবই জরুরি
ব্যাপার। দেখুন, তারা অনেকগুলো আলামত, কিন্তু আমি মনে করি যে দীর্ঘ সময় নেওয়ার পিছনে কারণ হলো অনেকগুলো আলামত তারা নষ্ট করে ফেলতেছে।
এবং সম্প্রতি আমরা যে ঘটনাগুলি দেখি, যে অপরাধগুলি দেখি এবং অপরাধীদের যে শনাক্তকরণের যে বিষয়গুলি দেখি, আমরা কিন্তু দেখি যে এই মোবাইল টেকনোলজিটাকে কাজে লাগিয়ে কল লিস্ট, হ্যাঁ, তারপরে জিপিএস, এগুলি ট্র্যাকিং করে কিন্তু খুঁজে বের করা হয়। তো এই ব্যাপারে আপনার সাহায্যে কেউ এগিয়ে আসেনি আইন প্রয়োগকারী সংস্থা?
এ ব্যাপারে আমি বহুবার বহু আবেদন করছি, তাদের কাছে নিবেদন করছি, তারা আমাকে সান্ত্বনা দিছে যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু সবসময় একই কথা, চেষ্টাই করছে কিন্তু কখনো তারা রিকভার করেনি। যদি চেষ্টা করতো, পুলিশ পারে না এমন কিছু নাই। যে বিদেশ সাহেব আমাকে বলছে যে পুলিশের উপর বড় মস্তান আর কেউ না, তারাই আমাকে বিভিন্ন সময় হোপ দিয়ে গেছে যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আদৌ করছি কিনা আমি জানি না। যদি করতো তাহলে তো রেজাল্ট পেতাম, যেমন ছেলের মোবাইলটা পাইতাম, কল লিস্টটা পাইতাম, কোনটাই পাইনি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মামলা হয়েছে কিনা?
আমরা 14 পাশে ঢাকা সিএমএম কোর্ট দাফন টাফন করেন, দুপুর বেলা আর তারা অর্ধেক লেখা আবার বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর আবার সন্ধ্যার পরে আমার চাচা মুক্তার সাহেব, উনি নাখালপাড়ায় থাকেন, উনি, আমি আর আমাদের শাহিনবাগের এক ভদ্রলোক বাচ্চু সাহেব, উনি সব, আমরা সব গেছি ওখানে। ওনারা যে লিখলো, লেখার পরে আমি বললাম যে এটা তো কখনো সম্ভব না, এটা কোনো ব্যাপারে না, এটা একটা হত্যা মামলা, ইউডি মামলা। আমি বললাম যে ইউডি মামলা কি জিনিস? বলো অপমৃত্যু। আমি বললাম যে অপমৃত্যু এখানে যে কথাটা লেখা হয়েছে সেটা তো আমি কখনো, আমি ছিলাম বাড়িতে, আমি কি করি এরকম এরকম একটা কথা বলতে পারি, মিথ্যা কথা বলে যে এটা কোনো ব্যাপার না, এই ধরনের ঘটনা ঘটলে এরকম একটা মামলা করতে হয়,
এবং আপনার রেফারেন্সে সেটা উল্লেখ করা হয়েছে যে অপমৃত্যু মামলা।
জি, এবং এটা করতে হয়, এটা করে আপনি এটা এখন করেন, আবার আপনি হত্যা মামলা করেন, আমাদের এখানে অসুবিধা নেই। দেখেন তারা আমার সাথে গেম করতেছে কি, এটা করেন আর এটা করে আবার একটা হত্যা মামলা করেন। দেখেন সে সময় আমি, আমার ছেলে যখন হসপিটালে, আমি রাত্রে 1:30 সময় প্ল্যান করি যে কালকে সকালে আমার প্রথম কাজ হবে উকিলের সাথে কথা বলা। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা উকিল, আর আমি যখন 3:45 যখন নিউজটা পাই ছেলে মারা গেছে, তখন আমি দুনিয়ার সবকিছু ভুলে গেছি। ঠিক তারা আমার এই মানসিক বিপর্যস্ততার সুযোগটা নিয়ে তারা আমার সাথে প্রতারণা করলো, কি বললো যে এইটা, এই জিনিসটা আপনাকে করতে হবে, এটা করতে হয়, এটা কোনো ব্যাপার না, আপনার হত্যা মামলা, আপনি এটার লেখা শেষ হলে আর একটা হত্যা মামলা করতে পারবেন। ওখানে যারা ছিল আমি বললাম যে দেখেন আমি তো এগুলো বুঝতেছি না, আপনারা কয় না এটা অসুবিধা নেই, এটা এটা হলো লিখতে হয়, করতে হয়, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না, আপনি হত্যা মামলা করেন। পরবর্তী সময় আমি যখন বাসার থেকে, আমি ধরেন 2 সপ্তাহের মতো বাসার থেকে বের হই নাই,
খুব স্বাভাবিক একজন পিতার জন্য এত বড় একটা ধাক্কা সহ্য করাটা খুব স্বাভাবিক।
তখন আমি কিন্তু বুঝতে পারতেছি না যে তারা আমার সাথে গেম করতেছে। বের হয়ে আমি যখন এলাকায় যখন চক্কর দিলাম, তখন দেখি যে আরে এটা তো একদম পানির মতো পরিষ্কার যা তারা আমার ছেলেকে মেরে ফেলেছে। তখনই আমি সিএমএম কোর্টে যাই।
কিভাবে আপনি ব্যাপারটা পরিষ্কার হলো?
আমি কিন্তু অনেক লোকের সাথে কথা বলছি, বুঝছেন, আমি অনেক লোকের সাথে কথা বলছি, সবারই এক কথা যে এইটা কখনো হত্যা মামলা ছাড়া আত্মহত্যা হতে পারে না, কারণ তারা তাদের বাড়িতে এরকম আগেও কিন্তু কাজের লোকও কিন্তু তারা নিগৃহীত হয়েছে, তারা এই ন্যাচারারই লোক। বলে দেখেন আপনার ছেলে বা তাদের বাড়িতে ঢুকলো কেমন, এটা তো গেট তালা লাগানো থাকে। আর ওই যে এলাকায় যে ঘটনাটা ঘটছে, আমি কিন্তু যখন বাসার থেকে বেরিয়েছি, ধরুন 14 দিন পরে কিন্তু আমি বাসার থেকে বেরিয়েছি, বাসার থেকে বের হওয়ার পরে কিছু রিলায়েবল লোক ছিল, যেটা এই এলাকার লোক, তারা একসময় থাকতো, এখন থাকে না, ঘটনাচক্রে তাদের সাথে দেখা হলো, তারা আমি বলা বলো বলি তাহলে আমি তো এটা, আমরা তো এটা শুনছি, এটা তো ছেলেটা এরকম এরকম করছে, এগুলো অসম্ভব। আমি বলি ঘটনা এই হয়েছে, তখন ওই ভদ্রলোক বলে যে আচ্ছা ঠিক আছে, আপনার কথাটাই আমি মানলাম, তবে আপনি আমারে 7 দিন সময় দিবেন। কোনটা সত্য? ভদ্রলোক এলিয়ে এরিয়াতে আসছে, আয়সা উনি রিপোর্ট নিল, রেকর্ডিং আমার বললো যে আসেন, গেলাম। আপনি যা বলছেন সেটাই ঠিক, কারণ ওখানে আমার কাছে জুনিয়র সিনিয়র আর আমরা তো সমবয়সী যারা আছে সবাইকে সবার সাথে কথা হয়েছে, ঘটনাটা এই না ঘটনাটা এই, ছেলেকে আপনার ছেলেকে মারা হয়েছে এবং সে মারার দায়িত্ব ছেলে হলো তার ছেলে খোকন যে চলে গেছে, যে একসময় গ্যাস বাহিনীর লোক ছিল, নাম শুনলেন আমি জানি না। হ্যাঁ, এই সব কিছুর মিলে এখন আমি যখন কনফার্ম হলাম যে তারা আমার ছেলেকে তারা পড়ায় মারছে, তারা পড়ায় মারছে, তখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন টিভি সেন্টারে পত্রিকায় ধর্ণা দিচ্ছিলাম, ধর্ণা দিতে দিতে এক পর্যায়ে আমি কিন্তু মানববন্ধন করছিলাম।
জি, এবং আপনার সঙ্গে অভিকের বন্ধুরাও যুক্ত হয়েছিল।
জি,
আপনি তো তারপরে এলাকাবাসীর সঙ্গে এবং অভিকের বন্ধু বান্ধবের সঙ্গেও নিশ্চয়ই কথা বলেছেন। তো বন্ধুদের কাছ থেকে আপনি আসলে কেমনটি জানতেন এই ব্যাপারগুলি? আসলে অভিভাবকের চেয়ে বন্ধুরা বেশি জানে রিলেশনশিপ এর ব্যাপারে, যে তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, ব্রেকআপ কেমন, ঝগড়াঝাটি হতো কিনা, ব্রেকআপটা কেন হলো, এই বিষয়ে আপনি কি কি জানতেন?
ওরা যেটা জানে, ওরা আমাকে যেটা বললো সেটা বললো যে অভিকের সাথে যে রিলেশনটা ছিল সেটা ছিল খুবই নিবিড় সম্পর্ক, কিন্তু একটা পর্যায়ে যখন ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে জড়িত হলো অভিককে বাদ দিয়া, তখনই কিন্তু এই সব কিছুর সূত্রপাত হয়।
মানে ফেসবুকে আরেকটা ছেলের সঙ্গে?
ফেসবুক না, সরাসরি।
আচ্ছা আচ্ছা,
সরাসরি প্রেম করতেছিল।
অভিক সেটা জানতে পারে?
হ্যাঁ, সেটা জানতে পারে, তাও জানছিল অন্যভাবে। সেটা হলো অভিক তো জানে যে তাদের টেলিফোনে পাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু একই সার্কেলের, এই জন্য একজন থেকে আরেকজন একজন থেকে পাবে। একদিন হঠাৎ করে অভিকের কাছে বলা হলো যে তুই তো বলিস যে সে এখন আর মোবাইল ব্যবহার করে না, এই দেখ এই নাম্বার। অভিক অভিকের নাম্বার থেকে ফোন দিছে, পায় নাই, অন্য নাম্বার থেকে টেলিফোন দিছে আর পাইছে। বলে আপনি এটা কিভাবে জানলেন? ওই যে বন্ধুদের সামনে কথাবার্তা এসে বন্ধুদের সামনে বলছে, তখনই কিন্তু অভিক ওই কথাটা বলছিল যে তুমি আমার সাথে বিচ্ছে করছো, তো আমিও তোমার সাথে এমন কিছু করব যে তখন তুমি আর মুখ দেখাইতে পারবে না, কারণ আমার সাথে প্রতারণা করার তো কোনো যুক্তি নেই, তাই না?
আচ্ছা, মোটামুটি অভিক ওই সময় কষ্টের জায়গা থেকে কষ্ট পেয়ে তাকে এক প্রকার থ্রেটই করেছিল যে আমাকে তুমি কষ্ট দিয়েছো, তো তোমাকে একটু পস্তাতে হবে।
রাইট।
এবং এমনও হতে পারে যে তার এই অস্ত্রটি ছিল তার মোবাইল ফোনের কিছু ডকুমেন্ট।
জি, এবং এই মোবাইল ফোনে ছিল তার সব কিছু। এখানে তার এখানে মোবাইলটা আপনার আপনার অটো রেকর্ডিং হইতো।
আচ্ছা,
যে কল করতো অটো রেকর্ডিং করা হইতো। তার ওখানে আপনার মেমোরি কার্ড ছিল, সেখানে অনেক কিছু ছিল। কারণ ছেলেরা তো বাবার ছেলে টেলিফোনে তো দেখার কোনো মানে হয় না, কেন তার তো অনেক পার্সোনাল ব্যাপার সাথে থাকতে পারে।
রাইট,
তাই না? তো তারা আজকালকার ছেলেমেয়েরা, তারা তো তাদের সবকিছু একদম প্রাইভেসি মেনটেন করে চলে, এভাবে কোর্টটাও দিয়ে
নেবে। এবং আজকালকার বাবা মায়েরাও তাদের সেই প্রাইভেসিটাকে, সন্তানের প্রাইভেসিটাকে সম্মান করেন।
ডেফিনেটলি, আমি আমার ছেলে বড় হয়েছে তো ইন্টারে পড়তেছে, লম্বা প্রায় আমার সমান।
জি, দেখতে অসাধারণ একটি ছেলে, তার বিষয়ে আমরা পরে শুনবো। জি
জি। তো এই এক পর্যায়ে তখন ছেলেদের ওই যে অন্যান্য ছেলেদের মাধ্যমে সে জানতে পারলো, জানার পরে তো এই শুরু হয়ে গেল। তো ওদের বন্ধুদের কথা আর কি, তো ওদের বন্ধুদের কথা হলো যে মিম অভিকের সাথে এরকম আচরণ কি করে করলো। মিম কিন্তু থানায় বলছিল যে যখন অভিকে অভিক পড়া যাচ্ছিল তখন মিমকে ঘর থেকে বের হতে দেয় নাই, তার রুম থেকে বের হতে দেয় নাই, সে কিছু দেখে নাই, সে রুমে ছিল। আবার পুলিশের কাছে সে জবানবন্দি দিছে সে দরজা খুলে দেখছে, মানে এক এক সময় এক এক রকম কথাবার্তা সে বলতেছে। এই সব কিছুরই উত্তর পাওয়া যাবে আমার ছেলের মোবাইল এবং কল লিস্টটা। আমার ছেলে কিন্তু ইদানিং ছেলেরা কিন্তু আপনার সিম চেঞ্জ করে, একবার ছিল বাংলা লিংক, আবার আসছে টেলিটক, আবার আসছে হলো এয়ারটেল। তো এয়ারটেলটা মাঝখানে আসছিল, টেলিটক হলো শেষে আসছে। যেই সিরিজে টেলিটক আমার ছেলে শেষ মুহূর্তে ব্যবহার করতো, ওই সিরিজে টেলিটকে সিএম কিন্তু মিমের কাছেও আসে। আমার মনে হয় পাঁচ সাতটা নাম্বার এদিক সেদিক পরে।
আচ্ছা,
ওই সিমটাই কিন্তু মোবাইলে ছিল, সেটা তো নাই, শেষ হয়ে গেছে। সেটা রিকভার হবে কিনা উপরওয়ালা জানে, আর থানা অথরিটি জানে।
আমরা মোটামুটি বেশ কিছু তথ্য জানতে পেরেছি, অভিজ্ঞ সম্বন্ধে জানবো। আমাদেরকে যারা লিখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞের বাবা, ধানমন্ডি আইডিয়াল কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার এইচএসসি ফার্স্ট ইয়ার একাদশ শ্রেণীর ছাত্র ছিল অভিক, রায়ান রহমান অভিক, এবং মিমও তো একই সঙ্গে পড়তো, সমবয়সী কি ছিল নাকি?
মিম রায়ান ছিল এক বছরের জুনিয়র
মিমের,
জি
আচ্ছা,
আর মিম ছিল এক বছরের সিনিয়র। মিম যে বছর রায়ান ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছে, সে বছর মিম ইন্টার ফাইনাল দিচ্ছে।
অভিকে যদি দেখতে চান কেমন এই ছেলেটি, তাহলে আমাদের ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবেন। অন্ধকারের গল্পের ফ্যান পেজ রয়েছে এবং ঢাকা এফএম 90.4 এর ফ্যান পেজও কিন্তু আমরা অভিকে একটা ছবি পোস্ট করেছি। অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.facebook.com/dhakafm90.4। এছাড়াও অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ, সেখানে গেলেও পেয়ে যাবেন অভিকের ছবি, সেটা হচ্ছে facebook.com/og90.4। সেখানে অভিকের একটা ছবি রয়েছে এবং মাত্র 17 বছর বয়সে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। কিভাবে তাকে পুরানো হয়েছে আমরা একটু একটু শুনেছি। আমরা একটু অভিকের সম্বন্ধে জানতে চাই। প্রথম সন্তান হিসাবে অভিককে নিয়ে যদি কিছু বলবার থাকে, ও ছেলেবেলাটা কেমন ছিল সেটা যদি বলতেন একটু আমাদের।
ছোটবেলা থেকে কিন্তু অভিক বেশ হাসি খুশি, বেশ বন্ধু বান্ধবান ছিল। কারণ আমি ছোটকাল থেকে ওইটা অবজার্ভ করতাম আর কি, যে আমার এটা আমি নিজেও যেখানে যাই সেখানে একটু বন্ধুত্বের হাত বাড়াই দিই। একা একা থাকাটা আমার কাছে ভালো লাগে না, যেখানে যাই অফিস আদালত অথবা যেখানে যাই আমি আমার কোর আমার লোকগুলো খুঁজতে থাকি, যে এদের সাথে চলাফেরা করা যায় এদের সাথে। তো অভিজ্ঞ থেকে এই ধরনের এই আমি ছোটকাল থেকেই দেখে আসছি। আর যখন সে এলাকায় যখন বড় হইতে ছিল, তো এলাকায় তো বড় হচ্ছে সব ছেলেদের সাথে তার একটা রিলেশন, তার এই এলাকায় ঢাকা শহরে এই মৃত্যুর আগ পর্যন্ত ধরেন 300-400 বন্ধু আছে। আমি অবাক হয়ে গেছি যেদিন আমরা ওর ওই 7 দিনের একটা মিলাদ দিতে যাব আর কি, সেদিন তার বন্ধুরা বললো যে আপনাকে মিনিমাম 300 বন্ধুর জন্যই আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো আমি বললাম যে বাবারা এই আমি এত লোক কোথায় জায়গা দিব সেখানে। তাহলে এখন এলাকায় আপনার যেখানে ছিলাম সেখানে নাখালপাড়া, তার স্কুল ছিল হলো আদমদি ক্যান্টনমেন্ট, কলেজ তো হলো ধানমন্ডি আইডিয়াল। এছাড়াও এই যে ধানমন্ডি আইডিয়ালে তো আর এক এলাকার ছেলে মেয়েরা নাই, বিভিন্ন এলাকার থেকে আসে। এখন দেখা গেছে যে সে এরকম যেখানেই দেখতো যে বন্ধু বান্ধবের আধিক্য, সেখানে সে দেয় আড্ডা দিতে চলে আসত, তাই না? তা এক পর্যায়ে
বন্ধু বৎসল বলে যেটা জানি,
হ্যাঁ বন্ধু বৎসল, কারণ হচ্ছে সে আমি প্রায় দেখতাম যে 5-10-15 ছেলে মেয়ে হঠাৎ করে বাসায় চলে আসে। এত ছেলে মেয়ে আমি জায়গা দেবো কই? আমি তো যখন দেখতাম তখন তো হয় সকাল না হলে রাত্রিতে, রাত্রিতে ওই কোনো আপনার উৎসবের সময় দেখতাম আর কি বেশি করে, যেমন ঈদের সময় অথবা সহবরাতের সময়, বাস 10-15। তা আমি আমার ওর মানে বলতাম যে ওর বন্ধুরা যখন আসবে তখন যতটুকু সম্ভব ততটুকুই তাদেরকে একটু সমাদর করো, কারণ তারা তো তোমার ছেলের বন্ধু, তোমার ছেলের বন্ধু তোমার ছেলের মতোই। তো তার যে এই যে বন্ধু সুলভ যে ব্যবহার আচরণ গুলা, এগুলো কিন্তু কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো। কারণ এত বছর এই এলাকায় ছিল, এত বছর আপনার কেউ যদি পরিচয় না দেওয়া যায় জিজ্ঞাসা করে যে একটা পান দোকানদারকেও জিজ্ঞাসা করে যে অভিক ছেলেটা কেমন ছিল, আমি শিওর একটা লোক তার বিপক্ষে বলবে না যে ছেলেটা ভালো ছিল না, ছেলেটা কারণ আমি এত কিছু আমি জানতাম না। আমি যখন ওই যে দুই সপ্তাহ পরে যখন বের হয়েছি, তখন পান দোকানদার, ওই ওই দোকানদার, ওই সবার কাছে সবার কথা হলো যে ছেলেটা এত বছর ধরে এখান দিয়ে চলাফেরা করছে, কোনোদিন শুনি নাই ছেলের কাছ থেকে একটা মন্দ কথাবার্তা। তাহলে আমার ছেলেটা আজকে 18 বছর 3 মাস পরে কিন্তু মৃত্যুবরণ করলো। এত বছর পরে, এত বছরের মধ্যে আমার ছেলের বিরুদ্ধে কোনো একটা কথা কেউ বলতে পারে নাই। এত বছর আমি শাহিনবাগে, আমার শাহিনবাগে জীবন শুরু, শাহিনবাগেই ওর জন্ম, শাহিনবাগে শেষ। কিন্তু তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ একদিন আমার কাছে আসা একটা ক্লেম করে নাই যে আপনার ছেলের কাছে আমি 2টা টাকা পাই না, আপনার ছেলে আমার সাথে মিসবিহেভ করছে। আমি এরকম লোক তো কখনো দেখি নাই। কারণ আমি তো শাহিনবাগ আজকে 22 বছর, তো আমার ছেলেটা যদি বেয়ারা হতো, আমার ছেলেটা যদি এরকম ডেসপারেট হতো, তাহলে তো কেউ না কেউ আমাকে আজকে এত বছর হলো একটা কথা বলতো, কেউ বলেনি। আজকে আমার সেই ছেলে অন্যের বাসায় যাইয়া মরতে হলো, এই ছেলেকে। আজকে আমি যেখানে যাই, আমি তো ছেলেকে হাতে ধরে ঢাকা শহরে বড় করছি, ছোটবেলায় যেখানে যাওয়ার শিশু চিড়িয়াখানা বলেন,
শিশু পার্ক
থেকে শুরু করে, আর আমাদের প্রতি বছর কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমাদের অ্যালামনি হয়, আমাদের পিকনিক হয়, এক বছর অ্যালামনি এক বছর পিকনিক। কারণ সেখানেও তার একটা ফ্রেন্ডসার ক্লাস আছে,
আপনার বন্ধুদের,
আমার বন্ধুদের ছেলেদের সাথে সেখানে একটা ফ্রেন্ড সার্কেল আছে। কারণ প্রতি বছরে দেখা হয়, হয় এখানে হবে না হলে আউটসাইডে হবে, তো সেখানে তার একটা ফ্রেন্ড সার্কেল আছে। সেই আমার বন্ধুরা শোনার পরে তারা তো তাদের ছেলের কাছে বলে, তারা টেলিফোন করে যে আঙ্কেল এটা কি করে সম্ভব হইল, আপনারা তো, তারা তো ছোট ছেলে মানুষ, তারা বলে যে আপনারা এরকম একটা ঘটনা ঘটলো, আপনারা কিছুই করতে পারলেন না, তারা তো ছেলে মানুষ। তো সেই জন্যই বলতেছি যে আমার ছেলেটা ঘরে বাইরে সবখানেই কখনো কারোর সাথে একটু উচ্চবাচ্চ করেনি, অথচ তাদের বাসায় গিয়া আমার ছেলেটাকে মরতে হলো। আমার এরকম একটা ছেলের মরণটা এত সহজে তারা নিল, যাদের বাড়িতে ঘটনাটা ঘটলো, মিম, মিমের মা, মিমের চাচা, দাদা, তাদের ফিলিংসটা এরকম যে এই বাড়িতে কোনো কিছুই হয়নি। তাদের কত বড়, তারা কত বড় পাওয়ার নিয়ে দেখেন, তাদেরকে পত্রিকা থেকে যখন টেলিফোন করা হয় তখন মিমের মা বলে যে যদি কোনো কিছু বলতে হয় আপনারা পুলিশের সাথে কথা বলেন, আমার সাথে না। তাহলে পুলিশ কি, পুলিশ কি ওদের কি ব্যক্তিগত রিলেশন অথবা ব্যক্তিগত কি তাদেরকে গার্ড দিচ্ছে, তাদেরকে তারা এই কথা বললো কেন? তারা সাংবাদিকের সাথে কথা বলতে রাজি না, বলে যে পুলিশের সাথে কথা বলেন, যা বলেন বলেন।
This track was downloaded from fusionbd.com.
জি আঙ্কেল, আমাদের ফেসবুকে এবং এসএমএস এ দেখতে পাচ্ছি অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আমরা কিছু কিছু কমেন্ট পড়বো ফেসবুক আমাদের ফ্যান পেজ থেকে। আমাদের অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিই, যারা লিখতে চান তারা সেখানে গিয়ে লিখতে পারেন, অভিজ্ঞের ছবি আমরা সেখানে পোস্ট করেছি। শ্রাবণী লিখেছেন যে যারা এই কাজটি করেছে তারা কি মানুষ হতে পারে কিনা। মোজাম্মেল হক আলম তিনি লিখেছেন এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। এরকম আরো অনেকে বলেছেন, মিরাজ, এরপর দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান লিখেছেন, এরপর তুহিন আনাম, আচ্ছা মুনিফ হাসান তিনি লিখেছেন, সে অভিকের বন্ধু, তিনি লিখেছেন যে আমাদের খুবই কাছের একজন বন্ধু ছিল অভিক, এবং তিনি বলছেন যে এই ঘটনাটি আঙ্কেল যেটা বলছেন সেটা একেবারে সত্যি। আচ্ছা এরপরে অভিকের কোনো বন্ধুরা যদি এই মুহূর্তে আমাদেরকে শুনে থাকেন, আশা করছি আপনারা আমাদেরকে এসএমএস করে আপনাদের ফোন নাম্বারটি পাঠাবেন, আমরা আপনাদের সঙ্গে ফোনে কথা বলবো। নাম্বারটি আরো একবার জানিয়ে দিই, 16260 এই নাম্বার, 16260। এখানে শুরুতে ওজি লিখবেন, ও জি স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন, এবং শেষে অবশ্যই লিখবেন আপনি অভিকের বন্ধু ছিলেন এবং কোথাকার বন্ধু, স্কুল অথবা কলেজ হলে উল্লেখ করবেন। সোহান তিনি লিখেছেন যে প্রেম ভালোবাসার কারণে এই ধরনের সম্পর্কগুলি, মানে এই ধরনের দুর্ঘটনাগুলি ঘটেছে। ওকে, মিতু লিখেছেন, এরপরে বোরহান উদ্দিন লিখেছেন যে খুবই কষ্টের একটি ঘটনা যেটা আমরা আজকে শুনছি। দুবাই থেকে আমাদের সঙ্গে শহীদুল ইসলাম পিন্টু, তিনিও লিখেছেন, অপু লিখেছেন, এরপরে লিখেছেন আমাদেরকে সম্রাটী, লিখেছেন খুব দুঃখজনক একটি ঘটনা, অবশ্যই দুঃখজনক একটি ঘটনা। আচ্ছা, আরিফ লিখেছেন, এরপরে দেখতে হচ্ছে সাকি রয়েছেন আমাদের সঙ্গে, বিপ্লব, সম্রাট, এরপরে রয়েছেন রাজু, জিয়া, তিনি লিখেছেন, এরপরে সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আরো কিছু প্রশ্ন আমরা পাচ্ছি, তো এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অন্ধকার গল্পের প্রযোজক সাদেক সামি। তো আশা করবো সাদেক সামি আরো কিছু আঙ্কেলের কাছ থেকে শুনবে এবং আমাদেরকে, আমরাও কিছু জানতে পারবো, আমরা অনেক কিছু জেনেছি অলরেডি, কিছু কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যদি আঙ্কেলকে যদি কোনো কিছু প্রশ্ন করবো থাকে আপনার, প্রশ্নগুলি আপনি পাঠাতে পারেন।
ধন্যবাদ। আজকে আসলে আমাদের যে একটা ভিন্ন একটা প্ল্যাটফর্ম থেকে আসলে আজকে আমরা করতে চেয়েছিলাম, যেমন আমরা গত সপ্তাহে অনন্যা বণিককে নিয়ে আমরা এই স্টুডিওতে আমরা নিয়ে এসেছিলাম এবং হিজড়াদের যে জীবন সেই জীবনকে আমরা শুনতে পেয়েছিলাম। আজকে একটা ডিফারেন্ট একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলছি, যে আগুনে পোড়ানো সেই সেই একটা লুম্ভস
এবং কত নির্মম একটি ঘটনা, যে একটা 18 বছর একটা ছেলেকে আগুনে পুড়িয়ে যে 25 মিনিট আগুনে পুরো অবস্থায় বাড়ির ভিতরে ঘোরাঘুরি করেছে কিন্তু তাকে কেউ পানি দেয়নি, বিষয়টি আমার খুবই খারাপ লেগেছে।
আসলে এই টপিকটার এবং আমরা আসলে কাজ করতে গিয়ে আমরা শেষ পর্যন্ত আসলে ফাইনালি কিন্তু আমরা এখনো জানি না, যেহেতু আমরা ওই ওই জায়গাটিতে আমরা ছিলাম না। আমরা আশা করি যে ওই পক্ষের সাথে আমরা আসলে কথা বলতে চেয়েছিলাম যে আসলে ঘটনাটা
ওইভাবে সহযোগিতা করেননি,
ওনারা আসলে আমাদেরকে তেমন ভাবে সহযোগিতা ওনারা করেননি। আমরা চেয়েছিলাম, আমরা আসলে চাইনি যে একটি জায়গা থেকে শুধুমাত্র একজনই কথা বলে যাবেন। আমরা ওনাদের বেশ কয়েকবার আমরা ট্রাই করেছি, অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের সঙ্গে কানেক্ট হন, আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো কথা আছে। যেমনটা আসলে সাংবাদিকতা হয় যে দুপক্ষেরই একটা কথা থাকে এবং এক পক্ষ হয়তো বা কোনোভাবে ওনাকে দোষ দিয়ে যাচ্ছেন এবং অন্য পক্ষের হয়তো বা কিছু না কিছু কথা থাকে, কাউন্টার থাকে। আমরা চাচ্ছিলাম যে সেই কাউন্টারগুলো আসুক, কিন্তু সবার উপরে যে কথাগুলো আমরা আসলে এখানে কোনো বিচার বা কোনো আদালত আসলে আমরা আজকে বসাতে চাইনি। আজকে আমরা শুধুমাত্র কথাগুলি শুনতে চাই
এবং আমাদের
মোবাইল ফোন গুলো বন্ধ, আমি আশা করি যে ওনারা হয়তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। ওনাদের মোবাইল ফোন গুলো অনবরত বন্ধ, যদি ওনারা একটু মোবাইল ফোন গুলো একটু খুলে রাখেন আমরা ওনাদের কথাগুলো অবশ্যই শুনবো এবং ওনাদেরকে যতটুকু সম্ভব আমরা ওনাদেরকে বেশ কিছু সময় আমরা দিতে চাই এবং ওনাদের কথাগুলো আমরা শুনতে চাই। তবে আমরা আরো একটা সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা আসলে কোনো আইন আদালত বা এই টাইপের কোনো বিষয় আমরা করতে যাচ্ছি না, আমরা জাস্ট একটা ঘটনা যেভাবে ঘটে এবং সাংবাদিকতার জায়গা থেকে আমরা যেভাবে শুনি আমরা আজকে ঠিক সেই জায়গা থেকে আমরা শুনছি। আমাদের প্রতি আদালতের প্রতি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং আমাদের আজকে যিনি পক্ষ, যিনি ভিক্টিমাইজ হয়েছেন, উনি ওনার জায়গা থেকে বলবেনই, উনি হয়তো বা ওনার জায়গা থেকে বলবেন, ওনার কষ্ট রয়েছে সেই ব্যথার জায়গা থেকে ওনার কথাগুলো বলবেন, কিন্তু আমরা আসলে একটা নিরপেক্ষ জায়গা থেকে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে এবং নিশ্চয়ই একদিন একদিন এর বিচার হবে এবং খুব দ্রুত সুবিচার হবে অবশ্যই। আপনি বেশ কিছু কথা বলছিলেন, আমি এর মধ্যে কিছু একটা কথা বলতে চাই যে সমকালে একটা রিপোর্ট বের হয়েছিল, আপনি নিশ্চয়ই সেই রিপোর্টটিও দেখেছেন, যে 26 এপ্রিল 2014 সেখানে এই টপিকটা নিয়ে কথা বলা হয়েছিল যে পুড়ে মরল প্রেমিক, এটা পের একটা। তো সেখানে কিন্তু আপনার কথার সঙ্গে কিছু আমি দেখে আমার জাস্ট জানার জন্য আসলে প্রশ্নগুলো করা, যে সেখানে জানানো হচ্ছিল যে বিষয়টা আসলে ওইভাবে না, যে প্রেমিকার বিয়ে হচ্ছিল, সে বিয়ে এই বিষয়টা সে জানার পরে সে সেখানে যায়, ঘটনাটা আসলে কতটুকু সত্য
এই কথাটার ব্যাপারে এবং সমকাল লিখছিল যে প্রেমিকার বাসা।
আপনি চাইলে কিন্তু দেখতে পারেন, আমার কাছে কিন্তু সেই কাগজটা আছে, আমি অলরেডি আঙ্কেলকে দিয়ে দিয়েছি, আপনি কাগজটা দেখেন।
এটা হলো 26 তারিখে, তাই না? হ্যাঁ, তো ওখানে বলা হয়েছিল যে প্রেমিকার বাসার সামনে প্রেমিক আত্মহত্যা করছে এবং সেখানে বিয়ের ব্যাপার আসে, আসলে বিয়ের ব্যাপার বলতে কোনো কথাই হয়নি। এ ব্যাপারে আমি আপনার সমকালের রিপোর্টারের সাথে যোগাযোগ করলে উনি বলে যে ওয়াহিদ ভাই, আমি কিন্তু এই রিপোর্টটা এইভাবে লিখিনি।
আচ্ছা,
আমি প্রতিবাদ করছিলাম যে আমি যে রিপোর্টটা লিখছি সেটা কেন দেওয়া হলো না, এটা কেন দেওয়া হলো, এটার ব্যাপারে কিন্তু আমি প্রতিবাদ করছি। এটা হলো উনার উত্তর আমার কাছে। আমি যখন উনার অফিসে গিয়ে প্রতিবাদ জানালাম যে আপনারা
আপনার সঙ্গে তো রিপোর্টটা যখন তৈরি করা হয় প্রতিবেদনটা আপনার সঙ্গে তো কথা বলা হয়েছে, আপনাকে কোট করা হয়েছে সেখানে,
এবং এইটা লিখার পরে কিন্তু আমি যে প্রতিবাদ জানাচ্ছি সশরীরে।
আচ্ছা, এবং আপনি কি এই কথাগুলো বলেননি যে এখানে যে যে কথাগুলো বলা হচ্ছিল যে যখন আপনার সঙ্গে যোগাযোগ করা হয় অভিকের বন্ধুর উদ্ধৃতি দেয় পুলিশ এবং আপনার আপনার উদ্ধৃতি সেখানে আছে, আমি যেমনটা দেখতে পাচ্ছি যে প্রেমিকার পরিবার অবশ্য পুলিশকে জানাচ্ছে। শুক্রবার দুপুরে অভিক নিজেই বাসার গেটে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এক পর্যায়ে নিজেই শরীরে আগুন ধরিয়ে দেন, সঙ্গে সঙ্গে বিষয়টি তার পরিবারকে জানানো হয়। ব্যাপারটা কি এরকমই ছিল?
তার পরিবার আমাকে জানাচ্ছে
যেমনটা বলছিলেন
যে আপনার ছেলে আগুনে পড়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। তাদের গেট লক করা অবস্থায় সে নিচের থেকে তিনতলায় চলে গেল, সেখানে তাদের দরজা খুলে গেল, তাদের বাসায় আগুন লাগলো, ছেলে তার গায়ে কেরোসিন দিল, আগুন দিল। তাদের ভাষ্য মতে, আমরা তো সেখানে ছিলাম না, আমার ফ্যামিলির লোক তো সেখানে ছিল না, আমার কথা তো দূরে, আমি তো দেশের বাড়িতে। তাহলে তারা যে কথাটা বলছে সে কথাটা কিন্তু পুলিশ আমাদেরকে বলছে, এবং পুলিশ এটা বলছে যে তারা কিন্তু পানি দেয় নাই। এখন তারা যে আগুন লাগার কথা বলতেছে একতরফ থেকে একতরফে হচ্ছে, আমরা তো ছিলাম না কেউ, কি হয়েছে সেখানে? তারা যা বলবে এটাই আমাদেরকে শুনতে হবে, কিন্তু আমি জানতে চাই সেখানে অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে। তাহলে অ্যাকচুয়াল ঘটনা যখন ঘটে সেখানে কে কে ছিল? ওই ঘরের বাসিন্দারা, ওই রুমের বাসিন্দারা, আর আমার ছেলে ছিল। আমার ছেলে তো এখন নাই, তাহলে আমার ছেলে নাই, কিন্তু আমার ছেলের যে ডিভাইসটা ছিল মোবাইলটা সেটা থাকলেই এনাফ হয়ে যেত। এখন তারা যারা আছে ওই ঘরের বাসিন্দা তারা যা বলবে সেটাই তো আমরা শুনবো। আমরা তো এটা প্রমাণ করতে হলে আমাদেরকে আবার বিভিন্ন ধরনের এভিডেন্স নিতে হবে, সেই এভিডেন্স তো আজ পর্যন্ত পুলিশ নেয় নাই। বিয়ের কথা বলছে না, এটা আমার মত থেকে কখনো বের হয় না, কারণ এই ধরনের কোন আলাপ আলোচনা দুই ফ্যামিলি অথবা কারো মধ্যে ছিল না।
আমার
ছেলের বয়স হলো কত বছর? 18 বছর 3 মাস যখন ছেলেটা মারা যায়
25 তারিখ,
রাইট? আর মেয়ের বয়স না হলে 1 বছর বেশি হবে, তাই না? তাহলে বিয়ের তো প্রশ্নই উঠতে পারে না। আমি ইন্টারমিডিয়েট যে ছেলে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে তাকে বিয়ে করাবো, এটা কি করে সম্ভব হয়?
আচ্ছা,
তাই না? এই যে লিখলো বিয়ের কথাটা, এটা সাংবাদিক সাহেব কোথেকে লিখছে? হয়তো কবি কবি ভাব যদি থাকে তাহলে হয়তো লিখে দিছে, আর না হলে কিভাবে লিখছে, কেন লিখছে, এটার তো উত্তর আমি চাইতে গেছি। তখন আমাকে সাংবাদিক সাহেব বললো যে সরি, এটা আমার লেখাটা, আমি যেটা দিছি সেটা লেখা হয়নি, এবং এটার জন্য উনি প্রতিবাদ করছে।
যোগাযোগের চেষ্টা করেছিলাম, প্রতিবেদনে হয়তো আমাদের যারা লিসেনার তারা শুনতে পেরেছেন যে ওনার মা আমাদের সঙ্গে কথা বলতে চান না। আমি আবার রিকোয়েস্ট করছি যদি ওনার প্রোগ্রামটা শুনে থাকেন, আমি আশা করি ওনারা শুনছেন, আমি জানি। আপনারা যদি চান আমাদের সঙ্গে কথা বলতে আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারেন। আপনারা প্লিজ আপনার মোবাইল গুলো আপনারা একটু খুলে রাখবেন, আমরা আবারও চেষ্টা করবো আপনার সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, আপনি জি
এই সমকাল পত্রিকা থেকে কিন্তু মিমের মাকে টেলিফোন করা হয়েছিল, পুলিশ সোজাসুজি বলে দিয়েছে যা কথা বলার পুলিশের সাথে বলেন, আমার সাথে না, আমি কোনো কথা বলবো না।
আচ্ছা আচ্ছা, এই যে এতগুলো ঘটনা ঘটছিল, আমি আরো একটু বলতে চাই যে আমাদের কিন্তু আপনি বেশ কিছু ছবিও কিন্তু আপনি আমাদের প্রোভাইড করেছেন, যেমন আমরা একটু পরে হয়তো আমাদের ফেসবুকে সেই ফ্যান পেজে facebook.com/dhakafm90.4 সেখানে সেই ছবিগুলো আমরা আপলোড করবো। অভিক যখন নাকি আগুনে দগ্ধ এবং এর পরের ছবি, তার আগুনে পড়া কিছু ছবি, আমরা আসলে চিন্তা করছি যে এখনো সেই ছবিগুলো আমরা দিব কিনা ফেসবুকে, এবং তার একটি ভিডিও আছে তাকে যখন সিএনজিতে উঠানো হচ্ছিল এবং সেই আগুনে পোড়ানো অবস্থা এবং সেই ছবিগুলো খুবই লোমহর্ষক, আমি বলতে চাই গা শিউরে ওঠার মতো, সেই ছবিগুলো আমরা আসলে দিব কিনা। লিসেনার, আপনারা যদি সেই ছবিগুলো দেখতে চান আমাদের কিন্তু জানাতে পারেন আপনারা যে আমরা আসলে আদৌ সেই ছবিগুলো দেয় আমাদের কতটুকু ঠিক হবে। ছবি এবং ভিডিও আমাদের হাতে রয়েছে অভিকের, এবং সেই মিমের ছবিও আমাদের কাছে আছে, আমরা আসলে হয়তো বা অনুষ্ঠানে কোনো না কোনো পর্যায়ে সেই ছবিগুলো আমরা দিতে চাই, কিছুক্ষণের মধ্যে আমরা দিতে চাই, আমাদের টেকনিক্যাল টিম সেটি নিয়ে কাজ করছে। আপনাদের থেকে আমরা আসলে মতামত নিতে জানতে চাই যে সেই ছবিগুলো আমরা দিব কিনা কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আমরা যে টপিকের মধ্যে ছিলাম, আপনি বলছিলেন অভিক সম্বন্ধে, আমাদের যদি আপনি যেমনটা বলছিলেন অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক বন্ধু বান্ধব, অনেক কিছু নিয়ে, তো তাকে নিয়ে তার ছবি আমরা দেখতে পাচ্ছি যে বেশ একজন স্মার্ট একজন অভিক, এবং আমি বলতে চাই যে আপনিও বেশ স্মার্ট, এবং আপনার কিছুটাই হয়তো বা সে পেয়েছে, বেশ কিছুটাই সে পেয়েছে। আপনার যে এখন বর্তমানে যে ফ্যামিলিতে আপনি আন্টির কথা বলছিলেন, কি অবস্থা অভিকের আম্মুর, কি অবস্থা?
সে আজকে প্রায় 9 বছরের মতো অসুস্থ। আমরা বিভিন্ন জায়গায় দেশে এবং দেশের বাহিরে ট্রিটমেন্ট করছি, কিন্তু কোনো বেনিফিটেড আমরা হই নাই। শারীরিকভাবে সে যে অসুস্থতা নিয়ে তার জীবনযাপন করতেছে, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই। ডাক্তাররা এটা আসলে ইনডাইরেক্টলি সেটাই বলতে চায় যে ওনার নার্ভের সমস্যা আছে। এখন নার্ভটা কোথায়, কোন জায়গায়, সেটা কিন্তু ডাক্তাররা ডিটেক্ট করতে পারতেছে না। যার জন্য ওর শরীরে আপনার এক হলো তার ব্যাকবোনে 5টা ডিস্কে ক্ষয় আছে, তার নেকে সমস্যা আছে, লেগের সমস্যা আছে, তার আপনার প্রচন্ড মাথা ব্যথা হয়, প্রচন্ড কানে ব্যথা হয়। এইভাবে তার এই যে ব্যথাটা, এটা টাইম টু টাইম শিফট করে, কখনো পায়ে যায়, কখনো কানে আসে, কখনো কোমরে আসে, এইভাবে 24টা ঘন্টায় সে এই ব্যথা কাতরাতে থাকে। এবং সে এই অসুখের কারণে ঘরের থেকে এখন আর বের হয় না। আগে কিন্তু সে কিন্তু আমার সংসারে সবকিছু সামাল দিত, এই যে ধরুন আমি এখন তো আমি ছোটবেলা থেকে একটু একটু দূরে দূরে থাকতাম আর কি, বেশ আমি কাজে 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 কেন থাকতাম না, দেশের বাড়িতেও না এখানেও না, তো আমার ফ্যামিলিটা টোটালি সে আগলায় রাখতো আর কি, আমি শুধু ওই ফাইন্যান্সটা করতাম। এখন সে ঘরের গেটের বাহির হয় না, কারণ হচ্ছে যদি সে বেড থেকে উঠে যদি রান্না করে আসে 10-15 মিনিট পরে গিয়ে আবার শুয়ে যাইতে হয়, এখন শুয়ে গেলে দেখা গেছে যে এখন সে কখন আবার এখানে আসবে এরকম ঠিক ঠিকানা নেই। আজকে আপনি যদি তার সাথে যদি 10 মিনিট যদি কথা বলেন, পরবর্তীতে আধা ঘন্টা তার সাথে আর কথা বলার কোনো স্কোপ থাকবে না, তখন তার চিৎকার শুরু হয়ে যাবে, ব্যথা শুরু হয়ে যাবে। তো ফিজিক্যালি সে টোটালি আপনি ধরে নিতে পারেন যে ফিজিক্যালি সে পার্মানেন্টলি অসুস্থ হয়ে গেছে।
আপনারা তো বেশ কিছু মানব বন্ধন আপনারা করেছেন, যে মানব বন্ধনের সেই ছবিগুলো আমরা কিন্তু অলরেডি আমাদের যে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে সেখানে অন্ধকারের গল্পে সেখানে আমরা দিয়ে দিয়েছি লিঙ্কগুলো। এই যে যারা আসলে এখানে ছিল শাহিনবাগেও আপনি করেছেন, আসলে কারা এখানে এসেছিল এই মানববন্ধনে?
এই মানববন্ধনে আসছিল আমার হিতাকাঙ্ক্ষী, আমার ছেলের হিতাকাঙ্ক্ষী এলাকায়, তার স্কুল, তার কলেজ, এবং স্কুল কলেজে বহু বন্ধু বান্ধব আসে, আর এলাকার বহু লোক আসে, নাখালপাড়া থেকে গেছে, শাহিনবাগ থেকে গেছে, এগুলো সবগুলো হলো আমার বন্ধু বান্ধব ছাড়াও তার হলো বেশিরভাগই বন্ধু বান্ধবরা গেছে।
আচ্ছা,
যেখানে আপনি পত্রিকায় দেখবেন যে ওদের এলাকাবাসী, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়ে গেছে।
আচ্ছা, এই যে মানববন্ধন আপনারা করলেন, এটা কেন করলেন? আপনারা তো আসলে আইনি আশ্রয় আপনারা নিয়েছেন অলরেডি।
মানববন্ধনটা আমরা করছি এই কারণে যে আমরা যখন দেখলাম যে থানা অথরিটির কাছ থেকে আমরা কোন রকম সহযোগিতা পাচ্ছি না, ওনারা শুধু আমার সাথে ড্রামা করতেছে, এক পর্যায়ে চলে গেলাম মামলায়। মামলায় যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট সাহেব বললো যে থানায় কোনো কিছু হয়েছে কিনা এ ব্যাপারে সেটা আমার জানা দরকার, এই জন্য আপনারা যে মামলাটা করছেন সেটা আমি কিন্তু এখন স্টে করে রাখলাম, স্থগিত করে রাখলাম, সেটার তদন্ত আসলে তারপরে এটা শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু এই ব্যাপারে থানা অথরিটির কোন রকম কোন নড়াচড়া দেখতেছি না, তারা এটা প্রতিবেদন দিচ্ছে না, কারণ আপনার 14-5 আমি মামলাটা করলাম, সেদিনই কিন্তু এই প্রতিবেদনটার জন্য আপনার কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়। এখন দেখেন মে গেল, জুনের 11 তারিখে এসে আমরা, জুনের 10 তারিখে এসে আমরা মানববন্ধনটা করলাম, যেহেতু কেউ কিছু বলতেছে না, থানা কর্তৃপক্ষ বলার কথা ওদের কোনো নড়াচড়া নাই। আমি যখন মানববন্ধন করি তখনই থানা কর্তৃপক্ষ মনে হলো যে এই রিপোর্টটা আমার মনে হয় করতে হবে, তখন তারা একটু নড়াচড়া করলো। তারপরও দেখেন এই মানববন্ধন করার পরে আপনার এই মাসের 9 তারিখে আমার একটা ডেট ছিল, সেদিনও আমি প্রতিবেদন পাইনি, যার জন্য আবার ডেট দিল 21 তারিখে। 21 তারিখে যা প্রতিবেদনটা পাইলাম, তাহলে মানববন্ধন না করলে আমার মনে হয় দেশবাসী জানতো না, থানা কর্তৃপক্ষের হয়তো টনক নড়তো না, তারা এটাকে ফ্রিজ করে ফেলতো আর কি।
আচ্ছা আচ্ছা, আপনি তো মানববন্ধন করলেন, আইনি আশ্রয় আপনি অলরেডি নিয়েছেন, কিন্তু আজকে আপনি ঢাকা এফ এম এই এই প্ল্যাটফর্মে আপনি আজকে কেন আসলেন? খুবই একটা সাধারণ একটা প্রশ্ন আমি আপনার কাছে জিজ্ঞেস করব।
আমি এই প্ল্যাটফর্মে আসছি, আমি যতটুকু জানতে পারছি আমার বন্ধু বান্ধব থেকে, যে বিভিন্ন রেডিও প্রোগ্রাম, বিভিন্ন প্রতিষ্ঠানের রেডিও প্রোগ্রামে এই ধরনের কিছু রিপোর্ট নিয়ে কথাবার্তা হয়। তো এখানে আসার পিছনে কারণটা হলো, আজকে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতেছি সেটা অনেক লোকই শুনবে, দেশবাসী শুনবে, আমার পুলিশ কর্তৃপক্ষ শুনবে, আমার দেশের প্রশাসন শুনবে, সবাই শুনবে। শোনার পরে পরবর্তীতে যখন আমার আইনি স্টেপ নিতে যাব, আমি আমি যখন আদালতের কাছে বিচার চাইতে যাব, হয়তো তারাও এটা শুনবে, হয়তো দেখতেও পারবে কেউ কেউ। তো সেই হিসাবে আমি আসলে ন্যায় বিচারের স্বার্থে প্রকৃত ঘটনাটা যাতে উদ্ঘাটিত হয়, সেই কারণে আমি আপনাদের মতো যারা এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে থাকেন, আপনাদের কাছে আমি দ্বারস্থ হই।
আসলে আপনাদের এই আস্থার জায়গাটা নিয়ে কিন্তু আমাদের আজকে এই প্ল্যাটফর্ম, আজকে অন্ধকারের গল্প। আমরা কিন্তু এরকম অনেকগুলো কাজ করেছি এবং আমরা আগামীতে এরকম কাজ করতে চাই, আমরা এই বিষয়গুলো জানতে চাই। আমরা শুধুমাত্র জানার তাগিদেই আমরা কোনো সমস্যার সমাধান কখনোই আমরা দিতে চাই না, আমরা শুধু জানতে চাই যে বিষয়গুলো কেন ঘটলো, কিভাবে ঘটলো এবং কারা ঘটালো, এই বিষয়গুলো জানতে চাই। এর আগেও আমাদের এই প্ল্যাটফর্মে ঘটেছে, যেমন ফাইমার কথা আমি বলতে চাই, সে কাতারে সে পাচার হয়ে গিয়েছিল বিদেশে, এবং তারপরের যে ফলো আপটা আমাদের এই প্রোগ্রামটা অনেক পর আমি আমাদের সেই লক্ষ লক্ষ লিসেনারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আমার কুণ্ঠাবোধ হবে না যে আসলে তাদের জন্যই আমাদের এই সাকসেস স্টোরি, তাদের জন্য আসলে আমরা এগিয়ে গিয়েছি এবং তাদের জন্য এই চ্যালেঞ্জিং এই প্রোগ্রামটি আমরা চালিয়ে নিতে পারছি এখন পর্যন্ত, এবং আরো চ্যালেঞ্জ আমরা নিতে চাই। অনেকেই একটি প্রশ্ন করে যে আপনারা কেন এত চ্যালেঞ্জ করেন, আপনাদের কি এত হরর টাইপের আপনার প্রোগ্রাম নিয়ে আসছেন, ভয়ঙ্কর সব নিয়ে আসছেন, আপনার সাহসটা কোথেকে পান? আসলে আমাদের এই সাহসের জায়গাটা আমাদের লিসেনাররা। এবং ফাহিমার আজকে যে কি স্টাডি, এবং কিছুক্ষণ আগে ফাহিমার সঙ্গে কথা হচ্ছিল, ফাহিমার যারা তাকে বিদেশে পাঠিয়েছিল তারা অলরেডি তারা গ্রেপ্তার হয়েছে, আশা করি এই সুবিচার পাবে, আপনিও পাবেন। আমরা আশা করি আইনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা রয়েছে, নিশ্চয়ই আপনি এর বিচার পাবেন।
ডেফিনেটলি আমিও সেই আশা করি, যেহেতু আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান যাদের কাছে আমরা একটা সময় তাদের কাছে বিচার চাইতে যাব, তারা হয়তো জিনিসটা আগে জানার জন্য এখন জানবে, আর সেই জানাটার জন্যই কিন্তু আপনারা আপনাদের কাছে আসা।
আচ্ছা,
এবং ইনশাল্লাহ আমরা সেটা আশা করি যে আপনারা আপনাদের মাধ্যমে তখন ওরা যখন জানতে পারবে তখন আমরা সুবিচারটা পাবো
অবশ্যই। আচ্ছা, এবার টপিকটা সেই অভিককে নিয়ে আমরা আরো কিছু জানতে চাই, যে অভিকের যে যে মৃত্যুর সেই ঘটনাটা, যে কোনে তাকে নাকি কেরোসিন দেওয়া হয়েছিল, আপনার কি আসলে কেরোসিন এরকম কোনো গন্ধ কি আপনার তার গায়ে থেকে পেয়েছিলেন?
আমরা আসলে এই ধরনের কোনো সিমটম আমরা পাই নাই। যে অভিকের গায়ে যে তার প্যান্ট শার্ট ছিল পরা প্যান্ট শার্ট, সেটা তো আমাদের কাছে নেই, সেটা ডেফিনেটলি পুলিশের কাছে, আলামতগুলো পুলিশের কাছে। তারা বলছে আপনার সেখানে আপনার কোল্ড ড্রিঙ্কস এর ক্যান পাওয়া গেছে, এটা পুলিশের কথা, কিন্তু সেটা আমরাও দেখিনি, আমরা সেটাও দেখিনি। তারা তো যে সমস্ত আলামতের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে একটা লোক কি কারণে কি দিয়ে পড়া গেছে, সেটা শুধু শুনছি কিন্তু আমরা কখনো সেগুলো দেখিনি। আমার হসপিটাল থেকেও আমরা কিন্তু কোনো কাপড় চোপড় পাই না, সেটা তো পুলিশ নিয়ে গেছে। তাহলে আমরা কিভাবে, শুধু তারা বলছে এই কথাটা কিন্তু ওই তাদের ঘরের থেকে বলা হয়েছে, সেই কথাটা কিন্তু হসপিটাল থেকে বলা হয়েছে, হসপিটালে সেই হিসাবে ডাক্তার সাহেব লিখছে যে কেরোসিন দিয়ে পড়া গেছে। তো কেরোসিন দিয়ে পড়া গেলে তো নিশ্চয়ই কোনো এই ধরনের কোনো আলামত ছিল, কিন্তু সেগুলো আমরা কখনো দেখতেও পাইনি, সবই পুলিশের কথা।
এই যারা ছিল মানে অভিকের যে মামা কিংবা অভিকের যে বন্ধু, তারা তো নিশ্চয়ই সেই সিএনজি করে তাকে নিয়ে যাচ্ছিল হসপিটালে, সেই ভিডিওটা আমাদের কাছে আছে, আমরা কিছুক্ষণের মধ্যে সেই ভিডিওটা দিতে চাই, যদি আমি লিসেনারদের কাছ থেকে সেই মতামতটা চাই যে আমরা আসলে আদৌ সেই ভিডিওটা আমরা দিব কিনা। মিমের ছবি আমাদের কাছে আছে, আমরা আসলে সেই ছবিটা দিব কিনা, দেয়া কতটুকু ঠিক হবে প্লিজ আপনারা আমাদেরকে জানাবেন।
আপনারা অলরেডি জানিয়েছেন যে তারা দেখতে চান ভিডিওটি এবং সেই ছবিগুলি, মিমের ছবিটা আমরা দিব কিনা সেটা নিয়ে আমরা হয়তো বা একটু সময় নিব সেটাতে। আর আমরা আমাদের ফ্যান পেজে কমেন্টগুলি যদি কেউ খেয়াল করেন তারা দেখতে পাবেন যে অনেকে এগিয়ে এসছেন, কল লিস্ট বের করে দেবেন এরকম। এবং কিছুক্ষণ আগে আমি একজনের সঙ্গে নিজেই কথা বলেছি এবং সে সেটা বের করে দিতে পারবে বলেছে। এবং কথা বলতে গিয়ে যেটা খুঁজে পেলাম যে সে খুবই পরিচিত একজন।
আমি আসলে ওনার প্রতি, আমি এই জায়গা থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ। আমি
উনি আমাদের সঙ্গে ছিলেন এবং ঘটনাটি শুনে সে নিজ উদ্যোগে চেষ্টা করবেন এবং তিনি কথা দিয়েছেন যে তিনি আত্মবিশ্বাসে তিনি পারবেন কল লিস্টটা বের করে দিতে। সো এই মুহূর্তে তার নাম ঠিকানাটি আমি বলতে চাই না, আমরা আঙ্কেলকে তার সঙ্গে কথা বলিয়ে দিব। তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, দীর্ঘ সময় আলাপ করে আসলাম। সো আমার মনে হচ্ছে যে কল লিস্টটা আপনার কাছে আমরা দিতে পারবো।
আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটা যেটার জন্য আমি হন্যায় ঘুরছি। কারণ যে জিনিসটার জন্য আমি এতটা মাস ঘুরে ঘুরে দাঁড়াদাঁড়ে ঘুরে ঘুরে কেউ কিন্তু আমাকে এ ব্যাপারে কোন রকম কোন হেল্প করে নাই। এবং থানা কর্তৃপক্ষ তো জেনুইন কলেজটা নিতে পারতো, নিছেও হয়তো, কিন্তু তারা আমাকে সেটা প্রোভাইড করেনি। বরং একটা করছে সেটা হলো জেনুইন না। আপনার ধন্যবাদ যে এরকম একটা লোক হয়তো স্বয়ং উপরওয়ালাই কিন্তু এই পাঠায় দিছে আর কি, যে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এই জিনিসটা উদ্ধার করতে হলে কাকে দরকার। ঠিক আছে,
এবং তার সুবিধার্থে সাই ভাই আমরা তার নাম পরিচয় গোপন রাখবো
অবশ্যই। এবং আমাদের পক্ষ থেকে ওনাকে আমি সালাম জানাতে চাই, আমাদের সেই লক্ষ লক্ষ সেই লিসেনার পক্ষ থেকে অনেকটা ধন্যবাদ আমি জানাতে চাই, কৃতজ্ঞতা চিত্তে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাদের সঙ্গে এসেছেন এবং আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আসলে কোনো কিছু সমাধান এখান থেকে দিতে চাই না, আমরা যার সহযোগিতা দিতে চাই এবং আমরা শুনতে চাই ঘটনাগুলো। জুল ভাই,
দেখতে পাচ্ছি যে এরকম কিছু ঘটনা। আচ্ছা, এই ছবিটা আমরা ডিলিট করে দিতে চাই, এখানে অনেকগুলি ছবি রয়েছে, অভিকের ছবি রয়েছে, অভিকের সঙ্গে মিমের কিছু ছবি রয়েছে, কোন একটা ফ্যান পেজে এই ছবিটা রয়েছে। আঙ্কেল আপনি হয়তো বা আপনি যদি একটু আসতেন তাহলে আপনি দেখতে পারতেন
এই ছবিটা। আঙ্কেল আপনি যদি একটু আসতেন, আমরা এই ছবিটা আমরা অলরেডি
পেয়ে গেছি। আপনি শুধু একটু বলবেন যে এটাই মিম কিনা, আমরা ছবিটা অলরেডি ফেসবুক থেকে আমাদের ফ্যান পেজ থেকে ডিলিট করে দিয়েছি।
মোবাইলে অনেক ছিল কিন্তু ছবিগুলো নেই, খুব রেয়ার দু তিনটা ছবি আমাদের কাছে আছে। সেই রেয়ার দু তিনটা ছবি থেকে একটা ছবি আমরা দিতে চাই যেখানে মিম এবং আমাদের অভিক একসঙ্গে একটা ছবি আছে এবং আলাদা আলাদা একটা ছবি আছে। এবং এরই সঙ্গে অভিকের সেই সেই পুরে যাওয়ার পর আসলে তার
ব্যাপার নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে অভিকের এই এই ঘটনাটি, দুঃখজনক ঘটনাটি কিন্তু অনেককে স্পর্শ করেছে। অনেকে তাদের প্রোফাইলে ব্যাপারটি শেয়ার করেছে এবং এটা নিয়ে মানববন্ধন করেছে তার বন্ধুরা। এবং এটা একটা ফ্যান পেজ, আমরা এই ফ্যান পেজের ঠিকানা জানতামই না, সেই ফ্যান পেজে ওই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে আমি অনেকগুলি কমেন্টস দেখতে পাচ্ছি, তাদের ছবি দেওয়া হয়েছে এবং সবাই তাদের মতামতগুলি জানিয়েছেন। সেটা ঘটনার পরপরই, ওই সময়ের কথা, মে দুই এই সময়টাতেই এই ফেসবুকে ফ্যান পেজে এইগুলো আপলোড করা হয়েছে। ওকে, আমরা আঙ্কেলের কাছ থেকে তো অনেক কিছু শুনলাম। আঙ্কেল আপনি একটু বলেন যে এই যে অভিকের জন্য অভিকের বন্ধুরা তার পরিচিত জনরা এগিয়ে আসছে আপনার সঙ্গে, তারা কথা তো বলে মাঝে মধ্যে, তো তারা সবাই একটা সুবিচার চায় ঠিক আমাদের মতোই।
আসলে এখানে যে সত্য ঘটনাটা কি হয়েছে এটা তারা আমার, আমি যখন ঘর থেকে বের হই তখন এলাকায় আর যে সমস্ত বন্ধুর সাথে আমার সাথে মাঝে মধ্যে কথা হয় তাদের সবারই একটা কথা যে আঙ্কেল অভিক তো এভাবে চলে যেতে পারে না, চলে গেছে সেটার জন্য আমরা কিছু করতে পারতেছি না, এটা আমরা কিভাবে মেনে নিব। আপনিও এখন সেই বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, এখনো কিছু করতে পারলেন না, আসেন আমরা কিছু করি। এখন তারা তো ছেলে মানুষ, তারা ছেলে মানুষ, তারা আবেগবশত অনেক কিছুই বলে। যেহেতু আমার আমি বা আইনি পদক্ষেপ নিছি, আইনি পদক্ষেপের জন্য আমাকে, রেজাল্টের জন্য আমাকে অপেক্ষা করতে হবে কি হয়। এবং দেখা যাবো যে সেই একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে গেলে অনেক কিছু নতুন জানা যাবে, অনেক কিছু নতুন সংযোজন হবে, অনেকেই কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে, একটা সময় হয়তো আমরা এই সুবিচারটা পাব।
আমরাও আশা করি এই ধরনের একটি ঘটনার সুবিচার হোক। আসলে সত্যিটা আমরা জানি, আসলে সত্যি ওর গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে নাকি সে নিজেই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে?
দেখেন সেখানে যারা ছিল, সেই মিমের মা এবং মিমের চাচা, আমরা তো অনেক কিছুই পরে যখন জানি যে আগুন লাগানোর আগে মিমের মা কিন্তু মিমের চাচাকে বলছিল যে রায়ানকে সে চিনে না, অথচ রায়ান ওই ফ্যামিলিতে মিম, তার ছোট বোন কলি, তার ছোট বোন কলিরা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলেও কিন্তু সে অনর্গল সবকিছু বলে দিবে। তার ছোট বোন কলি সবাই তাকে ভালোভাবে চিনে, অথচ মিমির মা তার চাচারে বসে যে সেই ছেলেকে চিনে না। আর যখনই আগুন লাগানো হলো, তখন পড়া যাওয়ার পরে মিমির মা আমার বাচ্চা যখন টেলিফোন দিল, তখন মিমির চাচা তারে প্রশ্ন করছে তার ভাবিকে যে তুমি তো বলছো এই ছেলেকে তুমি চিনো না, এখন তার মারে কিভাবে টেলিফোন দিলা। এটা নিয়ে এক পর্যায়ে যখন রাগারাগি হলো, তখন কিন্তু মিমের চাচা ঘরের থেকে বের হয়ে গেছিল। পরে মিমের বাবা যায় তাকে আবার আনছে যে ভাই আমাকে বাঁচা। তাহলে দেখেন এটা তারা যে প্রি প্ল্যান করে আমার ছেলেকে মারছে, এখানে কোনোরকম কোনো সন্দেহ নেই। আমি আমার ছেলে যাওয়ার, চলে যাওয়ার পর থেকে যখন জানলাম যে আমার ছেলেকে তারা মারছে, তখন থেকে আমি অ্যাডামেন্ট যে আমি আমার ছেলের বিচারের জন্য যেখানে যেতে হয় সেখানেই যাব। যতদিন আমি জীবিত থাকা অবস্থায় আমার ছেলের বিচার আমি চাইবই, যতদিন পর্যন্ত না এটার একটা সুষ্ঠু বিচার না হয় ততদিন পর্যন্ত আমি এই রাস্তায় থাকব। এখনো আমি সেখানেই আছি। আর এই চলার মাঝখান দিয়া আপনাদের মতো প্রতিষ্ঠান, ওই আপনি টিভি চ্যানেল বলেন, পত্রিকা বলেন, অথবা পুলিশ কর্তৃপক্ষ বলেন, অথবা আদালত বলেন, এই ইনাদের সবাই, ইনারা সবাই আমার সাথে কিন্তু আমার একই পথের সঙ্গী। আমি আপনাদের কাছে আমার ছেলের যাতে সুষ্ঠু বিচারটা হয়, সত্য ঘটনা যাতে উদ্ঘটিত হয়, সেই ব্যাপারে আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি।
জি, আমরা একটু SMS পড়তে চাই, অনেকে SMS পাঠিয়েছেন, যারা লিখতে চান জানিয়ে দিন নাম্বারটি 16260। ভাই আমার অনেক কষ্ট লাগছে শুনে, বাট ভাবতে অবাক লাগছে যে কিভাবে এমন একটি ঘটনা ঘটে। আর আচ্ছা, আরেকজন উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে রুকসানা কুমিল্লা থেকে, লিখেছেন যে সে যদি সুইসাইড করতই তাহলে সে নিজ বাড়িতে করতে পারতো, অন্য কোথাও করতে পারতো, কেন মিমের বাসায় গিয়েই সে এটা করবে। আচ্ছা, মুন জন্মা থেকে লিখেছেন, ইব্রাহিম লিখেছেন, আরো অনেকে দেখতে পাচ্ছি যারা লিখছেন, সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে লিখছেন SMS। আচ্ছা, এই মামলা হবার পর কাউকে আটক করা হয়েছে কিনা জিজ্ঞেস করেছেন একজন অ্যাডভোকেট, তার নাম তারেক হোসেন।
এই মামলা আমার যে
মেয়েতে করেছেন মামলাটি?
জি জি, না এই পর্যন্ত এখনো এ ব্যাপারে কিছুই হয়নি,
কাউকে আটক করেন
না, কিচ্ছু হয়নি।
আচ্ছা, দীপা আপনার সঙ্গে কথা বলতে চান, দীপা নামের একজন বন্ধু, তার আপনার ফোন নাম্বারটি চেয়েছেন। দীপা, আসলে আমরা অন এয়ারে তো একজন মানুষের ফোন নাম্বার দিতে পারি না, সো সুবিধা হয় যদি আপনি আপনার ফোন নাম্বারটি দেন, তাহলে আমরা আঙ্কেলকে আপনার ফোন নাম্বারটি পৌঁছে দেব, তারপর আঙ্কেল যদি মনে করেন আপনার সঙ্গে কথা বলবেন। মমিন বাড্ডা থেকে লিখেছেন যে, আচ্ছা মিমের ছবিটা তিনি দেখতে চান, মমিন না মহিম, মহিম আমরা দুঃখিত যে এই ডিসিশনটা আমরা এখন নিতে পারছি না, ছবিটা দিব কিনা, সো আমাদের সঙ্গে থাকুন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রফিক তিনি লিখেছেন, আচ্ছা রফিক তিনি লিখেছেন যে আমরা চাই যে কলেজটা উদ্ধার হোক এবং সত্যটি বের হয়ে আসুক। অ্যালেক্স জিনেদা থেকে লিখেছেন যে ঘটনাটি শুনে তার বিশ্বাস হচ্ছে না যে অভিক আত্মহত্যা করতে পারে, তিনিও সুবিচার আশা করেছেন এবং তিনি দাবি জানিয়েছেন যে যেন এর একটা সুবিচার হয়। রাকিব তিনি লিখেছেন আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই আল্লাহ একদিন সুবিচার করবেন এবং আপনি সুবিচার পাবেন, আমরা অভিকের জন্য অনেক দোয়া করছি। সোমা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন পছন্দ কিছু মানুষ আছে বলেই দুনিয়াতে এত অশান্তি এত কষ্ট, শুধু এটুকুই বলার আছে আল্লাহ অবশ্যই সুবিচার করবেন। আমরা আশা করি সোমা সৃষ্টিকর্তা এর সুবিচার করবেন। শান্ত ইসলাম স্বামী মহাখালী থেকে লিখেছেন আচ্ছা ভিডিওগুলি ভিডিও এবং ছবিগুলি যেন পোস্ট করা হয় সেটা রিকোয়েস্ট করেছেন, আমি এই রিকোয়েস্টটি আমাদের প্রডিউসার সাদেক স্যামের কাছে পৌঁছে দিলাম, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আমরা ভিডিওটি অথবা কোনো ছবি আমরা আমাদের ফ্যান পেজে আপলোড করব। শান্ত ইসলাম আচ্ছা শান্ত ইসলামটা আমরা পড়েছি। সালাম তিনি লিখেছেন আচ্ছা আইন নিয়ে কথা বলেছেন, সালাম আপনাকে বলবো যে আমরা আইনজ্ঞ নই, আমরা আমাদের কাজগুলি হচ্ছে তুলে আনা ঘটনাটি, সো আইন নিয়ে যদি কোনো প্রশ্ন আমাদের কাছে করেন, আপনি প্রডিউসার সামির কাছে জিজ্ঞেস করেছেন, সো আমরা আসলে এই উত্তরগুলি দিতে অপারগ, আইন আদালতের বিষয়, আদালত যেটা মনে করবেন সেটাই সঠিক এবং মূল সিদ্ধান্ত, সো এটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কোনো মন্তব্য করতে চাই না। হিমু তিনি লিখেছেন আচ্ছা ছবিগুলি তারা দেখতে যাচ্ছেন, এটা আমাদের জন্য খুবই লজ্জার একটি ঘটনা, হিমু এই কথাটি লিখেছেন। সবাই ছবি দেখতে চান, আমাদের সাদেক স্বামী দেখা যাক কি করে। সাই ভাই সবাই তো ছবি পেতে চাইছে, তো আমরা কি করবো, ভিডিও ছবি তারা চান,
আমরা কিছুক্ষণের মধ্যে আসলে আমরা ছবিটা ফাইনালি মনে হয় আমরা আসলে দিতে পারছি, আমরা দিব কিছুক্ষণের মধ্যে, আমরা ছবিটা দিয়ে দিচ্ছি ঠিক, আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা টেকনিক্যাল টিমকে আমরা অনুরোধ করছি যে ছবিটা আপলোড করার জন্য।
ওকে এইভাবে আমি অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দিই, যারা দেখতে চান অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, একসঙ্গে লিখবেন DHAKAFM 90.4, কোন স্পেস নেই, facebook.com এর পরে আপনি এটা লিখলে আমরা আপনি আমাদের পেজটি পেয়ে যাবেন এবং সেখানে হয়তো আমরা ভিডিওগুলি এবং ছবিগুলি পোস্ট করব। আচ্ছা পিপাসা লিখেছেন যে আমাদের উচিত ছবিগুলি দেয়া এবং ভিডিওগুলি দেয়া এবং পুরো ঘটনাটি আমরা যতটুকু শুনেছি আরো বেশি করে জানতে চাই। পিপাসা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আঙ্কেলের কাছে, যদি কোনো কিছু জানতে চান, আমরা তো অনেক কিছু জেনেছি, আমরা নিজেরা প্রশ্ন করেছি, সো আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি আঙ্কেলের কাছে পৌঁছে দিব আপনার প্রশ্ন। স্নিগ্ধা তিনি শাহিনবাগ থেকে লিখেছেন আচ্ছা শাহিনবাগেরই ঘটনা, তিনি লিখেছেন অভিকের ঘটনাটা খুবই কষ্টের, আমি অভিকের ঠিকানাটা একটু চাই। ওকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আন্টি অভিকের মা, আমরা তার সঙ্গে কথা বলব। হ্যালো আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি আমি ঢাকা এফএম থেকে বলছি, জুয়েল।
বলেন
আন্টি। খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা শুনলাম, আঙ্কেল আমাদের সঙ্গে রয়েছেন, অভিকের ঘটনাটি আমরা খুবই দুঃখিত যে এরকম একটা সময় আপনাকে ফোনে নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাইছি, তো আপনি যদি কিছু বলতে চান আপনি বলবেন আশা করব।
আমি আসলে এতটাই ই হয়ে গেছি যে আমার ছেলেকে এইভাবে যে মারলো, আজ পর্যন্ত এই যে 5 মাস চলে গেল, কোন প্রশাসনিক দিক থেকে আমরা কোনো সহযোগিতা পেলাম না, আপনার তারা শুধু একতরফা ভাবে বলতেছে যে আমার ছেলে সুইসাইড করছে, আমি এখন কিন্তু আপনার যদি সে মারা যাওয়ার পরের দিনের পত্রিকা দেখেন, তারা কিন্তু সেখানেও বলছে পত্রিকায় যে তাদের বাসায় গেছে এবং তাদের সঙ্গে তর্কাতর্কি হয়েছে, এক পর্যায়ে তর্কাতর্কি হওয়ার পরে সে নিজে গায়ে নিজেকে শুনে দেয় এবং তারা সঙ্গে সঙ্গে আগুন নিভায়। এখন আমার প্রশ্ন হলো যদি তারা সঙ্গে সঙ্গে আগুনটা নিভায় তাহলে আমার ছেলে 60% আপনার যখন আমরা হসপিটালাইজ করি দেন তখনই তো ডক্টর বলে দিছে তার শ্বাসনালী পড়ে গেছে, তার 60% জ্বলে গেছে। আসলে তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে তারা যে মিথ্যা কথাগুলো যে বলতেছে তারা মিথ্যে কথা ছড়াচ্ছে এবং আগেও ছড়াচ্ছে, এখনো ছড়াচ্ছে। এখন এই যে বলা, এই বলার যুক্তি কতটুকু সেটা আপনারাই জাজ করেন, আপনাদের কাছে এটা আমার প্রশ্ন। এখন তারা যদি আমার ছেলের আগুনটা যদি সঙ্গে সঙ্গে নিবাইত, তাহলে হয়তো আমার ছেলে তো মরে যেত না, তার তো সে বেঁচে থাকতে হয়তো কিছু পড়ত। কিন্তু কখনো আমাকে ফোন দেয় যখন আমার ছেলে আপনার পুরো জলা শেষ, 12:09 ফোন করার সঙ্গে সঙ্গে আমি শান্তকে ফোন দেই, শান্ত আপনার মুহূর্তের মধ্যে ওখানে চলে যায়। শান্ত আসতে মেবি আপনার কয় মিনিট লাগবে, 3-4 মিনিট লাগছে আসতে। ও তো যায় দেখে যে ওদের সিঁড়ির নিচে ফেলায় রাখছে, একদম দগ্ধ অবস্থা। কিন্তু আমার যেতে একটু সময় লাগছে, কারণ আমি নর্মালি মুভ করতে পারি না অসুস্থতার কারণে। আপনারা এর আগে ওর বাবাও আমার অসুস্থতার কথা বলছে, আপনারা নিশ্চয়ই ওনার কথা বুঝতে পারছেন যে আমার, নাহলে তো আমি আজকে আপনাদের অনিয়ারেই থাকতাম। আমারও ইচ্ছা ছিল যে আমার সব কথা আপনাদেরকে জানাবো, দেশবাসীকে জানাবো, আমার মতো যেন আর কোনো মায়ের এরকম মুখখানি না। আমার সন্তানের জন্য এখন আমার জীবন বিষাক্ত হয়ে গেছে, আমার রোগ আমাকে কোনো কষ্ট দেয় না, আমার দুই সন্তানের দিকে তাকায় আমার সব কিছু ভুলে থাকতাম, যে আমার এই ছেলেদেরকে আমার এস্টাবলিশ করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। আমি তাদের সামনে কখনো আমার কষ্টের কথা বলতাম না, তাদেরকে লেখা পড়া এভরিথিং, আপনার খাওয়া দাওয়া সব কিছু আমি নিজ হাতে করতাম, তারা কখন খাবে, কখন স্কুলে যাবে, টাইম টু টাইম। ইভেন আমার ছেলে ইন্টারে পড়তো, তারপরে আমি তার কাপড় ইস্ত্রি করে দিতাম, তার জুতা ঠিক করে দিতাম। সে একটু এলোমেলোস টাইপের ছিল, ওই আপনার তার নিজের পোশাক, সে বাইরে যাবে কি পরবে, মা শার্টটা দেখো তো ঠিক হয়েছে কিনা, এই শার্টটা আমাকে কেমন লাগতেছে। আমি যদি বলি যে না বাবা এটা তোমার ভালো লাগতেছে না, অন্য একটা পরে, তাহলে তুমি ঠিক করে দাও। দেখা গেল যে ওইটা ইস্ত্রি করা নাই, আমি নিজ হাতে ইস্ত্রি করে দিতাম, সে ওই শার্ট পরে যেত। আমার ছেলে আমার সঙ্গে এত ফ্রেন্ডলি রিলেশন ছিল, আপনার এই মেয়ের সঙ্গে তার যে শুরু সম্পর্ক, সেটা সে শুরু থেকেই আমার সঙ্গে শেয়ার করছে, বাট তখন শেয়ার করছে হলো অন্যভাবে, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড, আর কিছু না। কিন্তু ধীরে ধীরে তারা এরকম বন্ধু আছে, তারা আপনার আমাদের এলাকাতেই 8-10 জন ফ্রেন্ড আছে, কিছু মেয়ে ফ্রেন্ড আছে, কিছু ছেলে ফ্রেন্ড আছে, তারা সবাই খুব মানে কি বলবো যে প্রত্যেকেই আন্তরিক একজন আরেকজনের প্রতি। তা আমার সন্দেহ করার কোনো কারণ নাই, তারা আরো তো মেয়ে বন্ধু আছে। কিন্তু পরে তার বছরখানিক পরে আমি এই বিষয়টা জানতে পারি যে তার সঙ্গে তার একটা অ্যাফেয়ার, প্রেমের রিলেশন আছে। কিন্তু তখন আমি আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করি যে তুমি তোমার নিজের কথা চিন্তা করো, তোমার ফ্যামিলির কথা চিন্তা করো, আর এই মেয়ে, এই মেয়ে হিসাবে সে ভালো, আমি এটা নো ডাউট, আমি এটা বলবো না, কারণ এই মেয়ের সঙ্গে আমি কথা বলছি, আমার বাসায় আসছে, ফ্রেন্ডদের সঙ্গে আসছে, সে এমনিতে খুবই ভালো মেয়ে। তার সঙ্গে আমি, সে আমার বাসায় অনেক দিন আসছে, তার ফ্রেন্ডরা আসছে, সব ফ্রেন্ডরা আসলে সেও আসছে আমার সঙ্গে, আমি তাকে সেভাবেও চিনি। আমার ছেলের সঙ্গে অ্যাফেয়ার সেভাবে না, আমি তার আগে থেকেই তাকে চিনি। কিন্তু তার মধ্যে আমি তখন এত মানে সে যে এত নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা, নির্মমতা, এগুলো কিছুই বুঝতে পারিনি। খুবই শান্ত মেজাজের একটা মেয়ে। তারপরে যখন আপনি জানতে পারলাম যে তার সঙ্গে তার অ্যাফেয়ার, আমার ছেলেকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, সে আমাকে বোঝাইছে, আমি বলছি যে দেখো সে তো তোমার সিনিয়র, আর একটা মেয়ের যে বয়সে বিয়ে হয়, একটা ছেলে সেই বয়সে বিয়ে হয় না। তুমি তার সঙ্গে আস্তে আস্তে যেভাবে আস্তে আস্তে তার সঙ্গে তুমি রিলেশন তৈরি করছো, ঠিক আস্তে আস্তে আবার তুমি ছেড়ে আসো। বললো কি মা আমি তো ইন্টার পাস করার পরে দেশে বাইরেই চলে যাব, দেখবা যে অটোমেটিক্যালি তখন আস্তে আস্তে রিলেশনটা একটা ডিস্টেন্স সৃষ্টি হয়ে যাবে। সে আমাকে ওইভাবে বুঝাই তো বললো যে আমি বললাম যে তুমি যে কথা বলো সেটা তো ইন ফিউচারের কথা, তো ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না, আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না। কিন্তু তুমি চিন্তা করো, তুমি যদি এইভাবে ধরে রাখো একটা পর্যায়ে আসবে তার বিয়ে হয়ে যাবে, তখন আবার দেখা যাবে যে সে এখন কলেজে পড়ে, তার সময় আছে, সে তোমাকে সময় দিচ্ছে, তুমিও সময় নিচ্ছ। তাদের আপনার আইডিয়াল কলেজ আর সিটি কলেজ রাস্তার এই পার আর ওই পার, এইভাবে তাদের সঙ্গে বেশি, সে স্কুল লাইফ থেকে কলেজ লাইফে যাওয়ার পরে তার সঙ্গে আরো বেশি আপনার ঘনিষ্ঠতা হয়ে যায়। এই একই জায়গায় কলেজ হওয়াতে আসা যাওয়া, আমি আপনার বের হতে পারি না, বাট আমার বিভিন্ন জনকে বলা ছিল যে আমার ছেলে কোথায় যায়, কি করে, কখন কোথায় যায়, কার সঙ্গে মিশে, কেন কি কেন, আমি সব খবর পেতাম। কিন্তু আমার ছেলেকে আমি অনেক বুঝাইছি, বললো কি মা তুমি এসে নিয়ে চিন্তা করো না, তো ও চলে গেলে আমার কিছু হবে না। হ্যাঁ, তো লাস্টলি আপনার মার্চের 29 তারিখে সে কলেজ থেকে আসে, আসার পরে নর্মালি সে আসলে আপনার ড্রয়িং রুমে বসে, বসলে এখানে ওই রিল্যাক্সে থাকে, নাস্তা টাস্তা করে, তারপরে সে কাপড় ছাড়ে, তারপর গোসল করে, তারপর লাঞ্চ করে। সেদিন দেখলাম যে সরাসরি তার রুমে চলে গেল। রুমে চলে যাওয়ার পরে আমার একটু ই লাগলো, আমার কিচেন আর তার রুমে খুব ক্লোজ, জানালাটা ক্লোজ, তো দেখলাম সে ভিতরে যায়, কারোর সঙ্গে ফোনে কথা বলতেছে খুব জোরে জোরে। তো আমি কিছুক্ষণ পরে আমি গেলাম ওখানে, বললাম যে তুমি কার সঙ্গে কথা বলো, বলে যে মা তুমি একটু যাও তো, আমি একটু তোমার সঙ্গে পরে কথা বলবো। দেখলাম যে তার খুব মুড অফ, হ্যাঁ, এবং সে যে খুব মানে কি বলবো মানসিকভাবে খুব শক্টেড সেটা আমি বুঝতে পারলাম। বাট আমি সেই সময় তার কথা অনুসারে আমি চলে আসলাম। চলে আসার পরে দেখলাম যে আরো 10-15 মিনিট ওভার হয়ে গেল, কিন্তু সে ফোন ছাড়তেছে না। তারপরে আমি রান্না শেষ করে আবার গেলাম তাকে তার ওখানে, পরে বললো যে মা তোমাকে একটা প্রশ্ন করি। আমি বললাম বলো কি, বলে কি মিল্কি আমার সঙ্গে অভিনয় করছে, তোমার কি তাই মনে হয়? ও আজকে আমাকে বলে আমার সঙ্গে বলে অভিনয় করছে, ও জানো ও আরেকটা ছেলের সঙ্গে ওর রিলেশন। আমি বললাম এটা তোমাকে কে বললো? তো বলছে আমার ফ্রেন্ড সার্কেল থেকে কেউ বলছে। আমি বললাম যে তুমি এটা যাচাই বাছাই করে তারপরে ব্লেম দাও। না, ও স্বীকার করছে, ও ফোনে স্বীকার করছে যে হ্যাঁ আমি সময় পাস করার জন্য তোমার সঙ্গে রিলেশন রাখছি, বাট তোমার সঙ্গে আমার রিলেশনটা আমার অভিনয় ছিল। তো একটা পর্যায়ে আমার ছেলেকে আমি বোঝাইলাম যে আমি কিন্তু তোমাকে এক সময় বলছিলাম যে এরকম একটা সময় আসবে যে দেখবা যে তখন সে আস্তে আস্তে স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফ গেছে, কলেজ লাইফ থেকে সে ইউনিভার্সিটি লেভেলে যাবে, তখন আর সে তোমাকে চিনতে চাইবে না। হ্যাঁ, তো আদারওয়াইজ তুমি তার চেয়ে ভালো হয়, তুমি নিজেই আগে সরে আসো। কিন্তু তার যে ওই ওই আপনার 29, 29, 30, 31 এই তিন দিন আপনার এদিকে হচ্ছে মেয়ের পরীক্ষা হলো আপনার মার্চের 3 তারিখ থেকে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হয়, ইন্টার ফাইনাল পরীক্ষা। আমার কিন্তু ওকে নিয়েও টেনশন, আমার ছেলে যে কথা দিয়ে বলতেছে আমি কিন্তু বিশ্বাস করতেছি না। আমি ভাবতেছি যে তার বন্ধুদের মধ্যে কেউ হয়তো তাদের মধ্যে একটা গন্ডগোল লাগানোর জন্য এরকম একটা প্ল্যান হয়েতে কাজ করছে। আমি বললাম কি আচ্ছা আমি মিমের সঙ্গে কথা বলবো, তুমি এখন রাখো, মিমের তো পরীক্ষা, তুমি এখন আর মিমকে ফোন দিও না, আমি সময় সুযোগ বুঝে আমি ওর সঙ্গে কথা বলবো। ওর সঙ্গে আমার প্রায় কথা হইতো, ও আমাকে ফোন দিত, আমি ওর সঙ্গে কথা বলতাম, ফোন করতো। তার প্রত্যেকটা ফ্রেন্ডের সঙ্গে আমার গুড রিলেশন আছে এবং কোনো কিছু হলে অন্যদের মাধ্যমে জানতাম। তো বললো যে মা তুমি বিশ্বাস করতেছ না। আমি বললাম কি কিভাবে বিশ্বাস করবো, যে মেয়ে তোমার সঙ্গে কথা না বলতে পারলে সে বাসায় কান্নাকাটি করে, ঘুমে ট্যাবলেট খায়, হারপিক খায়, সেই মেয়ে এই কথা বলতে পারে না, এটা অন্য কারো কথা, এটা হয়তো তুমি এখন রাগারাগি করতেছ সেই জন্য। সে একাধিকবার আপনার হারপিক খাইছে তার বাসায়, তার সঙ্গে হয়তো কোনো কিছু নিয়ে হয়তো দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে, বা কথা বলে নাই, ও মোবাইল অফ করে রাখছে, ওর সঙ্গে কথা বলতে না পারলে সে এই উল্টাপাল্টা কাজগুলি করতো,
হারপিকও সে খেয়েছে।
জি জি জি,
আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? ওদের ব্রেকআপ
এইটা আপনার 2012-13।
আচ্ছা আচ্ছা,
তার মা খুবই মানে কি বলবো সুকৌশলী এক মহিলা, তার যৌথ ফ্যামিলি, সে ফ্যামিলিকে বুঝতে দেয় না, তার কোন তার হাজবেন্ড কেও বুঝতে দেয় না। কারণ সে আমাকে একটা কথাই বলছিল যে আমি একবার ওই যে ওর বাবা কি বলছিল যে ওর বাবার নাম্বারটা আনো, আমি ওর বাবার সঙ্গে কথা বলবো। তা আমি ওনার সঙ্গে বলছিলাম যে ভাবি এইভাবে তো আসলে হয় না, তো ভাইয়ের নাম্বারটা দেন, ওর আব্বু ভাইয়ের সাথে কথা বলবে। তো বললো কি আমার হাজবেন্ড তো খুবই রাগী মানুষ, এটা যদি করেন তাহলে আমার খুব খারাপ হবে, কারণ আমার জয়েন্ট ফ্যামিলি এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার দেবরের ওয়াইফ আছে, আরো ফ্যামিলি মেম্বাররা আছে, তারা এটা নিয়ে নানান রকমের কথা তুলবে। তো তার চেয়ে বরং আমরাই আস্তে আস্তে বোঝা বুঝে তাদেরকে আলাদা করি। আপনি আমার আপনার 2013 এর ওর ছিল এয়ারটেল নাম্বার, সেই এয়ারটেল নাম্বারে একটা টাইম ফিক্সড করা ছিল যে 10টা থেকে 11টা, যখন ওর পরীক্ষা কাছাকাছি চলে আসলো সে 10টা থেকে 11টা এক ঘন্টা কথা বলতো। তো আমি কয়েকদিন তাকে বলছি যে তুমি তোমার পড়াশোনা রাখে এখন এই টাইমে তোমার দিনের বেলা কথা বলো, এখন যেহেতু মানবেই না কথা বলবে তো বলো তোমরা টাইমটা চেঞ্জ করো। বলে যে দিনের বেলা ওর সময় নাই। দিনের বেলা কেন সময় নাই? বলে যে দিনের বেলায় ওর ফোন ওর কাছে থাকে না, ওর মার কাছে থাকে, ওর মা রাত 10টার পরে ওকে ফোন দেয়। আমি বললাম কি এটা একটা কথা হলো, রাত 10টার পরে একটা মাকে তার সন্তানের কাছে ফোন নিয়ে যাওয়ার কথা কিন্তু রাত 10টার পরে ফোন দেয়, এটা তো আমার বোধগম্য হয় না। আমি তো আসলে বুঝতে পারি না আসলে তোমাদের কি। আমি কিন্তু ওকেও বলছি যে তোমরা কথা বলো ঠিক আছে, কথা বলার টাইম চেঞ্জ করো, এখন ওরও তো পড়ার সময়, ও তো কলেজে পড়ে, ওরও তো পড়াশোনা আছে, ওর কলেজে পরীক্ষা হয়, ওর প্রতি আপনার আইডিয়াল কলেজে প্রতি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা, আর পরীক্ষা খারাপ করলে আবার অভিভাবকদের ডাকে, ডাকে আবার নোটিশ করে। তো তখন আপনার এই যে তার যে কথা, কিন্তু ফোন আসলে তার কাছেই থাকতো কিন্তু সে সিম চেঞ্জ করে ওই আরেকজনের সঙ্গে কথা বলতো, এটা তাকে বুঝতে দিত না, কিন্তু সারাদিনে তার সঙ্গে বরাদ্দ হচ্ছে আপনার 1 ঘন্টা, তাও রাত্রের 10টা থেকে 11টা। এটা আপনার 2013 শেষের দিকে এসে এই ঘটনাগুলি করলো। আর 2014-তে আপনার ওই মার্চের 29 তারিখ থেকে হলো আপনার ঘটনার সূত্রপাত, 31 তারিখে ফাইনালি আপনার একেবারে ক্লোজ। ক্লোজ বলতে আমি তার মাকে ফোন দিলাম, আমি তার মাকে ফোন দিয়ে বললাম যে আপনি আপনার মেয়ের ফোনটা নিয়ে নেন, কারণ আমার ছেলের সঙ্গে আমি পেরে উঠতে পারি না, আমি তার ফোনটা নিতে পারছি না, সত্যি কথা যেটা। কারণ সে আর তার বাবাকে বলবো, তার বাবাও খুবই রাগী মানুষ কিন্তু আমি তাকে এসব কথা জানাই নাই, দেন তখন জানাই নাই, তখন ভাবলাম যে জানাইলে আরো পরিস্থিতি ঘোলাটে হবে, তারও ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। আপনার চাইছি যে নিজেই জিনিসগুলি টেক কেয়ার করে একটা সমাধান দিতে। তো সুন্দরভাবে তার মা তার ফোন নিয়ে নিল, আমার কথা মতো আমার ছেলের সঙ্গেও সে কথা বলছে, আমার ছেলে তার ফোন করছে, তার বাসায় যেতে চাইছে, বলছে যে না তুমি আমার বাসায় আসতে পারবে না, আমি আমার ছোট মেয়েকে আনতে চাই সাইন স্কুলে 12টার সময়, তুমি 12টার সময় ওভার ব্রিজে উঠতে থাকবা, তো ওভার ব্রিজের উপরে তুমি থাকবা। সে আমাকে বললো যে মিমের মার সঙ্গে আমার কথা হবে। আমি বললাম যে কেন আবার মিমের মার সঙ্গে কথা বলতে চাও? বলে যে না আমি আন্টির কাছে কিছু কথা বলবো, যে আন্টির কাছে আমি একটা রিকোয়েস্ট করবো। বললাম কি রিকোয়েস্ট? বলে সেটা আমি আন্টিকেই করবো। তো তারপরে আমি শান্তকে ডাকলাম, আমি ভাবলাম যে একা যাবে, তো শান্তকে আমি সাথে দিলাম, সে শান্তকে তো নিবেই না। তারপরে শান্তকে পরে শান্ত এই বাধ্য করছে যাওয়ার জন্য, বললো যে আমি তোর সঙ্গে উপরে উঠবো না, আমি দূরে থাকবো, আমি দূরে থাকবো, তুই তোর কথা শেষ করে তুই আমার সঙ্গে আবার চলে আসিস। যখন আপনার এই সমস্যাগুলি হচ্ছিল সে মানসিকভাবে খুব ডিপ্রেস ছিল, একদমই মানে কি মেয়ে মানুষের মতো কান্নাকাটি, মানে খুবই, সে যে মমা হতো সে তো আসলে অন্য কিছু ভাবে নাই, সে ভাবছে তার জীবনে একটাই মেয়ে আসছে, এই মেয়ে তার সবকিছু। আমার ছেলের সঙ্গে আমি কয়েকদিনই কথা বলছি, প্রথম প্রথম আমাকে এটা বলতো যে ও চলে গেলে আমার কোনো দুঃখ নেই, পরে আমাকে বলতো যে ও কখনোই আমাকে ছেড়ে যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সময় আসলে দেখা যাবে, সময় কথা বলে দিবে। আমি সেই সময়ের অপেক্ষা রইলাম। তারপরে আপনার ওর মার সঙ্গে কথা বলে আসার পরে সে ওর মার সঙ্গে একটাই কথা বলছে, আমি যেটা তার কাছ থেকেই পরে জানছি যে সে মিমকে খুব লাভ করে, সে মিম এখন আমরা যে শর্ত দিব তারা সেই শর্তই মেনে নিবে, বাট ইন ফিউচারে মিমকে তার হাতে তুলে দিতে হবে। এইটা ছিল মিমের মার কাছে তার আর্জি। তো ওই ভদ্রমহিলাও তখন খুব সফট বিহেভ করছে, বলছে যে বাবা তুমিও তোমার পড়াশোনা চালাই যাও, এখন সবকিছু তো উপরওয়ালার হাতে, তোমার কিসমতে থাকলে আমি কথা দিলাম আমার মেয়েকে তোমার হাতেই তুলে দেবো। সে এই এক কথা ছিল, সে একেবারে শান্তি। তারপরে আপনার নদী নামে একটা মেয়ে আছে, যে তাদের মিম আর নদী একই কলেজে একই ক্লাসে পড়ে একই বিভাগে। ওই নদী হচ্ছে আপনার একসময় শাহিনবাগ থাকতো, এখন মিরপুরে থাকে। এই নদী টাইম টু টাইম হচ্ছে ওদের বাসায় আসে, পড়ার জন্য আসে, টিচার আসে, দুইজন একসাথে পড়ে, বা আপনার ধানমন্ডি কোচিং এ যায়, নদী যায় সাথে, আমার ছেলেও যাইতো আগে। তারপরে যখন সম্পর্কটা শেষ হয়ে গেল তখন আর সে একেবারেই টোটালি অফ হয়ে গেল। তো তার যখন বেশি আমি মনে করতেছিলাম যে তার চেঞ্জিং এর দরকার, তখন আমার বড় বোনের বাসায় তাকে কিছুদিনের জন্য আমি ওখানে পাঠাই দিই, আমার বোনকে ফোন দিই, আমার বোন আসে নিয়ে যায়। আমার বোন তাকে অনেক বুঝাইছে, আমার ভাগ্নেও বুঝাইছে, তো সে এক পর্যায়ে সে নিজে নিজেই ঠিক হয়ে গেছে, বলছে যে খালা আমার এখন আর কোনো সমস্যা নাই, আমি এখন বুঝতে পারছি যে ভালোবাসা কখনো জোর করে হয় না, আমার তো 19 তারিখ থেকে পরীক্ষা, আমি বাসায় চলে যাই কারণ আমার এলাকায় সব টিচারদের কাছে পড়া, এখন আমার বোনের বাসা হচ্ছে ইলেকশন, তো ওখান থেকে আইসা পড়া আবার যাওয়া এটা ঝামেলা। তো সে নিজে নিজেই তখন নিজেকে বুঝাইতে পারছে, এবং ওর মার কথা, ওর মার কথা সে খুব প্লিজ হয়েছে, যে ওর মা বললো যে আন্টি তো খুব ভালো বিহেভ করছে আমার সঙ্গে, আমাকে অনেক বুঝাই দিছে। তো সে আমার ছেলে খুব ভালো নর্মালি লাইফ লিড করতেছে, সে আসলো বাসায়, তার বন্ধুরাও আসে, আমি আবার তার আড়ালে আড়ালে তার ফ্রেন্ডে আমি ফোন দিই তার মানসিক অবস্থাটা জানার জন্য, যে হয়তো আমার কাছে সে হয়তো কিছু লুকাচ্ছে বা কিছু, আমি তো এখন আর সবকিছু বুঝতে পারতেছি না, কিন্তু ফোন এসে আর কথা বলে না, ফোন ধরেও না, ফোন দেখা গেলে তার পড়া টেবিলের উপরে রয়েছে, সে ড্রয়িং রুমে আছে আমার সঙ্গে টিভি দেখতেছে, সে আগের মতো আবার মানে আমার খুব কাছাকাছি চলে আসলো। একটা সময় ছিল যে সে আমার থেকে অনেক দূরে চলে গেছিলো, মানে সময়টা সে যতক্ষণ সময়টা তো পড়াশোনার পাশে থাকে সে সময়টা ওই মেয়ের পিছনেই সে ব্যয় করতো, আমাদের আমার দিকে প্লাস আমাদের দিকে তার অ্যাট্রাকশনটা কম ছিল। অ্যাট্রাকশনটা কম থাকার পিছনের ঘটনা তো আমি জানি, তো সেই জন্য আর আমি তাকেও তেমন একটা প্রেশার ক্রিয়েট করি নাই, কারণ আজকালটা আমি একটা জিনিস যে জিনিসটা চিন্তা করতাম যে আমি যদি বাই ফোর্স এখন তাকে এই মেয়ের থেকে দূরে সরাই, আমি সরাইতে পারতাম, আমার হাজবেন্ড যে উদ্যোগটা নিতে চাইছিল সেই উদ্যোগে আমি আপনার অন্যভাবে হলো তার বাবার ফোন নাম্বার আমি অ্যারেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে ফার্স্ট ইয়ার তো শেষ, এখন সেকেন্ড ইয়ার শেষ হলে তো আমার ভাগ্নাদের সঙ্গে কথা হয়েছে, ওরা ওকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, বললো যে বাংলাদেশ থেকে যদি ভিসা নাও দেয় আমরা ওই দেশ থেকে ভিসা দিয়ে ওকে নিয়ে আসবো, মানে আমার ননাসের দুই ছেলে ওখানে প্রায় 20-25 বছর ধরে ওখানেই থাকে, ওরা ওখানে ফাইনালি সেটেল, ও ফুপাতো ভাই দুইজন, দুইজনে একই কথা বলছে যে মানে একটা ওর তো ম্যাট্রিক শেষ হয়েছে, ইন্টারটা শেষ হোক, ম্যাট্রিক পরে নিজে ওরা একবার অ্যাটেন্ডেন্সের পরে বললো কি ইন্টারটা শেষ করে আসলে খরচ অনেক কম পড়বে, ইন্টারটা দেশে শেষ করে আসলে ভালো হবে, এখানে ইউনিভার্সিটি লেভেলে ভর্তি করে দেবো, এখানে ও তো কমার্সে, এখানে ও ভালো ভাবে এখান থেকে ডিগ্রি নিতে পারবে। তা আমিও চিন্তা করলাম যে এখন মনের উপরে তো জোর খাটানো যায় না, ঠিক আছে আমার বড় বোনও আমাকে খুব হেল্প করতো বিভিন্ন বিষয়ে, আমার কোনো সমস্যা হলে আমার বোনের সঙ্গে আমি শেয়ার করতাম, তাকে নিয়েই সমস্যা, তার সঙ্গে আমার বোনও শুধু আমাকে বোঝাইতো যে শুধু তাকে এখন পড়াশোনার জন্য তাকে আগ্রহ যোগায়, তাকে পড়াশোনাটা ঠিক মতো চালায় যেতে দে, তারপরে বাকিটা পরে দেখা যাবে, যখন দেশের বাইরে চলে যাবে তখন আর এইসব কিছুই থাকবে না। কিন্তু আপনি দেখেন ও বাসায় আসলো, বাসায় আসার পরে একেবারে স্বাভাবিক, সে তারপর তো 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হলো, ওর তো আপনার বদ্রুম এসে সিট পড়ছে, আমার ছেলে তো একদিনও যায় নাই সেখানে, আমি তো তার হলো আপনার পরীক্ষা শুরু হলো, ওদের হলো আপনার যেদিন ইন্টার পরীক্ষা না থাকতো সেই দিন হচ্ছে ওদের পরীক্ষা নিত, মানে আই মিন শনিবার, মানে রুটিন দেখলাম যে প্রতি শনিবারে পরীক্ষা হবে, এক শনিবারে বাংলা পরীক্ষা হলো, যে শনিবারে 26 তারিখ আমার ছেলে মারা গেল সেদিন তার ইংরেজি পরীক্ষা ছিল, আর সে আপনার 25 তারিখে যে ঘটনাটা ঘটলো তার আগে যে দিনগুলো আপনার সেই 31 তারিখের পরে 1 তারিখ থেকে ধরে 25 তারিখ পর্যন্ত গণি, এর মধ্যে তাকে আমি একেবারে প্রথম দিকে একটু ই ছিল আমার বোনের বাসা থেকে আসার পরে সে আর উল্টো আমাকে বোঝায়, তা আমাকে নিয়ে এখন আর কোনো টেনশন করো না, আমি এখন সবকিছু বুঝে গেছি, ঠিক আছে তার যেখানে ভালো লাগে সে তার ভুলটা বুঝতে পারলো যে আসলে আমার এই কাজগুলো এতটা সময় নষ্ট করা তো ঠিক হয় নাই, সে রিয়েলাইজ করতে পারলো যে এটা আমি ভুল করছি, সে আমার সঙ্গে বলতো যে মা আমি তোমার কথা শুনি নাই এই জন্যই মনে হয় আমার এতটা কষ্ট পাইতে হলো। তো আপনার তার বন্ধুদের আপনি ইচ্ছে হলে তার ফ্রেন্ডের নাম্বার নিয়ে ফোন করে তাদের সঙ্গে কথা বলতে পারেন,
জি তার অনেক বন্ধুরাই কিন্তু আমাদেরকে এসএমএস করে জানিয়েছেন তার আমাদের সঙ্গে,
ওরা তো ওর মানে কি বলবো আমার বাসায় হচ্ছে আমি আমিও যেমন ওদের ও আমার ছেলের ফ্রেন্ড মানে আমাদের সঙ্গে ওদের বন্ধুত্ব, ওদের কোনো সমস্যা হলে আমার কাছে আসে আমার কাছে বলে, আমাকে ওরা এত পছন্দ করে, ওরা প্রতি পর্বে কোনো একটা পর্ব বাদ নাই যে সেটা ওরা আমার সঙ্গে না দেখা করবে, আমার সঙ্গে ওরা দেখা করবেই, ওরা আসবে আমার বাসায় দল বেঁধে আসবে, তো এই যে ভালোবাসা আমার ছেলে নাই কিন্তু ওরা এখনো আছে, এখনো ওরা প্রতিদিন আমাকে ফোন করবে আসবে আমার বাসায় আমার সঙ্গে দেখা করবে জিজ্ঞেস করবে, এমনও বলে যে আপনার ছেলে না একটু প্লিজ আমরাই তো আপনার ছেলে আমাদেরই অভিজ্ঞ মনে করবেন, আপনাদের কাছে আসলে আমি তো ওর বাবা তো আসলে আইনি যে প্রক্রিয়া গুলো সেগুলো তো উনি জানেন, আমি তো অতটা কিছু জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না, যদি করতো তাহলে সেই যে ওর বাবা ছিল না বাসা খালি সে আমার নিজের বাসায় করতে পারতো, তাহলে ওই বাসায় কেন যাবে, তার আত্মহত্যা করার জন্য তো ওই বাসায় যাওয়ার দরকার নাই।
জি আন্টি, ঠিক এই বিষয়টি আমাদেরকে অনেক শ্রোতা আমাদেরকে এই বিষয়টির কথা কিন্তু বলেছেন যে
আরেকটা আপনাদের কাছে আমার যে কথা সেটা হচ্ছে এখন তারা যেটা বলতেছে মানে তারা হচ্ছে পুলিশকে যে বলাচ্ছে যে পুলিশ যেটা বলে আসলে কেউ কিন্তু দেখিনি, আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই এলাকাবাসীও দেখে নাই, হ্যাঁ যে আগুনটা আসলে কে দিল, হ্যাঁ ওনারা তো বলতেছে যে আমার ছেলে নিজের গায়ে নিজে ক্যালসিয়াম দিলে আগুন দিচ্ছে, কিন্তু এই ব্যাপারটা তো ক্লিয়ার হলাম না, এই ব্যাপারটা তো আমার ছেলের সঙ্গে তো আমার কোনো কথা হলো না, তার সঙ্গে তো আমি যে রাস্তার মধ্যে তাকে পেলাম এরপরে তার আমি তার সঙ্গে দেখা হয় নাই, তার সঙ্গে তার দিয়ে অবস্থা আমি আর ও তার সামনে যাওয়ার কোনো সাহস পাই নাই, আমি তো ফিজিক্যালি এমনিতেই ওই তখন আমি হসপিটালেই সেন্সলেস হয়ে গেছিলাম। পরে আমার ভগ্নিপতি আমার বড় বোনের বাসায় পাঠায় যায় আমাকে। এই আমি আর সেকেন্ড টাইম তার সামনে যাওয়ার সাহস হয় না। ইভেন আমি কেন, আমার বোন আমার ভাইয়ের বউরা কেউ যেতে পারে নাই। আপনারা যে ভিডিও ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা।
আমরা দেখেছি আন্টি, এবং অনেকেই এই ভিডিওটি দেখতে চাইছেন এবং পুড়ে যাওয়ার পর অবশ্যই
আপনারাই বলেন যে আমার আমরা মানুষ আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব। এখন আমাদের মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত? আমরা যদি দেখি যে কেউ একজন বিপদে পড়ছে, আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তাকে আমার সাধ্য মতো চেষ্টা করবো তার সহযোগিতা করার জন্য, তাকে বাঁচানোর জন্য। আমি ধরে নিলাম তাদের কথা সাথে কথা মিলিয়ে যে আমার ছেলেই দিছে, কিন্তু তারা যেখানে বলতেছে যে তারা দেখছে তারা আমার গায়ে ছেলে নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন ধরা দিচ্ছে, তারা তখন কি করলো? একটা বাসার মধ্যে, একটা ছয়তলা বাসা, প্রত্যেকটা ইউনিট আপনি গণেন যে কত গিয়ে ফ্যামিলি ওখানে থাকে, একটা মানুষ তাকে হেল্প করে নাই। তাহলে এই হেল্প সে যদি নিজে লাগাইতো তাহলে তারা হেল্প করতো, তারা বাঁচাইতো, তারা অন্তত এই জিনিসটা চিন্তা করতো যে এই ছেলেটা যদি এখানে মারা যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আমার দরজার ওপারে একজন মানুষ এরকম আর্তনাদ করতেছে আর আমি তাকে বাঁচাবো না, এটা কি হয়? এটা আপনার কোন বর্বরতার যুগে আমরা এখন চলে আসলাম? আমাদের আর কত আমাদের বুক খালি হবে, আর কত সন্তান এইভাবে চলে যাবে? এখন আপনাদের মাধ্যমে আমার আমি তো আসলে সবার কাছে কথা পৌঁছাতে পারি না। আল্লাহ যখন একটা সুযোগ করে দিছে তা আপনাদের মাধ্যমে আমি আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার সবাই তার সন্তানের প্রতি সর্বক্ষণ খেয়াল রাখবে। এবং এইসব যদি ঘটনা কোনো ছেলে বা মেয়ে বাবা মা লক্ষ্য পায় যে বুঝতে পারে যে আমার সন্তান এই পথে যাচ্ছে, যে এবং দেন একটি ডিসিশন নিতে এবং প্রথম থেকেই যাতে তারা খুব হুঁশিয়ার হয়ে যায় আমার মতো এইরকম যাতে বুক খালি না হয়। আমি এখন আমার মনে হয় যে এই পৃথিবীর আমার জন্য এখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। আপনাদের অন্ধকারের গল্প এখন আমার জীবনে অন্ধকারের গল্প। আমি এখন যেদিকে তাকাই সেদিকে অন্ধকার। আমার এই সন্তানকে হারানোর পরে আমি রোগে এতটা উইক হই নাই, কিন্তু এখন আমি চলতে পারি না, বলতে পারি না। ও যে বিকেলে আপা আসছিল, আপা দেখছে যে আমার কি অবস্থা, আমি কথা বলতে পারি না। আমার হাজবেন্ড আমাকে ধরে নিয়ে এসে বসাইলো, তারপরে আপার সঙ্গে আমি কথা বললাম। আপনাদের মাধ্যমে যদি আমি এটাই বলি যে আমি আমি যাতে সুবিচার পাই, আমার সন্তান কিভাবে মারা গেলে এটা যাতে উদ্ঘাটিত হয়, তার একটা সুষ্ঠু বিচার হয়। আজ পর্যন্ত এলাকার লোকজন আপনার এই শাহিনবাগে এত এত বড় বড় সব মানুষেরা বাস করে, এত বাড়িয়ালারা সব বাড়িয়ালারা বাড়িয়ালারা একজোট হয়েছে, বাড়িয়ালারা বাড়িয়ালারা সব মিলে আমার বাসায় আসছে, আমার বাসায় এসে সমবেদনা জানাইতে আসছে। তারা সমবেদনা জানায়, কিসের সমবেদনা? আমার ছেলে, তখন আমি তাদেরকে বলছিলাম যে আপনি সমবেদনা জানাইতে আসছেন কেন? যখন আমার ছেলে মারা গেল তখন আমার ছেলেকে আপনারা যে বাসায় কি দুই বালতি পানি হয় নাই, আর আপনি আমার ছেলেকে এইভাবে নিচে হসপিটালেও যদি নিতেন তাহলে তো ভাবতাম যে না, আপনাদের ভিতরে মনুষ্যত্ব আছে, আপনারা মানুষ। আপনি ওইভাবে নিচে ফেলে রেখে আপনি মসজিদে গেলেন, আপনার মসজিদে যাওয়া থেকে আল্লাহ কবুল করবে? তখন আর সে আর কথা বলে না, মাথা নিচে করে বসে আছে। প্রায় 20 জনের মতো লোক এখানে আমার রুমের মধ্যে ছিল, যে আপনি উনি একজন আপনি বয়স্ক লোক, আপনি দেখলেই মনে হবে খুব রেসপেক্টেবল পারসন, আসলে তার ভিতরে যে কি, সে ওইভাবে আমার ছেলেকে ওই নিচে অগ্নিদগ্ধ অবস্থায় ফেলে রেখে সে মসজিদে গেছে। মসজিদে যায় সে বয়ান দেয় যে আমার বাসায় আগুন দিছে বকাটে ছেলে, অথচ তার ফ্যামিলির সবাই কিন্তু আমার ছেলেকে চিনে। তাদের বাসায় আমার ছেলে অনেকবার গেছে, জন্মদিনে গেছে, এটাতে গেছে, ওইটাতে গেছে, তার বোনদের জন্মদিন, অমুক তমুক, মানে ঈদ পর্ব সবকিছুতেই সবাই সবার বাসায় যায়। এখন আপনাদের মাধ্যমে আমার এই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছে দিবেন। আমি যাতে সুস্থ বিচার চাই, আমার সন্তান হারানোর অন্তত কিছুটা হলো আমি এই কষ্টটা যাতে আমার কমে, যে আমি এখন ঢুকে ঢুকে সর্বক্ষণ আমার ছেলের ছবি আমার চোখের সামনে আসে, সেই অগ্নিদগ্ধ অবস্থায় আমার ছেলেকে আমি কি দেখলাম, আমার ছেলে এত সুন্দর ছিল, সে প্রিন্সের মতো চেহারা তার, সে যে ছোটবেলায় তাকে এত মানে যে কোলে নিতে না পারতো সে তার গাল ধরে টানতো, এত সুন্দর ছিল, সে ছোটবেলা থেকেই খুব কেউ ছিল। এখন এইটাই হলো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা আজকে যে উদ্যোগটা নিয়েছেন সেই জন্য আপনাদেরকে অনেক 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 অন্তরে অন্তঃস্থিতিতে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ সবকিছু জানাই। আমি ঢাকা এফএম এর সঙ্গে সর্বক্ষণ আছি, আপনাদের প্রতিটা প্রোগ্রামই আমি শুনি, বিশেষ করে আপনার প্রোগ্রাম দিয়ে আমার খুব ভালো লাগে। আমি এই প্রতি রবিবারে অন্ধকারের গল্প আপনার এই যে গ্রামীণ ফোন লাউঞ্জ এগুলি আপনার প্রোগ্রামগুলি আমি স্পেশালি খুব মনোযোগ দিয়েই শুনি, আপনার উপস্থাপনা আপনার সবকিছু আমার খুব মন কাড়ে।
ধন্যবাদ আন্টি আপনাকে। এবং একটা প্রশ্ন ছিল আন্টি, আপনি একটা ভিডিওর কথা বলছিলেন, ভিডিওটি আমাদের কাছে রয়েছে, খুবই মর্মান্তিক একটা ভিডিও। আর
আপনারা ওই ভিডিওটা দেখেন যে ওই ভিডিও দেখে কোন মা সহ্য করতে পারবে যে সন্তান সুস্থ শরীরে 11:30টার সময় ঘর থেকে বের হয়ে গেল, সেই সন্তানের তার কিছুক্ষণ পরেই তার সন্তানের এই অবস্থা, তার রাতেই সন্তান চলে গেল দুনিয়া থেকে, অথচ মা হয়ে কিছুই করতে পারলাম না, তার সামনেও যাওয়া সাহস পেলাম না, এখন শুধু এইটাই আমাকে কষ্ট দেয়, আমি কেন আমার ছেলের সামনে গেলাম না, সাহস করে কেন গেলাম না।
আমাদের সঙ্গে যারা শ্রোতা রয়েছেন তাদের তারা এত এত রিকোয়েস্ট করছিলেন, আমরা এক প্রকার তাদের অনুরোধের জন্যই ভিডিওটি পোস্ট করেছি। তবে এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে একটা আবেদন, যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং ফেসবুকে যারা রয়েছেন যারা দুর্বল চিত্রের, তারা দয়া করে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকবেন। আপনারা নিশ্চয়ই শুনছেন আমাদের সঙ্গে খালাম্মা রয়েছেন অভিকর মা, তিনি নিজেও তার সন্তানকে দেখতে পারেননি, তার আত্মীয় স্বজন তার বাবাও তাকে দেখতে পারেননি, ব্যান্ডেজ করবার পর হয়তো বা তারা তাকে দেখতে পেয়েছেন, কিন্তু আমাদের কাছে যে ভিডিওটি
প্রতি সপ্তাহের খবরে যে প্রতি শুক্রবারে যখন আসে তখন দেখি চোখ টকটকে লাল, চোখ ফুলে গেছে, সে আমার সামনে কাঁদে না, ছেলে খবরে যায় কাঁদে, আমাদের এখন সবকিছু এই যে রোজা ঈদ গেছে কি রমজান মাস, আমার ছেলে একবার সব রোজা রাখতো, সে পাঁচ একটু নামাজ পড়তো, তারাবির নামাজ পড়তো, সে রমজান মাসে মানে প্রতিটা মুহূর্ত তাকে বেশি করে মনে পড়ছে। তারপরে রমজানের ঈদ গেল, আমাদের ঈদ নাই কিচ্ছু নাই, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে, তারও তো সন্তান আছে, তাকে একটু দেওয়া হলো না যে আমার সন্তানকে অন্তত একটু বাঁচাইতে যদি, তারা তো আজকে এইভাবে আর্তনাদ করতে হতো না।
পৃথিবীর সব কথা ভুলে
আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না, ওর বন্ধুরাও না, ওর বন্ধুরা অনেক ভালো অনেক আঞ্চলিক, এখনো সবাই অনেক ওর কথা মনে করে, ওর ওর কবরে যায়। এখন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের মাধ্যমে যদি এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ কোন রাস্তা বের করে দেয়, আমরা অন্তত কিছুটা হলো স্বস্তি পাবো, মনে শান্তি পাবো।
জি অবশ্যই আন্টি, আমরা আশা করি যে এই ঘটনাটির সঠিক যে বিষয়টি কি ঘটেছিল সেটা পরিষ্কার হবে এবং এর সুবিচার আপনারা পাবেন।
এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা দেখেন যে ঘটনাটা যে ঘটলো ওই বাড়িতে পুলিশেরও কোনো উদ্যোগ নাই, এলাকাবাসীরও কোনো উদ্যোগ নাই, কিছু নাই, কেউ তাদের কোনো প্রশ্নই করলো না। আপনি আগুন কে লাগাইছে সেটা পরের বিষয়, কিন্তু জ্বললো তো তার দরজার পাশে, এইটার জন্য তো তার শাস্তি হবে।
এই যে ভিডিওটি আমরা দেখছি, এই ভিডিওটি কে ধারণ করেছিল ওই সময়? কোন মোবাইল ফোন?
আমরা জানি না, অপরিচিত এক লোক।
আচ্ছা
আচ্ছা, পরে এটা হাজবেন্ড কিভাবে কিভাবে জানছে এবং ওনার কাছ থেকে এই ভিডিওটা আর কি উনি ইচ্ছাকৃত ভাবে এটা
আমাকে যে দিল সে এলাকার লোক না।
আচ্ছা,
যে এখানে কিছুদিনের জন্য বেড়াতে আসছিল।
আচ্ছা,
জি। তো একটা পর্যায়ে যখন আমি আমার ছেলের সাত দিনের যে মিলাদটা করতে যাব, তখন আমি বিভিন্ন বাসায় বাসায় যাচ্ছিলাম আর কি। প্রতিমধ্যেই কিন্তু এই লোকটা সাথে দেখা হলো, আমি চিনি না। ওই যে আমরা যে বলা বলে করতেছি যে আমরা ছেলের মিলাদ হবে মিলাদ হবে, মুখিরা ধরে বলতেছি মধ্যে, তখন ওই লোকটা বললো যে ভাই, যে ছেলেটা মারা গেল সে কি আপনার সন্তান? আমি বললাম যে আমার বড় সন্তান। তখন বললো যে আপনার সাথে একটু কথা বলবো, আপনি আমাকে একটু সময় দিন, আমি চলে যাবো। তো তখন আমি বললাম যে ঠিক আছে বলেন। তখন আমার সাথে যে ছেলেটা ছিল আমি তারা বললাম যে তুমি একটু থাকো, আমি আসতেছি। আমি একটু ফাঁকে গেলাম, ফাঁকে যাওয়ার পরে যে বললো যে দেখেন আমি আপনাকে চিনি না, তবে আমি ওই ঘটনার সময় সেখানে ছিলাম, রাস্তায় ছিলাম, যখন যখন ওই যে লোকরা ওকে ওই চাদরে করে না কাঁধে করে আনতেছিল, তখন আমি আগে থেকেই যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু পুরো জিনিসটাই আমি ভিডিও করতে পারতাম। আমি বুঝি নাই, আমি চা খাচ্ছিলাম। এক পর্যায়ে যখন সামনে চলে আসলো, তখন আমার মনে হলো যে কিরা আমার কাছে তো মোবাইল আছে, আমি কেন ভিডিও করি না? তখন মনে করার সাথে সাথে সেও ভিডিওটা করলো, ভিডিওটা করে তার কাছে দেখে দিল। এখন দেখেন কাকতালীয় ভাবে আমি আপনার ছেলে, ঠিক আপনার সাথে আমার সাথে এখন দেখা হলো, আপনি চাইলে ভিডিওটা নিতে পারেন, আমি তো অবশ্যই আপনি আমার ভিডিওটা দিবেন। শুধু উনি বললো যে দেখেন আপনি আমার ভিডিওটা আমি আপনাকে দেবো, অবশ্যই দেব, তবে আমার পরিচয়টা, আমি বলি আপনার পরিচয়টা তো পাওয়ার কথা না, কারণ আপনি তো এলাকার না। হ্যাঁ, তারপরও আপনি আমার ব্যাপারে কিছু বলবেন না। তখন এই ভাগ্যক্রমে আমি এই ভিডিওটা পাই যাই
এবং খুবই মর্মান্তিক একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এবং সে আর্তনাদ করছে।
আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই, এখন উপরালাই মনে হয় ওই লোককে তখন আল্লাহর তরফ থেকে মনে হয় তার মাথায় আসছে যে এটা একটা ভিডিও করি।
হসপিটালে নেবার পর তার সঙ্গে কোন প্রকার কথা হয়েছিল কিনা অভিকের সঙ্গে এবং সে কিছু জানিয়েছিল
কিনা? কথা হয় নাই, আমি তো আপনার ওদের তো আপনার এক্সচেঞ্জ তো তুলে দেওয়া, তখন ওখানে অনেক লোক জড়ো হয়ে গেল, মুহূর্তের মধ্যে আপনার গাড়ি আনলো। আয়না কোনো ভাবে শান্ত আর শুভ, শান্ত ছিল আর শুভ ছিল, ওরা দুইজন মানে ও আসলে খুব ওর বাবার মতো টল ছিল, তো ওকে আসলে ই করা যাচ্ছিল না, অনেক কষ্ট করে সিএনজির মধ্যে দেওয়া হয়েছে। তো ওরা এক সিএনজি তে চলে গেল, পরে আমি আবার বাসায় আসি, আমার ছোট ছেলেকে নেই আমি, পরে আমার সঙ্গে মঈন আর শাকিল নামে আরো এলাকার আরো দুইজন ছেলে, ওর একজন বড় ভাই আর একজন ওর বন্ধু, ওরা আমার সঙ্গে যায়। ওই মঈনও তখন আমার সঙ্গে ওই ওখানে ছিল আপনার সিএনজি তে যখন উঠে দেয়, আমি যখন যাচ্ছি গলি দিয়ে তো মঈন গেটের সামনে দাঁড়া ছিল, আমি বললাম যে মঈন আসো, আমার এরকম একদম ঘটনা বললো যে একটু আগে তো আমি অভিকে বাসার দিকে যাইতে দেখলাম। আমি বললাম হ্যাঁ বাসার দিকে যাইতে দেখছো, কিন্তু বললো যে আন্টি কি বলেন? আমি বললাম হ্যাঁ আসো। তো ও তো তখন আমার সঙ্গেই, তো দেন সিএনজি নিয়ে আসলো, সিএনজির মধ্যে উঠাই দিল, পরে আমরা আমি বাসায় আসি, বাসায় আসার জাস্ট আমার ছোট ছেলেকে নেই, ছোট ছেলেকে নিয়ে আমার বাসার যে কাজে খালা আসছে, খালাকে সব বুঝায়, খালাকে বলে যে আপনি বাসা চাবিটা আপনি বাসায় নিয়ে যান, আমি পরে ই করব। আমি হসপিটালে যাওয়ার পরে আমি যখন আপনার অ্যাটেন্ডেন্সের ওখানে বসাচ্ছিলাম, যখন তাকে আপনার ইমার্জেন্সি থেকে বের করে, বের করার পরে যে তার ঘুমরানির আওয়াজ, সেই আওয়াজে আওয়াজ শুনে আমি আপনার আমার বোন আড়াল করে রাখছিল, অনেক সরাই রাখছিল আমাকে, আমি যাতে কাছাকাছি না যেতে পারি, আমার দিলাভে তাই করছি।
আজকে কোন ধরনের কথা সে হসপিটালে থাকা অবস্থায় বলেছে কিনা, যে ব্যাপারটি কেমন হলো? কি
হসপিটালে থাকা অবস্থায় তেমন কথা বলে নাই,
আসলে তার বলার অবস্থাও ছিল না।
পানি বরফ আর সন্ধ্যার পরে বিকেল থেকে তার হচ্ছে আপনার চোখের পাতা পড়ে গেছিল, সে আর তাকাইতে পারে না, আর মুখও আপনার ছবিতে দেখবেন যখন আমরা দেখলাম তখন শুধু মানে বার্নিং হয়েছে, বার্ন হয়েছে মানে কুৎসিত হয়েছে, বাট তখন কিন্তু ফোসকা পড়ে নাই। আস্তে আস্তে যত সময় বাড়তেছিল তার মানে ফোসকা পড়তেছিল, তার মুখ ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে। পরে তার ফ্রেন্ড সার্কেল যারা দূরে ছিল, যারা জানছে এক এক করে আমাদের এলাকার ভাবিরা যারা আছে সবাই গেছে হসপিটালে, এমন কোনো মানে ও আত্মীয় স্বজন নাই যারা না শুনছে। কিন্তু তখন আমি মনে হয় স্তব্ধ হয়ে গেছিলাম, আমি কিন্তু অনেককেই জানাই নাই, মানে এক কানে দুই কানে তারা বাইরে এলাকায় একটা ঘটনা ঘটছে শুনছে, পরে ভাবিরা আমাকে ফোন দিচ্ছে কোন ওয়ার্ডে আছে কোথায় আছে জানছে, আরো তারা গেছে। ও ছোট কালে আমি শাহিনবাগে এই বাসায় যে এখন যে বাসাতে আসি, ওকে আমি আদিমজি স্কুলের ক্লাস টু তে ভর্তি করি। ভর্তি করার পরে আমি আগে আট নাম্বার গলিতে ছিলাম, মানে আমাদের এখানে গলি নাম্বার আট নাকালপাড়া পরে, ওইটা আমি স্কুল কাছে আমাদের এয়ারপোর্ট থেকে উঠতে হইতো, সেই জন্য আমি এই যে এদিকটায় আসলাম। ও ক্লাস টু তে ভর্তি হলো আদিমজি স্কুলে, ওকে আসলে ওয়ানের জন্য প্রিপারেশন মানে ওয়ানের জন্য তৈরি করে, তা আমার বোন বলল কি ওরে ক্লাস আদিমজি স্কুল ক্লাস টু থেকে ছিল তখন, তো তখন ক্লাস টু তেও পরীক্ষা দেওয়ালাম, সে আদিমজি স্কুলে টিকলো আর অন্যান্য স্কুলে টিকলো, কিন্তু সে এখন আদিমজি স্কুলেই পড়বে। তার আদিমজি স্কুল এত ভালো লাগছে বলল আমি অন্য কোনো স্কুলে পড়বো না, আমি আইডিয়ালে পড়বো না, আমি গভর্নমেন্টের বয়েজেও পড়বো না। পরে তার রিকোয়েস্টে আদিমজিতে ভর্তি করা হলো, আদিমজি স্কুলে ভর্তি করলাম আপনার, ভর্তি করে 2003-এ না 2004-এ 2004-এ আদিমজি স্কুলে ক্লাস টু তে ভর্তি করি, এবং 2004-এ আমি এই বাসাতে আসি, এখন এখন পর্যন্ত আমি এই বাসাতেই আসি। আমার ছেলে যখন এখানে আসে খুবই ছোট ছিল, খুবই ছোট ছিল, এলাকার লোকজন আপনার লোকে লোকারণ্য, মানে কোন মন্ত্রী মিনিস্টার কোন মানে দেশের বরেণ্য কোন ব্যক্তি মারা গেল মনে হয়, এত লোক হয় না। আমার ছেলের মৃত্যু পরে যত লোক হয়েছে, তার মিলাতে যত লোক হয়েছে, আমরা জায়গা দিতে পারি না রাস্তায়, আমাদের গলি ভরছে রাস্তায় দাঁড়াইছে, মানে যে যেখানে যেভাবে জায়গা পাইছে।
আন্টি আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত রাতে সময় দিয়েছেন, এবং আমরা সবাই মিলে
অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক বিশেষ করে আপনাদের প্রোগ্রাম প্রযোজক স্বামী ভাই, তারপরে আপা যে হচ্ছে যার উসিলায় আজকে আপনাদের এই প্রোগ্রামে আমরা আমরা তো আসলে এতটা জানতাম না।
জি আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার আপনি
হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করে, এবং আপার ভূমিকাটা সর্বপ্রথম হচ্ছে আপাই ধন্যবাদ পাওয়া, কারণ আপার মাধ্যমে আমরা আপনাদের ওখানে পৌঁছাতে পারছি। হয়তো অন্য মাধ্যমেও পারতাম, কিন্তু আমরা অতটা আমাদের মাথায় আসে নাই যে এরকম আমরা রেডিওতে এরকম প্রোগ্রাম হয়, কিন্তু পরে দিয়ে আমি আপনাদের এফএম এ যে এরকম প্রোগ্রাম হয় আমি পরে জানছি, এবং রেগুলারলি আমি আপনাদের এই রবিবারের প্রোগ্রামটা শুনি, আর রবিবারে মঙ্গলবার শনিবার।
This track was downloaded from fusionbd.com.
আজকে আমরা সবাই মিলে দোয়া করব অভিকের জন্য, সেই সঙ্গে আপনার জন্য অনেক দোয়া, শোককে আসলে জানি না এটা কতটুকু সম্ভব আপনার পক্ষে, খুবই অসম্ভব একটা ব্যাপার শোককে ভুলে গিয়ে তো ভালো থাকবেন আন্টি, আমরা সবাই আপনার জন্য অনেক দোয়া করি, অভিকের জন্য দোয়া করি, ভালো থাকবেন আন্টি। কথা হচ্ছিল আমাদের আজকের অভিক, যাকে নিয়ে এত কথা, অভিকের মায়ের সঙ্গে সন্তান হারা একজন মা। তিনি জানিয়েছেন যে কেমন ছিল অভিক, কিভাবে কি হলো, তারা কিভাবে দেখেছেন। এবং একটা ব্যাপার কিন্তু আঙ্কেল আমরা বুঝতে পেরেছি যে আন্টি কিন্তু মানে আমরা যেমনটি করে বলে থাকি যে সেকেলে মা ছিলেন না, তিনি তার সন্তানের সঙ্গে খুবই বন্ধু ভাবাপন্ন ছিলেন, খুবই ফ্রি ছিলেন। এবং তিনি চেষ্টা করেছেন যে তারা দুজনে মোটামুটি ভালো থাকুক, অ্যাটলিস্ট পড়াশোনা করুক এবং সবকিছু ঠিকঠাক থাকুক। আপনি রাগ করবেন বলে আপনার কাছেও কিন্তু ব্যাপারটি ওইভাবে তিনি জানাননি। মা হিসেবে অসাধারণ একজন মা, প্রত্যেক মাই অসাধারণ, কিন্তু তিনি খুব পজিটিভ ছিলেন এই ব্যাপারগুলি। এবং তার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল এবং অভিক সবকিছু কিন্তু তার সঙ্গে শেয়ার করেছে।
তারা মা ছেলে অনেক কিছুই শেয়ার করতো একজন আরেকের সাথে, কিন্তু ওর মা আমাকে বলতো না
কিছু,
কারণ আমি বা আমার অনেক কিছুই কিন্তু আমি আপনার কোনো কিছু জানি অথবা না জানি, ঘটুক অথবা না ঘটুক, আমি কিন্তু আমার ওয়াইফকে বলতাম যে ছেলেদের সাথে এরকম এরকম এই ধরনের তাদেরকে পশ্চাৎ দেওয়া যাবে না, তাদেরকে এই কাজ করতে দেওয়া যাবে না, ওই কাজ করতে দেওয়া যাবে না।
জি, বাবারা একটু এভাবেই থাকেন, আমার বাবাও এরকমই ছিলেন, হয়তোবা ডিরেক্ট আমাকে কিছু বলতেন না, মায়ের মাধ্যমে মেসেজগুলি পাঠিয়ে দিতেন না। আমার ধারণা মোটামুটি সব বাবারাই এমন, একটু শক্ত হতেই হয় বাবাদের। তো ভিডিওটি আপনি যখন পেলেন, ওই লোকের সঙ্গে কি পরে আপনার কথা হয়েছে, দেখা হয়েছে?
না, ওই লোকের সাথে আমার আর দেখা হয়নি, কথা হয়নি।
ভিডিওটি আমরা যেহেতু রেডিওতে তো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, আমরা একটু হলে শোনাতে পারবো কি ছিল ভিডিওটিতে। অন্য সঙ্গে থাকুন, ভিডিওটি কিছু সাউন্ড অডিও আমরা শুনবো, যারা ফেসবুকে রয়েছেন তারা দেখতে পারবেন। তবে আবার অনুরোধ করবো দুর্বল চিত্তে যারা রয়েছেন, দয়া করে দয়া করে এই ভিডিওটি দেখবেন না, বিরত থাকুন এই ভিডিওটি দেখা থেকে। আমরা চেষ্টা করছি ভিডিওটি ভিডিওর কিছু অডিও আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য।
আমি কিন্তু বেশি দেখতাম।
জি,
ও যখন প্রথমে আপনার হিসাব বিজ্ঞান পড়তে গেল ক্লাসে, আমি বললাম যে আব্বা ক্লাস 9 থেকে শুরু হবে সাবজেক্ট, কে কোন সাবজেক্ট নিবে। তবে যেহেতু আমার ছেলেকে আমি আপনি করে বলতাম, তো আমার ছেলেকে বললাম যে ঠিক আছে সাবজেক্টগুলো কিন্তু আমি দেখব। আমি তার ইংরেজি, অঙ্ক, মানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি পার্সোনালি দেখতাম, মাস্টার দেখতো, আমি কিন্তু পার্সোনালি দেখতাম। তো পার্সোনালি দেখতাম, দেখার পরে তো আমি বললাম যে আব্বা আমি তো স্পেশালি অ্যাকাউন্টিং এর ছাত্র, অতএব আমার আমি সম্ভবত আমি যতটুকু যেভাবে আপনাকে বুঝাইতে পারবো ছেলেকে কিন্তু আমি আপনি করেই বলি, ছোট ছেলেটাকেও আপনি করে বলি।
কেন?
এটা আমার এক সিনিয়র আমি দেখছি আর কি, কারণ ওনার বয়স নিয়ার অ্যাবাউট 90, তো 90 সেই সিনিয়র আমার খুব ব্যবসায়িক দিক থেকে ওনার সাথে আমার সাথে পরিচয় হয়েছিল। তো আমি দেখতাম যে ওনার বয়স নিয়ার অ্যাবাউট 90, আর ওনার ছেলের বয়স হবে ধরেন সেই সময় আজকে থেকে প্রায় 10 বছর আগের কথা, তার বয়স হবে কারণ 50 বিলো। ওই ছেলেকে ওই ভদ্রলোকে সবসময় আপনি করে বলতেন। আমি একদিন জিজ্ঞাসা করি যে আঙ্কেল আপনার ছেলে আঙ্কেল আপনি করে বলেন কেন? বাবা আমার বাবা বলতো, তা আমার জিনিসটা ভালো লাগতো, বুঝছেন? তখন থেকে আমি আমার ছেলে মেয়ে ছেলেদেরকে আপনি করি বলি, এখনো বলি। আমার ছোট ছেলে যেটা ক্লাস 7 পড়ে ওটা আমি আপনি করি বলি। তা আমি বললাম যে সম্ভবত আমি যেভাবে আপনার আমি বুঝাইতে পারবো, আপনার স্কুলের খুব কম শিক্ষক আছে যে এভাবে বুঝাবে, আপনি টের পাবেন যখন ক্লাস শুরু হবে। আমি কিন্তু ক্লাসে যাওয়ার আগেই, ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু তারে আমি অ্যাকাউন্টিং এর কিছু জিনিস, মৌলিক জিনিস আমি তারে শিখাই দিছিলাম। এবং সে কিন্তু ক্লাস যখন অ্যাকাউন্টিং এর ক্লাস হইতো তখন টিচার একটু অবাক হইতো যে তুমি এগুলো কিভাবে জানলে। আজকে সে আমাকে বললো যে আব্বা আমারে ক্লাসে বলছে যে স্যার বলছে যে তুমি এগুলো কিভাবে জানলে। সবমত তো শুরু হলো, তখন আমি বলছি যে আমার বাবা এগুলো আমাকে শিখেছে। তখন তারা জানতেছে যে তোমার বাবা কি করে। আমার বাবা ব্যবসা করে পড়ালেখা বলে, আমরা তো আমার বাবা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তারপর ইউনিয়নে যাই, পিকনিকে যাই, তো সেই জন্যই তো। তা আমি আমার ছেলেকে স্পেশালি টেক কেয়ার করতাম, বিশেষ করে অঙ্ক আর ইংরেজিটা, এবং এ ব্যাপারে সে খুব এক্সপার্ট ছিল। তো ও বলতো আর কি যে আব্বা বাংলা তো আর অস্ট্রেলিয়া চলবে না, তাই না? ইংরেজি তো, ইংরেজির ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, আমি কিন্তু ইনশাল্লাহ সব কিছু সামাল দিতে পারবো। তো আমি যতদিন টেক কেয়ার করতে পারছি, যতদিন আমার ছেলে ছিল, আমি যা চাইছিলাম সেই সবে আমার ছেলে কিন্তু গড়ে উঠছিল, কিন্তু দুর্ভাগ্য ছেলে চলে গেল।
আচ্ছা আচ্ছা, বাবা হিসেবে তো একটা শাসন করে প্রত্যেক সন্তানকে বাবা। আপনি কি কখনো যেমন আন্টি বলছিলেন যে আপনার প্রচন্ড রকম রাগ, তো কখনো কি সেই শাসনের মাত্রাটা কি কখনো অতিক্রম করেছিল কিনা?
আসলে আমি ছেলেদের সাথে সাধারণত রাগ করি না আর কি। যদি মাঝে মধ্যে এমন কিছু জিনিস, আপনার দেখতাম যে আসলে সেটা আমাদের পারিবারিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, কোন মূল্যবোধের বাইরে চলে গেলে, অ্যাগেস্টে চলে গেলে, তখন কিন্তু আমার প্রচন্ড রাগ লাগতো। যে আমি ছেলেদেরকে সবসময় বলি যে এই জিনিসটা এইভাবে করতে হয়, এই জিনিসটা এইভাবে করতে হয়, সৌজন্যতা এইভাবে বজায় রাখতে হয়। এই মূল্যবোধ গুলো যদি মানুষের কাছে না থাকে, তাহলে তো সে মানুষ হিসেবে কাউন্ট হওয়ার মতো, আমার মতে আর কি, যে মানুষ হিসেবে কাউন্ট হয় না। কারণ আমি আর আপনি তো সামাজিক জীব, আমরা সামাজিকতা বজায় রাখতে হবে। আমি কার সাথে কি কথা বলতে হবে, কাকে দেখলে কি বলবো, কোথায় কি কথা বলতে হবে, এগুলো আমাকে শিখতে হবে। তো যতই আমি ডক্টরের ডিগ্রি নিই না কেন, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই সমস্ত সামাজিকতা বলতে কোনো কিছু শিখায় না, সেখানে কোনো মূল্যবোধ সম্পর্ক জ্ঞান দেয় না। তো এগুলো তো পরিবার থেকে পাওয়ার কথা, এবং সেটা পরিবার থেকে নেওয়া হয়। সেই হিসাবে আমার ছেলেদেরকে আমি সবসময় এগুলো বলতাম। তো যদি কখনো যদি দেখছি যে তারা লিমিটটা ক্রস করতেছে, তখন কিন্তু আমি স্বাভাবিকভাবে, তখন কিন্তু যেটা সত্যি কথা, আমি কিন্তু তাদেরকে মারধর করতাম। তো মারধর করার পরে তখন কিন্তু পরে একা একাই কিন্তু আমার খুব দুঃখ লাগতো যে আমি তো আমার ছেলেকে এভাবে মারার কথা না।
আচ্ছা,
তখন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতো।
আচ্ছা, আরেকটা বিষয় যে অভিক যখন নাকি হসপিটালে যখন আপনারা নিয়ে যান, এবং ওনার মামা যখন নিয়ে যায়, বন্ধুরা যখন নিয়ে যায়, কতদিন সে আসলে টোটাল হসপিটালে ছিল?
কতদিন না, তো শুক্রবার ধরেন যখন এখানে অ্যাক্সিডেন্টটা হলো, সেখান থেকে ধরেন 1 ঘন্টার মধ্যে সে হসপিটালে গেল। ওই যে 12:09 ধরেন আমরা নিউজটা পাইলাম, 12টা না, ধরেন 12টার সময় ঘটনা ঘটলো, অথবা 12টার আগে ঘটলো, ধরেন 11:30 ছেলে ঘর থেকে বেরোছে, আমি ধরে নিলাম যে 10:45 এই ঘটনাটা ঘটলো। এই 10:45 থেকে শুক্রবার দিন দিবাগত রাত 10:45 থেকে শুরু করে ওই দিন রাত্রে 3:45 ছেলেটা মারা গেল। দিন তো হয়নি।
এই সময় কি আপনি ঢাকার বাইরে?
আমি
রাতে
9টার সময় ফিরছিলাম। ফিরে আর পরে আমি বহু চেষ্টা করছি আর কি যে ছেলের সাথে কিছু কথা বলবো, কিন্তু আমি যত কথাই বলছি ছেলের মুখ থেকে একটা আওয়াজ বেরোতো, মানে মুখের মধ্যে থেকে যাইতো কিন্তু ও আওয়াজটা হইতো, কিন্তু তার ঠোঁট দুইটা তো খোলা অবস্থায় ফুলে অবস্থায়, কিন্তু আওয়াজটা তার এখান থেকে বের হতো না, খালি একটু আওয়াজ শুনতাম তো উটা একটু শোনা যাইতো। আমি বহু চেষ্টা করছি, আমি 9টার সময় আসছি, আর আমি আপনার আমার ভাইয়ার বাসায় গেছি হলো সম্ভবত 1টা কি 1টার দিকে। আমি বহু ট্রাই করছি যে আমার ছেলেকে জিজ্ঞাসা করতে যাবো তোর এই পরিস্থিতি কিভাবে হলো, কিন্তু দুঃখজনক যে আমি তার সাথে একটা কথাও বলতে পারি নাই। আমি বলছি সে শুনছে কিনা আমি জানি না, সে শুধু ওই যে একটা অস্পষ্ট ও আওয়াজ হইতো সেটা এখানে থেকে যেত, সে সময় তো বুঝতে পারি নাই যে কি কারণে থাকতো। আসলে তার তো সবকিছু পুড়ে গেছে, তার শ্বাসনালী কণ্ঠনালী তার এই যে ফুসফুস সব পুড়ে গেছে, তো সেটা তো আমরা পরে জানছি যখন পোস্টমর্টম রিপোর্টটা পাইছিলাম।
ডক্টরকে কি সেই মুহূর্তে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে তার শারীরিক অবস্থা কি বা কত অংশ কতটুকু ড্যামেজ?
ডক্টরকে শুধু আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে স্যার আমার ছেলে যে অবস্থাটা আমি এক্সটার্নালি দেখতেছি সেটা কি আসলে রিকভার হওয়ার মতো, অথবা তার শরীরের কতটুকু পড়া গেলে রিকভার হয় হয় না, আমার ছেলে কতটুকু আসলে বাঁচার সম্ভাবনা কতটুকু। উনি বললো যে আপনি তো বাবা, তবে আমরা চেষ্টা করব আপনার ছেলেকে বাঁচানোর জন্য, তো তার শরীরের 60-70% পড়া গেছে, আসলে খুব কষ্টকর হবে। সবচেয়ে বড় জিনিস সেটা হলো তার ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু গেছে পড়া, কারণ আপনার শ্বাসনালী পুড়ে গিয়ে কোনো কিছু আগুন দিলে কিন্তু ওখানে একটা কার্বন জমে, সেটা কিন্তু ডাক্তারও বলছে যে তার শ্বাসনালীতে কার্বন জমে গেছে, এটা আমাদের অভিজ্ঞতায় বলে।
আচ্ছা,
এবং পোস্টমর্টম রিপোর্টে তাই দেখা গেছে যে ওর শ্বাসনালী পুড়ে সেখানে কার্বন জমে আছে। ডাক্তার বললো আর কি যে আসলে সত্যি কথা কি আমরা চেষ্টা করতেছি, তবে আপনি বাবা আপনি তো সত্য হন
জি।
আমরা আসলে
আঙ্কেল আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে শান্তকে পেয়েছি, অভিকের খুব কাছের একজন বন্ধু ফোনে আমাদের সঙ্গে রয়েছে, আমরা একটু শান্তর সঙ্গে কথা বলে নিই।
জি
শান্ত, শুনতে পাচ্ছেন?
জি।
শান্ত, আপনি অভিকের খুব কাছের বন্ধু আমরা জেনেছি, আপনাদের বন্ধুত্বটা আসলে কতদিনের?
আমাদের বন্ধুত্ব প্রায় 3-3.5 বছর।
আচ্ছা আচ্ছা, এবং ঘটনার পরে সবার আগে যে বন্ধুটি তাকে পেয়েছে সেটা আপনি? আচ্ছা, একটু বলুন তো আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে ফেস করেছেন এবং আপনার সঙ্গে তার কোনো কথা হয়েছিল কিনা আমাদেরকে একটু বলুন প্লিজ।
আমার সাথে তখন কোনো কথা হয়নি, জাস্ট ঘটনাটার পর ওকে নিয়ে যখন যেতেছি তখন শুধু পানি পানি চিল্লাইতেছিল, বলতেছিল যে আমার একটু পানি দে, পানি দে আমার বুকে, পানি দে আমার একটু পানি খাওয়া, ঠান্ডা পানি দে, এগুলাই বলতেছিল আর কি।
জি, আপনি কিভাবে তাকে পেলেন?
আমি ওকে পাইছি ওই মেরি গ্যারেজে আর কি, গ্যারেজের এই কেচি গেট আছে, ওই কেচি গেটের ভিতরে পড়ে আছিল, ওই অবস্থায় পাইছি।
গেটটা কি বন্ধ ছিল?
না, গেট খোলা ছিল।
আচ্ছা আচ্ছা, তারপর?
তারপর ওখান থেকে পাইছি, ওখানে আরো দুজন লোক ছিল, তারা একসাথে মিলে আমরা সবাই মিলে বের করলাম, বের করে রাস্তায় রাখার পর কিছুক্ষণ পর আন্টি আসলো, আন্টি আসার পর সিএনজি আনানো হইলো, তারপর সিএনজি তো করে আমরা ঢাকা মেডিকেল নিয়ে গেছি।
আপনি কিভাবে খবর পেলেন অভিক ওখানে আছে?
আমাকে আন্টি ফোন দিয়ে বলছিল।
আচ্ছা, মিমদের বাসা থেকে যখন আন্টিকে ফোন করা হয় আন্টি আপনার সঙ্গে যোগাযোগ করেন এবং আপনি সেখানে যান?
জি।
আপনি কি ওই এলাকাতেই থাকেন যেখানে অভিক অভিকের বাসা?
জি, একই এলাকায় আমরা।
ও আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি সামি বলছিলাম, আমি শান্ত একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনি তো আসলে খুব কাছের যেহেতু বন্ধু ছিলেন, আপনি অভিক এবং ওনার যে ফ্রেন্ড সেই সময় ছিলেন, আপনারা দুজনের সম্পর্কটা আপনি সবচেয়ে ভালো জানতেন, তো তাদের সম্পর্কটা আসলে কেমন ছিল সেই সময়?
প্রথমে আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে তাদের সম্পর্ক ভালোই যেতেছিল, দেন যখন ওদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো, ভেজাল সৃষ্টি হলো, তখন থেকে আর কি ওদের একটু দূরত্বটা বেড়ে যায়, তার মিম তাকে অ্যাভয়েড করতে থাকে বেশি।
আচ্ছা, মিম তাকে অ্যাভয়েড করে, তার কি আসলে যতটুকু উন্নতি বা অবনতি, এবং তার আসলে মেন্টালের সেই মানসিকভাবে আসলে কতটুকু ভেঙে পড়েছিল সেই মুহূর্তে, এবং তাই সে কি এরকম একটা সিচুয়েশনে ছিল যে আত্মহত্যা করতে পারে বা সুইসাইড করতে পারে?
না না, এই ধরনের কোনো আমরা টের পাই নাই কোনো কিছুই। মেন্টালি স্বাভাবিক ব্যাপার, যে কেউ এই ধরনের কোনো ঘটনা হলে মেন্টালি একটু প্রবলেম হবে, তারপর হচ্ছে এই ধরনের কোনো চিন্তাধারা ছিল না তার কখনোই।
আচ্ছা আচ্ছা, এবং সে আসলে মিমের প্রতি কতটা দুর্বল ছিল আপনার ফ্রেন্ড অভি?
দুর্বল ছিল, কিন্তু যখন ওই মিমের আম্মুর সাথে কথা বলে আসছে, তারপর থেকে আর কি সে একটু স্ট্রং হয়েছে যে না ঠিক আছে, আন্টি যেভাবে বুঝেছে আমাকে আমি ওইভাবেই চলি, আমি ওইভাবেই থাকি।
মানে সে কি কনভিন্সড ততক্ষণে যে আন্টি তাকে কথা দিয়েছে এবং তার মানে আন্টি কথা রাখবে এবং সে পড়াশোনা চালিয়ে যাবে, এরকম ব্যাপারটা?
জি জি জি, এই ধরনের।
আচ্ছা, তো তার মধ্যে কি কখনো এরকম সুইসাইড করার এরকম কথা আপনাদের কখনো শেয়ারও করে নাই বা এটাকে কিছুই না?
না, কোন সুইসাইড করার কথা কি এই ধরনের কোনো মানে ইঙ্গিত আমরা পাইনি যে সে সুইসাইড করবে বা নিজের কোনো ক্ষতি করবে, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি কখনো।
আচ্ছা আচ্ছা, আপনি তো তাকে যখন নাকি অভিককে সিএনজিতে ওঠানো হয় সেই মুহূর্তে আপনি অভিকে সাথে ছিলেন, তখন তার শরীরে কি কেরোসিনের কোনো গন্ধ বা তাকে যেহেতু পুরানো, সে যেহেতু যদি আমরা ধরিয়ে নিই যে সে সুইসাইড করতে চেয়েছে, তো তার শরীরে তো একটা কিছু গন্ধ করবে, তো আপনি কি সে গন্ধটা পেয়েছিলেন? যে পোড়া একটা গন্ধ করে না শরীরের মধ্যে?
জি জি, পোড়া গন্ধটা তো আছে, সাথে আর কি অনেক কেরোসিনের গন্ধ বেরোতে ছিল।
আচ্ছা, তার শরীর থেকে কেরোসিনের গন্ধ বেরোচ্ছিল এরকম একটা?
জি।
আচ্ছা, তো আপনার সঙ্গে কি জাস্ট পানি ছাড়া কোনো কিছু শেয়ার করতে পারেনি?
না, জাস্ট পানি পানি চিলেতে ছিল, পানি ছাড়া কোনো কিছুই বলে
নাই। আচ্ছা, তো আপনার কি ধারণা যে কতক্ষণ আসলে তার শরীরে এরকম বার্নিং হচ্ছিল, এরকম আগুনটা কতক্ষণ লেগেছিল, এই কিছুই আসলে আপনি কি আঁচ করতে পেরেছিলেন?
আমার যতটুকু ধারণা যে একদম কম হলেও 10 মিনিটের মতো সে এই ধরনের আগুনে জ্বলছে আর কি।
আচ্ছা, তো তার পরনে কি ছিল সেই মুহূর্তে?
জি সরি,
মানে তার পরনে কি ছিল? জিন্স টি শার্ট?
একটা শার্ট ছিল আর জিন্স ছিল।
আচ্ছা, তো এই পুরো শার্ট এবং জিন্স দুটোই কি একদম পুরোপুরি পুড়ে গেছিল সেই মুহূর্তে?
শার্ট পুরোপুরি পুড়ে গেছিল আর জিন্সটা আর কি অর্ধেক পুড়ে গেছে,
হাঁটু পর্যন্ত।
জি, হাঁটু পর্যন্ত।
আচ্ছা আচ্ছা, তো এটা কি মাংসের সঙ্গে কিছুটা লেগে গিয়েছিল এরকম? আমরা ভিডিও
একদম লেগে গেছিল আর কি।
আচ্ছা, তো ভিডিওতে আমরা যেমনটা দেখলাম যে ভিডিওটা আমাদের কাছে আছে, সেখানে দেখলাম যে সে কিছু একটা বলতে যাচ্ছিল সিএনজিতে, তখন তার কথাগুলো কি শুধু পানি পানি ছিল বা এর বাইরে?
আমাকে ডাকতেছিল, আমাকে বলতেছিল পানি দিতে আর কি।
আচ্ছা আচ্ছা, তখন কি আপনারা পানি তাকে দিতে পেরেছিলেন সেই মুহূর্তে?
হ্যাঁ, তখন কাঞ্চি পানির বোতল নিয়ে এসেছিল, তখন ওই পানিটা দেওয়া হয়েছিল।
আচ্ছা আচ্ছা, আপনি তো আসলে পুরো ব্যাপারটাই জানেন, হয়তো বা বাইরে থেকে কিছুটা আঁচ করতে পেরেছেন বা বন্ধু হিসেবে অনেকটাই আঁচ করতে পেরেছেন। আপনার কাছে পুরো ঘটনাটা, আপনার কাছে আসলে আমরা যদি এই ঘটনাটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, জাস্ট সামারি, যে আসলে ঘটনাটা কি হতে পারে বা ঘটনাটা আদৌ অভিজ্ঞের মাধ্যমে এটা আসলে সম্ভব কিনা তার সুইসাইড করা, বা সে যদি সুইসাইড করেও থাকে তার আসলে এই সুইসাইডের পদ্ধতিটা, সে যে পদ্ধতি
মানে বন্ধু হিসেবে আপনার কাছে ব্যাপারটা যুক্তিযুক্ত কিনা?
তবে আসলে কি যে ওর কাছ থেকে এই ধরনের কোনো কিছু আমরা কখনোই পাইনি, ঠিক আছে?
মানে কখনো কি কোনো আলোচনায় সে বলেছে মানে রাগ করলে তো আমরা অনেক কিছুই বলি যে এটা করব ওটা করব?
আমরাও রাগ করলে দেখা গেছে যে নিজের ক্ষতি করার কথাও বলি বা অন্য ধরনের বহুত কিছুই বলি, কিন্তু ও করার সময় এই ধরনের কোনো কথা বলে নাই আর কি, যে নিজের কোনো ক্ষতি করব বা নিজের এই করব ওই করবো, এই ধরনের কোনো কিছুই বলে নাই, নিজের কি অন্যের কিছু বলে নাই আর কি।
আচ্ছা, মিমের সঙ্গে আপনার কখনো কথা হয়েছে কিনা?
মিমের সাথে কথা হয়েছিল যখন ওদের রিলেশন ছিল আর কি।
আচ্ছা আচ্ছা, এরপর কি কখনো কথা হয়েছে?
না, এরপর কখনো কথা হয়নি।
আপনি কি জানতে চেষ্টা করেছেন মিমের কাছ থেকে যে কি হয়েছিল সেদিন?
আমি ওকে ফোন ধরার চেষ্টা করছিলাম, তাও মোবাইল অফ পাইছিলাম।
আচ্ছা আচ্ছা,
একদম শেষে থেকে আমি একটা বিষয় জানতে চাই যে শান্ত, আপনি কি মানে যেহেতু আপনি একদম মোটামুটি রাজ সাক্ষীর মতো সেই মুহূর্তে ছিলেন, আপনাকে কি কোনো জায়গা থেকে কোনো প্রকার হুমকি বা এই বিষয়গুলো প্রকাশ না করার জন্য কিছু কি কোনো প্রকার চাপ দেওয়া কি হয়েছিল কিনা?
না, এই ধরনের কোনো প্রকার হুমকি বা চাপ আসে না আমার উপর।
ওকে
ওকে, শান্ত, আপনার বন্ধুর জন্য আমরা দোয়া করি। আপনি সব শেষে কিছু বলতে চান?
জি ভাইয়া, আমার বন্ধুর জন্য আপনারা সবাই শুনতেছেন, সবাই জোর টুক পায়েন দোয়া করেন, আল্লাহ যেন তাকে বেস্ট নসিব করে। আর আপনাদের মাধ্যমে এই ঘটনাটা সবাইকে জানাইতে পারছি, এই জন্য আপনাদেরকে অনেক থ্যাংকস।
ওকে শান্ত, ভালো থাকবেন।
আমার মনে হয় যে যারা আসলে সরাসরি দেখতে পারছেন এই মুহূর্তে, কালকে সকালে হয়তো অনেকে দেখবেন ফেসবুকে, তারা কিছুটা ধারণা করতে পারেন যে কি হয়েছিল।
খুবই মর্মান্তিক একটা ভিডিও আমরা দেখতে পেলাম।
জিউল ভাই, আমি আরো একবার অনুরোধ করবো যে ভিডিওটা যদি আরো একবার, যেহেতু আমরা শুনছি সরাসরি দেখতে পাচ্ছি না,
অনেকে হয়তো বা ফেসবুকে দেখতে পারবেন না, তাদের জন্য আরো একবার আমরা অডিওটি প্রচার করছি। জি শুনুন।
মানে খুবই একটি মর্মান্তিক, আমার মনে হয় যারা যারা সরাসরি দেখতে পারেননি কিছুটা হলে আজ করতে পেরেছেন যে ওই মুহূর্তে আসলে কি হচ্ছিল। আশা করি যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল অবশ্যই দেখে নেবেন facebook.com/dhakafm90.4, সেখানে অলরেডি সেই ভিডিওটি আপলোড করে দেওয়া আছে।
তবে অনুরোধ কিন্তু একটাই যে যারা একটু দুর্বল মানসিকতার, যারা এগুলো দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, অনেকে আছেন, তারা দয়া করে দেখবেন না এবং অন্যদেরকে দেখানো থেকে বিরত থাকবেন। পিপাসা গুলশান থেকে লিখেছেন যে আমি আদমজি কলেজের একজন স্টুডেন্ট এবং অভিকের সাথেই পড়েছি। এরকম একজন বন্ধু আজ এই প্রোগ্রাম এরকম একটা, আচ্ছা সেই বন্ধুটি এরকম একটা অনুষ্ঠান আমরা শুনছি সেটা নিয়ে আপনি বলেছেন, এবং তাকে নিয়ে আমরা আমাদের সব বন্ধুরা পার্সোনালি আমাদের ফ্যান পেজে আমরা পোস্ট দিয়েছি এবং তার জন্য অনেক দোয়া করেছেন। থ্যাংক ইউ পিপাসা। রোজিন তিনি লিখেছেন, তিনি কথা বলতে চান। রোজিন, আমরা একেবারে শেষের দিকে, আজকে আর মনে হয় ফোন কল আমরা নিতে পারছি না। হৃদয় তিনি লিখেছেন, মনে হচ্ছে অভিক আমার খুব আপন কেউ, যেন আমার ভাই, দোয়া করে আল্লাহ অভিককে ভেস্ত নসিব করুক। অবশ্যই অভিক আমাদের ভাই এবং আমাদের ভাই হয়ে থাকবে অভিক সবসময়। স্মৃতি পিরোজপুর থেকে লিখেছেন, খুবই কষ্ট লাগলো এবং আমি আমার কান্নাটা ধরে রাখতে পারছি না। রফিক আমাদের সঙ্গে, এরপরে দীপা তিনি লিখেছেন, দুই চোখে অশ্রু, মানুষ কিভাবে করে এই কাজ, আর নিশ্চয়ই তার পরিবার সুবিচার পাবেন এটা বলেছেন। এরপরে বিশু মালাকার তিনি লিখেছেন সিলেট থেকে, যে ঘটনাটা শুনলাম, শুনে আমার খুবই খারাপ লাগছে, আমি চাই ঘটনার সাথে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি হোক। ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে রয়েছেন, ফেসবুকে কমেন্টস গুলি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা আমাদের ফ্যান পেজটিতে জয়েন করেছেন, facebook.com/dhakafm90.4, এবং অন্ধকার গল্পের যে ফ্যান পেজ রয়েছে facebook.com/og90.4, দুটি পেজে অনেকে লিখছেন খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু এম এম কাইসার তিনি লিখেছেন আঙ্কেলের উদ্দেশ্য করে, যে আচ্ছা যে আপনি যেমনটি করে আপনার ছেলেদের সঙ্গে আপনি করে কথা বলতেন, এম এম কাইসার তিনিও তার সন্তানের সঙ্গে এভাবে কথা বলবেন তিনি বলেছেন। এরপরে মোশারফ তিনি লিখেছেন বিচার চাই কবির। এরপরে আফজাল তিনি মিমের ছবি দেখতে চান, রায়া রিয়াদ রহমান মিম যে লিখেছেন তিনিও মিমের ছবি দেখতে চান। এরপরে দেখতে পাচ্ছি আমরা সবাই বিচার চাই, গোপাল লিখেছেন রাব্বিয়ার অনেক কমেন্টস, আসলে শেষের দিকে এত তো কমেন্টস পড়া সম্ভব না, অনেক কষ্ট হচ্ছে অনেকে জানিয়েছেন, কষ্টে হলেও ঘটনাটি আমরা জানতে চেয়েছিলাম। আঙ্কেল আন্টি অভিকের মা অভিকের বন্ধু আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো একেবারে শেষের দিকে আঙ্কেল আপনি কি বলবেন?
আমি এতক্ষণ আপনারা তো কথা বললেন, বিভিন্ন আমার কাছ থেকে শুনলেন, আমার ছেলের মায়ের কাছ থেকে শুনলেন, এসএমএস এ কমেন্ট করলেন, আপনারা কথা বললেন, সবকিছুর শেষে আসে আমি বলবো, দেখেন আমি যে নিষ্ঠুরতার শিকার হয়েছি আজকে, যে আমার ছেলে যে 18 বছর 3 মাস লালন পালন করে আজকে এরকম একটা ঘটনার শিকার হয়ে পৃথিবী থেকে চলে গেল, এই ঘটনাটার যদি আপনার অথবা আমার সমাজের অন্য কারো ফ্যামিলিতে হতো তাহলে তাদের অবস্থাটা কি হতো? আমি এখন সেটা খুব অন্তর থেকে বুঝতে পারি যে তাদের কি অবস্থাটা হতো। তাই আপনাদের কাছে আমার একটা এই ঢাকা FM 90.4 আপনাদের আপনারা যারা কলাকুশলী আছেন এদের মাধ্যমে আমি আমার সমাজে যারা যাদের কাছে আমি বিচারের জন্য শুরু থেকে এখন বিভিন্ন স্টেপে যাদের কাছে যাচ্ছি তাদের কাছ থেকে যাতে আমি অন্তত আমার ছেলের সুবিচারটা যাতে আমি পাই, তাদের সহযোগিতা যাতে আমি পাই, সেটা যাতে করে আমার ছেলের এই নিষ্ঠুরতার এই বর্বরতার বিচারটা করতে সহজ হবে, এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে আমাদের পুলিশ অথরিটি, আমাদের আদালত আছে, আমাদের বিভিন্ন সংস্থা আছে, আপনারা আছেন, বিভিন্ন অর্গানাইজেশন গণমাধ্যম আছেন, সবার কাছে শুধু আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনাদের সহযোগিতা আমি চাই এই ব্যাপারে, যাতে করে আমি আমার ছেলের ন্যায় বিচারটা পেতে পারি। সর্বশেষে আপনারা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু সোচ্চার হলে হয়তো আমার ছেলের এই হত্যাকাণ্ডের বিচারটা আমি সত্যি ঘটনাটা কি হয়েছে এবং সেই হিসাবে যে বিচারটা সেটা আমি পেতে পারব। আমি কোনো অন্যায়ভাবে কোনো আবদার কারো কাছে করবো না, যেটা সত্যি ঘটছিল সেটারই আমি বারবার আমি পুলিশকে বলছি যে সত্য ঘটনাটা উদ্ঘাটন করে শুধু আপনারা বলে দেন যে এটাই সত্যি, সেটা আবার যেদিকেই যাক।
আমাদেরও ঠিক একই দাবি, কিন্তু আমাদের সবারই একই দাবি যে আমরা আসলে সত্যিটা জানতে চাই, হোক সেটা হত্যা অথবা আত্মহত্যা,
এটাই হোক
আমরা পরিষ্কার ধারণা পেতে চাই এবং সবকিছু পরিষ্কার জানতে চাই যে আসলে ব্যাপারটি কি হয়েছিল।
এবং এই কথাটা আমি কিন্তু বহুবার থানা কর্তৃপক্ষকে বলছি যে আমি শুধু সত্যটা জানতে চাই, যেহেতু যেখানে ঘটনা ঘটছে স্পটের লোকজন সেটা সত্যটা তারা হাইড করে যাচ্ছে, আমার মতে আপনারা শুধু আমার সত্য ঘটনাটা বের করে দেন, সেটা ওদের পক্ষে যাক অথবা আমার পক্ষে আসুক, যেদিকে যাক আমার কোনো আফসোস থাকবে না, আমি সেটাই মেনে নেব। আর সেটার জন্যই এখনো আমি আপনাদের কাছে সেই অনুরোধটাই করব যে আমার সত্যটা উদ্ঘাটন করার জন্য আপনারা যারা আছেন চারিপাশে তাদের কাছে আমি এখনো অনুরোধ করতেছি যে আমাকে একটু সহযোগিতা করবেন। এবং আজকে আমি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আজকে আমার প্রতিটা স্টেপে আমার ছেলের কথা মনে পড়ে, আমি যেখানেই যাই
খুব স্বাভাবিক। এবং পৃথিবীর সবচেয়ে ভার
জি
সবচেয়ে ভারী জিনিসটা আপনি বহন করেছেন,
আমি বহন করছিলাম, কারণ আমি তো শাহিনবাগে আজকে 22 বছরের মতো শাহিনবাগের ইসলাম সাহেবের মসজিদে আমি নামাজ পড়তাম, কিন্তু আমার ছেলে চলে যাওয়ার পর থেকে আমি আর ইসলাম সাহেবের মসজিদে যাওয়ার কোনো যুক্তি আমি দেখি না, আমার ছেলে শুয়ে আছে রহিমাতালায়, আমি ওখানেই চলে যাই, ঢাকায় থাকলে আমি ওখানেই চলে যাই, আর সেখানে যাই যখন তখন সেখান থেকে চোখের জল চোখের পানি না ফেলে আমি সেখান থেকে আর আসতে পারি না। আমি মানে কাউকে দেখতে দিই না যে আমার চোখের পানি পড়ে যাচ্ছে, আমার ছেলের জন্য যে আমার কতটুকু জ্বলতেছে। আমি বাসা পর্যন্ত কারো কাছে আমি কখনো বলিও না, দেখাইও না। আমার ছেলের জন্য কতটুকু পড়ে সেটা আমি বুঝি। আজকে আমাকে যারা এই অবস্থায় নিয়ে আসলো, আল্লাহ তাদের বিচার করবে। আর সাথে সাথে এখানে আমাদের যাদের যে বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থাটা যাতে আমি সুস্থ বিচার যাতে পাই, সেটা আপনাদের মাধ্যমে তাদের কাছে আমার অনুরোধ থাকলো।
জি, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, নিশ্চয়ই আমরা সুবিচার প্রত্যাশা করি এবং নিশ্চয়ই আমরা সেটা পাবো ইনশাআল্লাহ। আর অভিকের ভাই হিসাবে, একজন ওয়াহিদউদ্দিনের সন্তান হিসাবে আমি জুয়েল, আমিও চাই যে সত্যিটা আসলে কি সেটা যেন বের হয়ে যায়। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে লিখেছেন, অনেক অনেক কথা লিখেছেন, SMS পাঠিয়েছেন, অনেক আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন, নাম্বারটি পাঠিয়েছেন, আঙ্কেলকে যেন পৌঁছে দিই। অবশ্যই আমরা পৌঁছে দিব আঙ্কেলকে, আঙ্কেল সময় পেলে, সুযোগ পেলে অবশ্যই আপনার সঙ্গে কথা বলবেন। আর ফেসবুকের ঠিকানাটা আরও একবার জানিয়ে দিই, এবং আপনারা বারবার করে মিমের ছবি পোস্ট করতে বলছেন, মিমের ছবিটি আমাদের অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ রয়েছে সেটাতে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই, আমাদের প্রডিউসার সাদেক স্বামী সেটা জানিয়েছেন। সো সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন facebook.com/OG90.4 অন্ধকারের গল্প বাংলায়। যদি আপনি ফেসবুকে খুঁজেন তাহলে অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ সেটা আপনি পেয়ে যাবেন। আর আজকের মতো বিদায় নিব, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আর আচ্ছা কিছু আর আচ্ছা অনেকে ফোনে কথা বলতে চান, আজকে সময় নেই, আমরা আজকের মতো কথা বলতে পারছি না। রিফটি ক্যান্টনমেন্ট থেকে, আচ্ছা তিনি লিখেছেন যে অভিকের সবচেয়ে কাছের মানুষদের একজন ছিলাম, স্কুল লাইফটা একসাথেই পার করেছি, কিন্তু আমার বন্ধু কখনোই সুইসাইড করতে পারে না। ওকে, আজকের মতো এটাই শেষ, এসএমএসটি শেষ করছি। আবারও জানিয়ে দিই মিমের ছবিটি আমরা পোস্ট করব আপনাদের অনুরোধে, শুধুমাত্র আপনাদের অনুরোধে। আমরা ভেবেছিলাম পোস্ট করব না, কিন্তু আপনারা এত এত অনুরোধ করছেন, ফাইনালে বোধহয় আমাদেরকে সেটা করতে হবে। আমরা অন্ধকারের গল্পের ঢাকা এফএম ফ্যান পেজে না, অন্ধকারের গল্পের যে ফ্যান পেজটি রয়েছে অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/OG90.4, এই ফ্যান পেজে আমরা পোস্ট করব। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, আপনার আগামী দিনগুলি ভালো কাটুক, এবং আর কোন অভিকের যেন এমন পরিণতি না হয়, আর কোন বাবার যেন এমন করে সন্তান হারাতে না হয়, আর কোন মাকে যেন তার সন্তান হারাতে না হয়, আর কোন বন্ধুকে যেন এমন বন্ধু হারাতে না হয়। অহিন অভিকের একমাত্র ছোট ভাই, ভাই হারা সেই ভাইটি কেমন আছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, তার মতো করে যেন আর কারো এমন পরিণতি না হয়। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা বাবুর সঙ্গে থাকুন। কথা হবে আবারও আগামী পর্বে, আগামী অন্ধকারের গল্পে আগামী পর্বে। আর আজকের এই এপিসোডটি যারা মিস করে গেছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের ফ্যান পেজ থেকে, অন্ধকার গল্পের ফ্যান পেজ থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোডের। সবচেয়ে ভালো হয় আমাদের ওয়েবসাইট থেকে আপনি যদি এটা ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.dhakafm904.com, সেখানে গেলে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেটা আজকে না আগামীকাল থেকে। ওকে, বিদায় নিচ্ছি, আবারও আবারও সেই শুভকামনা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.